This track was downloaded from FusionBD.com.
Dhaka FM.
রাত ঢাকা এফএম 90.4 এর এই মাইক্রোফোন এবং যারা শুনছেন সবাই জানেন যে এই সময়টা শুরু হয়ে যায় অন্ধকারের গল্প। অন্ধকারের গল্প নিয়ে আজ আমরা আবারও হাজির হয়ে গেলাম পুরো সপ্তাহ পাড়ি দিয়ে, এবং অন্ধকারের গল্পে আজও যারা নিয়মিত এই অনুষ্ঠানটি শোনেন তারা জানেন যে আমরা এই অনুষ্ঠানে আসলেই অন্ধকার জগতের কোন একটি গল্প, একটি সত্য কাহিনীকে সামনে নিয়ে আসি। তেমনি করে আজকের পর্বেও আমরা অন্ধকারের একটি গল্পকে আপনাদের সামনে নিয়ে আসছি। পুরো রাত যারা জেগে থাকার প্রত্যয় ব্যক্ত করে আছেন তারা জানেন আজ আমরা নিশ্চয়ই এমন কিছু শুনব যা আরেকটি বার আপনার বিবেককে জাগ্রত করবে, আরেকটি বার আপনার মানবিক মূল্যবোধকে জাগ্রত করবে। ঢাকা এফএম 90.4 ইউনিয়ন করে থাকুন। আমি অনুষ্ঠানের শুরুতেই আজকের দিন তারিখটা একটু জানিয়ে দিতে চাই আপনাদেরকে। আমাদের ভাষার মাস, আমাদের গর্বের মাস ফেব্রুয়ারি শুরু হয়ে গেছে। 8 ফেব্রুয়ারি আজ 2015, 26 মার্চ 1421, 18 রবিউল সানি 1436 হিজরি। আমাদের অনুষ্ঠানটিতে এসএমএস করার কিংবা ফেসবুকের পোস্টে এসে আপনি কিভাবে আমাদের সাথে কানেক্ট হবেন সেই নিয়মটিও খুবই সহজ, আপনারা অনেকেই জানেন। তারপরও আমি আপনাদেরকে শেয়ার করতে চাই আমাদের এই অনুষ্ঠান চলাকালীন সময়ে যে গল্পটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব, সেই গল্পের কথার রেশ ধরে কিংবা যে কোনো মতামত, আপনি আপনার যে কোনো মূল্যায়ন আপনি আমাদেরকে জানাতে পারেন, এসএমএস করতে পারেন 16260 এই নাম্বারটিতে, এবং চাইলে কিন্তু খুব সহজেই আপনি আমাদেরকে ফেসবুকে আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন, আমাদের পোস্টে এসে কথা বলতে পারেন। অলরেডি একটি পোস্ট আমরা কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিব, যিনি আজ আমাদের অতিথি হয়ে এসেছেন তার একটি ছবি আমরা আপলোড করে দিব, সেখানে আপনি আসতে পারেন। facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, ফেসবুক থেকে অফিসিয়ালি ভেরিফাইড আমাদের ফ্যান পেজটি পাবেন। আপনাদের সাথে আমি ইভান রয়েছি এবং পুরো সময়টা জুড়ে আপনাদের সাথে থাকব, আপনাদের কথাগুলো শুনতে চাইব। সবাই নিশ্চয় অপেক্ষা আছেন যে আজ আমরা কি শুনব, কার গল্প শুনব এবং অন্ধকার জগতের কোন অংশের গল্প শুনব, অনেক কিছুই আছে। তবে তার আগে একটা গল্প আপনাদেরকে আমি শেয়ার করতে চাই। এটা ঠিক গল্পের মতো না, এটা সবাই বিশেষ করে প্রত্যেকটা নারীর জীবনের একটা স্বপ্ন থাকে। আমি যদি ভুল না বলি বা এটা নিশ্চয়ই সবাই স্বীকার করবেন, প্রত্যেকটা নারী চমৎকার একটি সংসার জীবনের স্বপ্ন দেখেন। বিশেষ করে আমাদের সমাজ, আমাদের বাঙালিয়ানার মাঝখানে যেটা হয়, একটা মেয়ে সে আপনার আমার বোন হয়তো কিংবা আমাদের সন্তান হয়তো কন্যা জায়া জননী এরকম একটি কথাই আছে। সেই নারীরা ধীরে ধীরে বড় হতে থাকেন, তারা একটা সময় স্বপ্ন দেখেন একটি দারুণ সংসারের, যে সংসারটি সুখে দুঃখে হাসি গানে ভরপুর থাকবে, সেই সংসারে সন্তান আসবে, একটা সময়ে সেই সংসারে নানান ধরনের আনন্দ আয়োজন হবে, এরকম করে সময় বয়ে যাবে, নাতি নাতনি হবে, চমৎকার করে জীবনটা চলে যাবে, সেখানে খানিকটা হয়তো টানা পড়েন থাকবে, তারপরও সংসারের একটা মায়া থাকবে, একটা অদ্ভুত ভালো লাগা থাকবে, একটা পরিবার থাকবে এবং নিশ্চিন্তে তার সন্তানদের জন্য, নিশ্চিত ভবিষ্যতের জন্য তারা একটি বারের জন্য পিছন ফিরে তাকাবেন না, দুশ্চিন্তা করবেন না। হয়তো সে সংসারে টানা পড়েন থাকতে পারে কিন্তু সুখের কোনো কমতি থাকবে না, প্রত্যেকটা নারীর জীবনে এরকম একটি স্বপ্ন থাকে। এই গল্পটা হয়তো খুব পরিচিত, এই গল্পটা হয়তো খুব আকাঙ্ক্ষিত এবং এই গল্পটা হয়তো হয়তো আপনার জীবনের সাথে ঘটছে। ইন দ্যাট সেন্স ইউ আর ডেফিনেটলি লাকি। বাট প্রত্যেকটা নারীর জীবনে কি সেরকমটা হয়? সেটার বাইরেও তো কোনো কিছু থাকতে পারে, সেটার বাইরে যদি হিতে বিপরীত হয় সেটা কতটা কঠিন হতে পারে, কতটা অমানবিক হতে পারে, কতটা কষ্টের হতে পারে, কতটা কি বলবো, ঠিক ভাষা খুঁজে আসলে পাওয়া মুশকিল। আপনি হয়তো যতটুকু চিন্তা করছেন এই মুহূর্তে আমার কথা শুনতে শুনতে, তার থেকেও কতখানি অন্ধকারের গল্প হতে পারে ঠিক যে গল্পটি আপনাদের সামনে আমি গল্পের মতো করে বললাম, তার বাইরের জীবন সংগ্রামের ক্ষেত্রে একটা মানুষ মূল্যবোধের অবক্ষয় ঘটিয়ে কত নিচে নামতে পারেন তার জীবনের প্রয়োজনে। একটা মানুষ তার বেঁচে থাকার প্রয়োজনে তার সন্তান সন্তানের ভরণ পোষণ কিংবা দুবেলা দুমুঠো খাবার জোগানোর জন্য একটা সময় গিয়ে বিবেকবর্জিত কাজ করতে করতে তার তলানিতে কতটা ঠেকতে পারেন সেই সব কিছুই শুনব। আজ আমরা তেমনি এক নারীর জীবনের গল্প শুনব যার নাম লাবণী, এবং তিনি আজ আমাদের স্টুডিওতে এসেছেন। কি ঘটেছিল তার জীবনে, কি হয়েছিল, তার আগে আমাদের অনুষ্ঠান সবসময় যারা শোনেন যে শুরুতে আমরা আমাদের সেই অতিথির সাথে, যিনি অতিথি হয়ে আসেন তার সাথে তার জীবনের শুরুর দিকটা, যে বর্ণিল সময়টা আমরা বলি, ছোটবেলাটা, বেড়ে ওঠা, তখনকার স্বপ্ন, সেই সব কিছু নিয়ে কথা বলি। আমরা সেই কাজটাই করতে চাই। তার আগে আমি ওয়েলকাম করতে চাই আজকের অন্ধকারের গল্পের স্টুডিওতে অতিথি হয়ে এসেছেন লাবণী তাকে। লাবণী, আপনাকে স্বাগত, কেমন আছেন?
ভালো আছি।
আপনি মাইক্রোফোনের আরেকটু কাছে এসে কথা বললে সবার জন্য সুবিধা হবে। আপনাকে আজকে আমরা এখানে পেয়েছি, শুরুতে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, অভিনন্দনও জানাতে চাই। আর আপনার আসলে যে কথাগুলো আজ আমরা শুনব, সে কথাগুলো এই মাইক্রোফোনের মাধ্যমে প্রচুর মানুষ আজকে শুনবেন, দেশ এবং দেশের বাইরের মানুষও শুনবেন। আপনি কেমন লাগছে?
ভালো লাগছে।
আচ্ছা, আমি লাবণী যেমনটা বলছিলাম যে আপনার ছোটবেলার কিছু কথা শুনতে চাই। আপনি যখন একেবারে ছোট ছিলেন, আপনার বেড়ে ওঠা কোথায়, আপনার জন্ম কোথায়?
জন্ম বরিশাল পিরোজপুর।
আচ্ছা, পিরোজপুরে আপনার জন্ম।
হ্যাঁ।
আপনার সেখানে আপনি আপনার বাবা মা কি করতেন, কত ভাই বোন ছিলেন, ছোটবেলাটা যদি আমাদের একটু বলেন।
আমরা দুই বোন দুই ভাই, তারপর আব্বা আম্মা গরিব, আমি বাসায় কাজকর্ম করতাম।
ছোটবেলাতেই বাসায় কাজকর্ম করতেন?
না, ছোটবেলায় যে খেলাধুলা করতাম
সেটাই সেটাই
লেখাপড়া করতাম।
বাবা কি করতেন?
বাবা রিক্সা চালাইতো।
আর মা?
মা ওই যে সংসারী কাজ করতো। বাবা রিক্সা চালাইতো, মা সংসারী কাজ করতো। তারপর এই যে আব্বা মা অনেক গরিব ছিল, আমি ওই লেখাপড়া কিছু করতাম না, মানে ছোটকালে দুষ্টামি করতাম।
লেখাপড়া কি তারা করাতে চেয়েছিল আপনাকে?
না, গরিব তো লেখাপড়া করাইতে পারে না।
মানে কেন, স্কুলে বেতন বা টাকা পয়সা?
হ্যাঁ হ্যাঁ, টাকা পয়সা লেগে।
আপনার পড়তে ইচ্ছে করতো?
আমার পড়তে ইচ্ছে করতো, মানে বাপ মা পারতো না লেখাপড়া করাইতে।
আচ্ছা, তো সাধারণত মানে ছোট সময় কি কি করে দুষ্টামি, কি ধরনের মানে খেলাধুলা বা একটা দুষ্টিপনা?
ওই যে খেলাধুলা করতাম, দৌড়াদৌড়ি করতাম, মানে একা দোক্কা খেলতাম, এই এই বাসায় ও বাসায় বান্ধবীকে বাসায় যাইতাম, পলাই থাকতাম, বাগানে লুকাইয়া থাকতাম।
আচ্ছা, সেই সময়ের বন্ধুদের কথা মনে আছে, বান্ধবী কারা ছিল?
আছিল মানে শিউলি আছিল, মালা আছিল, মানে সবাই।
এই যে দুষ্টামিগুলো করতেন এই জন্য কখনো থেকে প্রচুর বকা খেতে হয়নি?
হ্যাঁ, আব্বা আম্মা বকতো।
আমরা দুই একটা ঘটনা একটু শুনি।
এই যে আব্বা আম্মা বকতো, মারতো, ধরতো।
কি বলতো, দুষ্টামি করিস?
হ্যাঁ, দুষ্টামি করিস না, মাইরে দিরা ঘরে ভিতর নিত, মানে অনেক চিল্লা চিল্লি করতো, মানে আমার কইতো ওই চাকরি কর, কাজ করে রাখা।
কে বলতো, বাবা না মা?
হ্যাঁ, ছোটকালে বলতো কাজকর্ম করে রাখা, বাসা বাড়িতে কাম কাজ কর, কাজকর্ম করে রাখা, কি করবি, তো বাপ মা গরিব, এমনই অনেক গরিব আসালাম।
আপনার
আব্বা মারা গেছে, আব্বা নাই।
আপনার বাবা কোন সময় মারা যান আপনার মনে আছে?
না, তা মনে নেই।
মানে কত টুকুন বয়স?
আব্বা মারা গেছে 10 বছর।
আচ্ছা, এবং আপনার অন্য যে ভাই বোনেরা ছিল তারাও তো পড়াশোনা বা কিছু, তারা কি কি করতেন?
হ্যাঁ, মানে পড়াশোনা করাই তো, মানে আমি করতাম না পড়াশোনা। আমার দুই ভাই দুই বোন। আমি সবার বড়।
সবার বড় বোন ছিলেন?
হ্যাঁ, সবার বড় বোন।
আপনার পরে কি ভাই না বোন ছিল?
বোন ছিল।
আচ্ছা,
তারপরে দুই ভাই।
ভাই বন্ধু সম্পর্কটা কেমন ছিল আপনাদের?
আমরা অনেক মিল আসালাম।
আচ্ছা, কিরকম? আমরা দুই একটা দুষ্টামির কথা বা একটু ভাই বোনদের কথা শুনি। আপনি হাসছেন এখন, মানে নিশ্চয়ই সেই ঘটনাগুলো মনে পড়ছে, মজার কোন ঘটনা?
ভাই বোন মানে ওই যে এই যে একলায় মানে মারতাম, চার বোনে মারতাম, বাইরে মারতাম, আবার বোনে আমারে মারতো,
বাইরে মারতো। কি নিয়ে আসলে মারামারিটা হতো?
ওইটা কি নিয়ে, মানে ওই খাওন লইয়া।
আচ্ছা,
মানে খাওন দিতাম না, খাইতে পারতাম না, অনেক গরিব আসালাম তো ওই লইয়া। ওরে ওরে দিলে আমারে দিত না, ওরে দিলে ওরে দিত না, এই এলাকায় জ্বালাতো।
আচ্ছা, মানে যে খাবার এমনিতে খাই বা কোনোদিন হয়তো বাসায় একটু ভালো রান্না হয়েছে সেটা নিয়ে?
ভালো রান্না হয়েছে, একদিন রান্ধতাম না, একদিন হইতো না রান্না, না খাইয়া থাকতাম, অনেক কষ্ট করতাম। বাপে রিক্সা চালাইতো, একদিন চালাইতো না, একদিন চালাইতো, অসুস্থ আছিল, এর লেগে অনেক কষ্ট আসালো।
আচ্ছা, তো এমনি আপনার যে ভাই বোন তাদের সাথে দুষ্টামির মজার মজার কোন ঘটনা আছে না যে একটা জিনিস হয়তো
দুষ্টামি কি যে মাইরা দৌড় দিত আমি আবার মাইরা দৌড় দিতাম, ও আমার বকা দিত আমি ওরে বকা দিতাম, ও আমার ফেলাই দিত আমি ওরে ফেলাই দিতাম।
আচ্ছা, তো এ খুব আপনি যেহেতু বড় বোন ছিলেন একটা ছোট
মানে বড় বোন হিসাবে মানে ই করতাম মানে আদব কায়দা শিখাইতাম, মারতাম ধরতাম আমার মানত না।
যেটা আপনি বলছেন যে একটা দারিদ্রতার কারণ বলেন বা যেরকম করেন, ঈদের একটা সময় থাকে, সেই সময়গুলো কিভাবে পার করেন?
ঈদের সময় কি, ঈদের সময় তো আমি দুঃখে মানে ঈদ কাটাইছি, ভালো একটা কাপড় পরতে পারতাম না, ভালো একটা মানে জুতা পরতে পারতাম না,
কষ্ট লাগতো,
কষ্ট লাগতো,
বাবার কাছে
অন্য জনে পড়তো আমরা দেখে কান্দতাম, পোশাক পরতে পারতাম না, আপনার অনেক অসহায় আছিলাম।
আচ্ছা, আপনার যে দাদা বা নানা বাড়ি সেগুলো কোথায় ছিল?
হ্যাঁ, দূরে দূরে ছিল।
আচ্ছা, সেখানে যাওয়া হতো না?
হ্যাঁ, যাওয়া হইতো, মানে ঈদ না করতে পারলে নানা বাড়ি যাইতাম, নানা বাড়ি খাওয়া দাওয়া করে আবার পরদিন আইসা পড়তাম। আমার আব্বা মানে অনেক কান্দাকাটি করতো, এই যে মেয়েকে দিতে পারলাম না বা মেয়ের কাপড় চুপো দিতে পারলাম না, তারপরে এই যে ছেলেরা দিতে পারলাম না, আমার আব্বা অনেক কান্নাকান্দি করতো, এক প্যাকেট সেমাই আনতে পারতো না, ভারদুগা পোলার চাল আনতে পারতো না, একটু মুরগি আনতে পারতো না, আমরা না চলতে পারে নানা বাড়ি যাইতাম, নানা বাড়ি যাই খাওয়া দাওয়া করে আসতাম।
নানাবাড়িতেই ভালো লাগতো?
হ্যাঁ, নানা বাড়ি ভালো লাগতো।
আচ্ছা, এবং পরে এরকম না, আমরা শুরুদিন আসলে বুঝতেই পারছি যে আপনার জীবনের শুরু থেকে একটা
শুরু থেকেই আমার মানে জীবনটাই কষ্টের।
আচ্ছা, এবং ধীরে ধীরে আপনি যখন বুঝতে শুরু করলেন আমি বড় হচ্ছি বা আমার, তখন আপনার কি মনে?
আমার জীবন হইতে মানে এই বড় হইতে যাইতাম ওই সময়তে মানে ই করতাম, মানুষের বাড়িতে কাজ করতাম।
আচ্ছা, এই কাজ করতে কে পাঠিয়েছিল?
আমার আম্মা পাঠাইতো।
আচ্ছা, উপায় নেই তো? কারণ
না, কোনো উপায় নেই, কি করুম, চলতে তো পারতাছি না, এই যে বইনে গো মুখে বাদ দিতে পারি না, ভাই গো মনে বাদ দিতে পারি না, মানুষের ঘরে যে বাচ্চাই তো কি করুম, নিজে ওই মাসের বাড়িতে কাজ করতাম, ওই ধান লাড়া দিতাম, ধান শুকাইতাম, তারপর ওই যে ই করতাম, এই থাল বাসন দিতাম, গরম আর ঝাড়ু দিতাম, মানুষের ওই চাষা আছে চাষি আছে কাম কইরা টাকা পয়সা আনতাম, এই সংসারেই দিতাম বাপ মায়েরা।
আপনার সেগুলো করতে তো নিশ্চয়ই ভালো লাগতো না? কখনো
না, কোনো ভালো লাগতো না, এই কান্দতাম কাঁদতাম আর কাজ করতাম। ছোট কালেতে আমি মানে এই কাজই করি, চাষি চাষাকে কাম কাজ করে দিতাম, তারা টাকা পয়সা দিত, এ নিয়ে মানে
সংসার
সংসার। হ্যাঁ হ্যাঁ,
তারা কখনো বলে নাই যে তোমার কাজ করার দরকার নেই, পড়াশোনা করবো এরকম কোনো কিছু?
না, এরা কিছুই বলতো না, হ্যাঁ ওই কাম করে আমরা চলতাম।
চাষি কি করতেন?
হ্যাঁ ওই যে ইয়া ছিল, খেতা ছিল, ধান টান হইতো,
জমি ছিল,
জমি টমি আসিল, হ্যাঁ চাষাবাদ আসিল, জমি টমি আসিল।
আপনার বাবা, আপনি যে আপনার যে চাচা, তার বড় ভাই না ছোট ভাই ছিল? কয় চাচা?
হ্যাঁ ছোট ভাই, হ্যাঁ তিন চাচা।
আচ্ছা, আপনার অন্য চাচারা সবাই তারা স্বাবলম্বী ছিল, তাদের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল, তারা কখনোই
দিত না? আমগো দিত না, টাকা পয়সা দিত না, মানে আমরা এই কাম করে চৈলা ফিরা এই মানে সংসারে দিতাম।
আচ্ছা,
এই বাইরে বড় করলাম, বইনের বড় করলাম, কি করুম, নিজের লেখাপড়া করতে পারলাম না।
তাদেরকে লেখাপড়া করিয়েছেন?
হ্যাঁ, আমার এক ভাই মেট্রিক দিল, আর ছোট বোন 8 পড়ছে, আর ছোট ভাই মানে 7 পড়ছে।
আচ্ছা, তো আপনি আপনার অনেকগুলো কথাই বলছিলেন যে মাঝখান থেকে যে আপনি কাজগুলো করতেন আপনার চাচার বাসায়, তখন আপনার চাচা চাচি তারা কি শুধুমাত্র কাজের বিনিময়ে একটা যে টাকা দেয়া সেটাই দিত, নাকি এর বাইরে না কাজ করছো ঠিক আছে হয়তো
কাজ করছে মানে কাজ করছে এইতে টাকা দিত, আবার এমনি যদি কোনো সময় টাকা টাকা চাইতাম তাও তো দিত, সাহায্যটাই যে করত।
আচ্ছা,
আমার নানা ভাই দিয়ে সাহায্য করত, নানাই চাল ডাল দিয়ে দিত, হে খায় এটা চলতাম।
আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাই যে প্রত্যেকটা মানুষের ছোট বয়সে একটা ইচ্ছা থাকে যে আমি বড় হয়ে আসলে এই জিনিসটা হতে চাই বা এরকমটা, এটা হলে খুব ভালো লাগতো বা এটা আমি চাই, আপনার এরকম?
আমার তো মানে এই মানে আশা ছিল মানে একটা বড় চাকরি করুম, মানে একটা চাকরি করে মানে একটু ভালো চাকরি করে চলতে পারুম, এত চাকরি করতে পারলাম না। আব্বা গরিব, আব্বা বুড়ো হয়ে গেছে গা, রিক্সা চালাইতে পারতো না, আমি কাজ করতাম, আম্মা কাজ করতো, আব্বা রিক্সা চালাইতো, এইরকম কষ্টে দুঃখে জীবন যাইতো, ভাই বড় করছি
জীবনটা মেনে নিয়েছিলেন।
হ্যাঁ, তো চাকরিও করতে পারলাম না, কিছু করতে পারলাম না, এই যে কি করুম, তারপর লাস্টে এই যে
আচ্ছা
বড়।
হ্যাঁ, আপনার সেই ঘটনাগুলোতে আমরা যাবো, আমরা আপনার ছোটবেলায় থাকতে চাই। আপনি একদম 12 বছর বয়সে ঢাকায় চলে এসেছেন।
হ্যাঁ হ্যাঁ।
সে ঢাকায় কেন আসলেন, সেই ঘটনাটা একটু জানতে চাই।
ঢাকা মানে ঢাকা আমি আইছি, ঢাকা কোনোদিন আসি নাই, মা ঢাকা আমি চিনিও না। মানে আমার এক ফুপুর সাথে ঢাকা আসছি, ফুপু কইছে এরকম দেশে থেকে কি করি, দেশে কোন টাকা পয়সা নাই, না খাইয়া কষ্ট করবি, তা আমার সাথে দেশে আয়। দেশে ফুপুর কাছে থাকলাম 2 মাস, থাইকা তারপরে ই করলাম। 2 মাস পরে ফুপু চাকরি দিয়ে দিল গার্মেন্টসে, গার্মেন্টসে চাকরি দিল, পর চাকরি করলাম, চাকরি করছি মানে 17-18 বছর চাকরি করছিলাম।
আচ্ছা,
ঠিক আছে। মেশিং অপারেটর চাকরি করছিলাম, এই অপারটাইম লিয়ে মাসে 3,500 টাকা পাইতাম।
আচ্ছা, আপনি 18 বছর চাকরি করেছেন নাকি আপনার বয়স যখন?
আমার বয়স যেসম 12 বছর, ওই সময় আমি চাকরি করি
এবং 18 বছর পর্যন্ত মানে 6 বছর
পর্যন্ত করছি।
আচ্ছা,
হ্যাঁ হ্যাঁ। তারপরে চাকরি চুক্তি করলাম, মানে 3,500 টাকা বেতন পাইছিলাম ওভারটাইম নিয়া। এখন আমার ওই ফুপুর বাসা থাকতাম, ফুপুরে কোনো খান খরচা টাকা টোকা দেই নেই, ফুপুর নেয় নেই। মানে আবার তো আমি তো বাপ মা গরিব, তো নিজে খরচার লাগে 1,000 টাকা রাখতাম, আর মানে 2,500 টাকা দেশে পাঠাইতাম
বাবা মার কাছে।
হ্যাঁ, বাবা আমার কাছে পাঠাইতাম।
আচ্ছা,
তারপরে যে চাকরি করলাম, 6 বছর চাকরি করছি, চাকরি করছি পর এখন ওই যে যাত্রাবাড়ি সামা সুপার মার্কেটের উপরে চাকরি করছিলাম।
আচ্ছা, আমি আমি আপনার সেই সেই পরবর্তী যে জীবনের কষ্ট বা যা কিছু আছে, আরো যে একটা অন্ধকার অধ্যায় আপনার জীবনের আছে, সেগুলো আমরা অবশ্যই জানবো। তার আগে পর্যন্ত আমি একটু আসলে থাকতে চাই আপনার ছোটবেলা, সেই ঢাকায় আসা, সেই উচ্ছ্বাস যেটা প্রত্যেকটা মানুষের থাকে। আর যারা খানিকটা পরে টিউন ইন করলেন ঢাকা এফএম 90.4, তাদের জন্য বলতে চাই, আজ আমাদের স্টুডিওতে অতিথি হয়ে এসেছেন লাবণী। এবং এই মানুষটা সম্পর্কে যদি আমি বলি যে একটা মেয়ে আসলে কতটুকুন অপরাধ করতে পারে বা বিবেককে কতটুকুন বিসর্জন দিতে পারে, যা শুনলে আপনি সত্যি জীবনকে উপলব্ধি করতে পারবেন না। এবং এমন কোন অপরাধী লাবণী বাদ দেননি যাকে অপরাধের সংজ্ঞায় ফেলা যায় না। কি সেই ঘটনা, কেনই করেছেন, কেন তাকে আমরা আমাদের স্টুডিওতে আজ নিয়ে এলাম, তিনি একজন মানুষ হয়েও এতটা অপরাধের পরও তাকে কেন আমরা মানুষ বলছি, সেই সবকিছু আপনি শুনবেন। এবং আমার মনে হয় আপনি নির্বাক হয়ে বাক্রুদ্ধ হয়ে শুনতে থাকবেন। শুধু তাই না, আমরা চাই আপনার একেবারে সরাসরি অংশগ্রহণ। আপনি আমাদেরকে SMS করতে পারবেন 16260 এই নাম্বারটিতে, চাইলে আপনি খুব সহজে। কিন্তু ফেসবুকের ফ্যান পেজেও আমরা একটি ছবি দিয়ে দিয়েছি আজকের অতিথি লাবণীর, তার ছবিটি দেখতে পারেন। এবং সেখানে আসতে facebook.com/ঢাকা FM 90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন, সেখানে এসে আপনি একটি লাইক করে রাখবেন অবশ্যই, তাহলেই কিন্তু আপনি দেখতে পারবেন এবং আপডেটগুলো পেতে থাকবেন। আমি আবারও বলছি যে আমাদের ফেসবুকের ফ্যান পেজে আমরা অলরেডি একটি ছবি আপলোড করে দিয়েছি। আমরা চাইছি যে আপনি আমাদের ফেসবুকের ফ্যান পেজটিতে আসুন এবং আজকের অতিথি তার ছবিটি আপনি দেখতে পাবেন, সেখানে আপনার মতামতগুলো আপনি আমাদেরকে জানাতে পারেন, মূল্যায়নগুলো জানাতে পারেন। লাবণী, আমরা প্রথম যে ঢাকায় আসা, আপনি বলছিলেন আপনার ফুফু নিয়ে এসেছে, সেই ঢাকায় যে নিয়ে এলো, আপনার বাড়িতে ঢাকায় নিয়ে আসার কথা, কেন নিয়ে আসবে, সেই ঘটনাগুলো কি মনে আছে আপনার?
হ্যাঁ,
বা আপনার আসতে ইচ্ছে করছিল কিনা সেগুলো আমরা একটু,
হ্যাঁ মনে আছে,
আমরা একটু শুনি সেগুলো।
ফুফু মানে ফুফু ঢাকা থেকে মানে দেশ থেকে নিয়ে এলো, মানে দেশে থেকে অনেক কষ্ট নষ্ট করছি, কাজকর্ম করছি, মানে ফুপুর এরা মানে দেখা মানে খারাপ লাগছে।
উনি কি ঢাকাতেই থাকতেন?
না, উনি ঢাকা থেকে ওর বড় মেয়ে থাকতো, মানে ঢাকা থেকে মেয়ের বিয়ে হয়েছে, মানে এনে ঢাকা থাকতো। তারপর এই যে তারপর আমার বোন ফুপু নিয়ে আইলো, মানে দেশে থেকে কষ্ট করি তো মানে ফুপুর মানে খারাপ লাগে, কলাবিনী তুমি ঢাকা চলো, ঢাকা চলো, মানে এই মানে দেশে কষ্ট করে তোমার এরম চলবো না। ছোট বোন ছোট ভাই আব্বা মানে বয়স্ক হয়ে গেছে, গা মা অসহায়, তেমনি কেমনে চলো। তার এই ফুপুর বাসা আইলাম, ফুপুর বাসা আইসা ফুপু কল তুমি চাকরি করো গার্মেন্টসে, চাকরি ফুপু গার্মেন্টসে চাকরি দিল, চাকরি দিয়েছে পর প্রথম পাইছিলাম 1500 নতুন, সেই পর চাকরিটা মানে পূরণ হয়ে গেছে পর 3,500 টাকা বেতন পাইছিলাম। ঠিক আছে, মানে বেতন পাইছি, ওখানে চাকরি করলাম, মেয়েরা চাকরি করি, মানে অনেক কষ্ট হয়, কোনদিন সে চাকরি করি নাই তো, মানে অনেক খারাপ লাগে, চাকরি করি নাই, তারপরও অনেক সহ্য করে করছি।
এবং গার্মেন্টস এর যেটা আমরা সবাই জানি যে এই মানুষগুলোই অনেক বেশি কষ্ট করে, যার ফলে আমরা একটা
অনেক মাসে গার্মেন্টস চাকরি করে অনেক কষ্ট করে
সবার শুরুতেই এসে, মানে হয়তো কোনো অভিজ্ঞতা থাকে না এখানে সহজে, কিন্তু যে পরিমাণ খাটুনি যে পরিমাণ শ্রম তারা দেন তার বিনিময়ে সেই পরিমাণ অর্থ তারা পান না। আপনিও আপনি জীবনে কখনো ভেবেছিলেন যে আপনার গার্মেন্টস এ চাকরি করতে?
না, কখনো ভেবেনি।
আচ্ছা, এবং আপনি যে ফুফুর কথা বলছেন তিনি আপনার আপন ফুফু?
হ্যাঁ, আপন ফুফু।
ঢাকায় আসার পরে সে 12 বছর বয়সে আসলেন, যে 2 মাস ছিলেন, এর মাঝখানে যে আপনি থাকা খাওয়া বা এইগুলোতে আপনার কোনো ঝামেলা হয়নি?
না, কোনো ঝামেলা হয়নি।
থাকতে কখন ভালো লাগছিল? আপনার ইচ্ছে করেনি আমি বাড়ি চলে যাবো?
আমার ঢাকা ভালো লাগেনি, আমার মানে দেশেই চলে যাই।
তারা কি বলেছিল?
তারা বলছে তুমি ঢাকা যাই কি, দেশে যাই কি করবা, এখানে চাকরি করে চলো। তারপর ফুপুর বাসায় খাইছিল, সে টাকা পয়সা নেয় নাই, ফুপু অনেক ভালো জানছে।
আচ্ছা, এর মধ্যে তোমার বাবা মার সাথে যোগাযোগ হতো?
হ্যাঁ, আব্বা আব্বা আমার সাথে যোগাযোগ করতাম, ওই ফুপুর মোবাইল দিয়ে কথাবার্তা বলতাম। ফুপুর বাসায় থাকতাম, থাকতাম ফুপুর ওই যে থাল বাসন ধুইয়া দিতাম, গরম আর ঝাড়ু দিতাম, কাপড় চোপড় ধুইয়া দিতাম।
তার পাশে আর কে কে ছিল?
ওখানে ছিল ফুফাতো বোন, ফুফু আছিল, আমি আসলাম।
আচ্ছা, ফুফাতো বোন তারা কি, তিনি কি করতেন?
হ্যাঁ, ওই হাজবেন্ড আছে ওখানে, মানে চাকরি করত, মানে সংসারই করত।
আচ্ছা আচ্ছা, মানে একসাথেই থাকতো?
হ্যাঁ হ্যাঁ, একসাথেই থাকতো।
আচ্ছা, তাদের সাথে সেখানে কি আপনার সময়গুলো কেমন ছিল? একটা বাড়িতে এক ধরনের কষ্ট
আপনি ঢাকা আসছি, মানে সময় কাটতো না, ভালো লাগতো না, দেশে যাইতে মন চাইতো, এই আব্বা আম্মা কামতো। টাকা পয়সা দিতাম ওই থেকেই, মানে লেখাপড়া করতো।
আচ্ছা,
দেশে তো আবার টাকা পয়সা কম লাগে, তো স্কুলে বেতন তেতন লাগে না, ওই থেকে টাকা পয়সা দিয়ে মানে লেখাপড়া করতো, আমি টাকা পয়সা বাড়াইতাম। আবার আমার মা আসতো, আমার আব্বা আসতো, এসে আমার দেখে যেত, কতো ইস আমার মেয়েটা সুখে হয়ে গেছে গা, মেয়েটা কেমন হয়ে গেছে গা, অনেক চিন্তা ভাবনা করতো।
আচ্ছা,
এরপর তো মানে চাকরিতে লাগলাম, আবার 6 মাস চাকরি করছিলাম, 6 বছর।
আচ্ছা, আমরা লাবণী আপনার কাছ থেকে আপনার জীবনের যে অন্ধকার অধ্যায়ের গল্পটা আছে পুরোটাই শুনতে চাই। এবং আমি আসলে এখন মাইক্রোফোনটা আপনাকে দিব, আপনার ছোটবেলা সম্পর্কে আমরা অনেকটাই শুনলাম। আমি পুরোপুরি আপনার কথা, শুধুমাত্র আমি না, আমাদের আজ ঢাকা এফএম 90.4 এর এই মাইক্রোফোনের মাধ্যমে অন্ধকারের গল্পের স্টুডিও থেকে এখন দেশ এবং দেশের বিদেশে বাইরে প্রচুর মানুষ শুনবে আপনাকে। আপনি একেবারে আপনার সেই কথাগুলো যদি আমাদেরকে সময় নিয়ে সমস্ত কিছু বলেন, একেবারে সরল যে স্বীকারোক্তি আপনার, কিভাবে আপনি নানা ধরনের অপরাধে জড়িয়ে গেলেন, কেন আপনার জীবনটা তো কঠিন হয়েছিল, সবকিছু আমরা একটু বিস্তারিতভাবে শুনতে চাই এবং আপনার কাছ থেকে সেই কথাগুলো আমরা শুনব। তার আগে আমাদের সাথে যারা রয়েছেন তাদের জন্য বলতে চাই, আজ আমাদের অতিথি যিনি আছেন লাবণী, যার কথা আমরা বারবারই বলছি, তার সম্পর্কে আমরা একটি প্রতিবেদন তৈরি করেছি, সেই প্রতিবেদনটি আপনাদেরকে শোনাব। এবং আরেকটি বিষয় হলো, আপনাদের কথাগুলো আমরা শুনতে চাই, আপনাদের কথাগুলো আপনারা আমাদেরকে যেভাবে পৌঁছতে পারবেন, আমাদেরকে লিখতে পারেন 16260, মেসেজ করতে পারেন, অলরেডি অনেক মেসেজ চলে এসেছে। এছাড়াও আপনারা ফেসবুকের ফ্যান পেজে আসতে পারেন, যেখানে আজকের অতিথি লাবণীর একটি ছবি আমরা পোস্ট করে দিয়েছি, সেখানে আসতে facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। আমরা লাবণী তার কাছ থেকে তার জীবনের সেই অন্ধকারের যে ঘটনাগুলো আছে কিংবা আমরা গল্পই বলছি সেগুলো শুনব। তার আগে আমরা তার সম্পর্কে প্রতিবেদনটি শুনব, সেই প্রতিবেদনটি তৈরি করেছেন তারেক মাহমুদ। এবং আমাদের সাথে আজ যে অন্ধকারের গল্পের টিমটি কাজ করছে, তারেক আহমেদ তিনি এই প্রতিবেদনটি তৈরি করেছেন, এবং যে টিমটি কাজ করছে সবাইকে আমি এ পর্যায়ে একটু ধন্যবাদ দিতে চাই। ধন্যবাদ দিতে চাই প্রডিউসার সাদেক সামি, ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ, মঈন জান্নাতুল ফেরদাউস শিপনকে। এবং আপনাদের জন্য সেই প্রতিবেদনটি শূন্যতে যাবার আগে আরেকটি ঘোষণা আমি দিতে চাই, আপনারাও চাইলেই হট সিটে আসতে পারেন, বলতে পারেন আপনার জীবনের অন্ধকারের গল্প। হট সিটে আসতে চাইলে SMS কিংবা মেইল করতে পারেন। আপনি SMS করবেন OG_ দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার লোকেশন আর স্পেস দিয়ে আপনার ফোন নাম্বারটি লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে, এবং ইমেইল করতে পারেন og@dhakafm904.com এই ঠিকানায়। আমরা আজকের অতিথি সম্পর্কে প্রতিবেদনটি শুনে আসি এবং তারপর আবারও আমরা ফিরে আসছি আমাদের অতিথির কাছে।
মেয়ে, নারী বা মহিলা, যাই বলি না কেন, এই শব্দগুলো শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে নিষ্পাপ মায়াময় একটি মুখ। তা হতে পারে মায়ের, বোনের কিংবা প্রিয়তমা স্ত্রীর। সময়ের সাথে তাল মিলিয়ে নারীও বর্তমানে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ছে। আমরা জানি নারীরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ছে, কিন্তু তারপরও আমরা ঠিক বিশ্বাস করতে চাই না, আর এই সুযোগটাই নিচ্ছে অপরাধীরা। বর্তমানে সব ধরনের অপরাধমূলক কাজেই পুরুষের সঙ্গে পাল্লা দিচ্ছে নারী অপরাধীরা। সব ধরনের অপরাধে নারীর সম্পৃক্ততার বিষয়টি উদ্বেগজনক বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। সহজে পুলিশের দৃষ্টি এড়িয়ে যেতে সক্ষম হওয়ার কারণেই অপরাধী চক্র নারীদের ঢাল হিসেবে ব্যবহার করছে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যে রাজধানীর মাদক স্পটগুলো নিয়ন্ত্রণ করে 100 উপরে মাদক ব্যবসায়ী, যার মধ্যে 33 জনই নারী। সমাজবিজ্ঞানীদের মতে নারীকে অপরাধী হিসেবে সন্দেহ না করা, দারিদ্র, প্রতারণা ইত্যাদি কারণে ক্রমেই নারী অপরাধীর সংখ্যা বাড়ছে। সারা দেশে এখন মাদক স্পটগুলোতে নারীদের ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন ধরনের মাদকের মধ্যে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল ইত্যাদি বহন করা নারীদের জন্য সহজ, আর এই কারণেই মাদকদ্রব্যের নিয়ন্ত্রক অপরাধী চক্রগুলো ফাঁদে ফেলে জোর করে লোভ দেখিয়ে এই কাজে নারীদেরকে ব্যবহার করে। মাদক বহনকারী অনেক নারী জানান যে এই কাজে ঝুঁকি আছে জেনেও করছেন, কারণ তার এই ইনকামের মাধ্যমেই পুরো পরিবার চলে। মাদক ব্যবসা থেকে শুরু করে দেহ ব্যবসা সবকিছুর সাথে জড়িত এমন একজন হলেন শাহনাজ পারভীন ওরফে মুন্নি। যখন যেই কাজের মাধ্যমেই আয় করা সম্ভব সেই কাজই করেন তিনি, কারণ তার সংসারে তিনিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যে কিনা উপার্জন করে। যেসব নারী অপরাধী বিভিন্ন অপরাধ কর্মের সাথে জড়িত তাদের মধ্যে যেমন বস্তিবাসী অশিক্ষিত নারী অপরাধী রয়েছে, তেমনই রয়েছে শিক্ষিত ভদ্র পরিবারের মেয়েরাও। এখন কথা হচ্ছে সবাই যে সংসার চালানোর জন্যই মাদকসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়েন তা কিন্তু নয়। মাদকের সাথে জড়িতদের অধিকাংশই প্রথম দিকে কৌতূহল বসে এবং বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে নেশাগ্রস্ত হয়, পরে নেশার টাকা জোগাড় করতে বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়ে। আফিয়া আক্তার তেমনই একজন মাদক বিক্রেতা, যে কিনা প্রথম দিকে বন্ধুদের সাথে বসে ইয়াবা সেবন করছিলেন সুন্দর হওয়ার জন্য। তার বন্ধুরা তাকে বলেছিল ইয়াবা সেবন করলে সুন্দর হওয়া যাবে, এভাবেই তার শুরু। পরবর্তীতে নেশার টাকা জোগাড় করতে তিনি ইয়াবা বিক্রি করতে শুরু করেন। রাজধানীতে প্রতিদিনই বিভিন্ন পয়েন্ট দিয়ে বিভিন্নভাবে মাদকের চালান ঢুকছে। নারিকেল, বার্মিস জুতা, অ্যাম্বুলেন্স দিয়ে সবজি ও ফসলের ট্রাকের গাড়ির বডি ও চেসিসের ভিতরে, কফিন ও তেলের ড্রামের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে এসব অবৈধ মরণ নেশা। ফেন্সিডিল, হেরোইন, ইয়াবা, প্যাথিডিন ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য পরিবহনে নারী পাচারকারীরা ব্যবহার করছে বিভিন্ন উদ্ভাবনী কৌশল। তারা চুলের খোপায়, পাজামার ভিতরে, জামার ভিতরে, শরীরের সংবেদনশীল অঙ্গের ভিতরে, এমনকি ছোট শিশুদের স্কুল ব্যাগের ভিতরে করেও মাদকদ্রব্য পাচার করে থাকে। শুধু মাদকদ্রব্য পাচারই নয়, মাদক সাম্রাজ্যে দাপটও বেড়েছে নারীদের। শতাধিক ভয়ঙ্কর নারীর হাতে পরিচালিত হচ্ছে রাজধানীর মাদক ব্যবসা। বারবার আইনের আওতায় এনেও তাদের আটকে রাখা যাচ্ছে না, জামিনে মুক্ত হয়ে তারা আরও অপ্রতিরোধ হয়ে উঠছে। ঢাকার আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে 30 নারী মাদক ব্যবসায়ী ওতপ্রোতভাবে জড়িত। এদের কেউ কেউ জড়িয়ে পড়ছে ভাড়ায় খুন ও অস্ত্র ব্যবসায়। উত্তর বাসাবতে ব্যাংকের সাবেক কর্মকর্তা খাজা মাহফুজুল হক খান হত্যা মামলায় গ্রেপ্তারের পর র্যাব হেফাজত থেকে সবুজবাগ থানা পুলিশের কাছে হস্তান্তরের পর হুঙ্কার ছেড়ে মাপিয়া চুন্নি বলেন, এর আগেও আমাকে ধরা হয়েছে কিন্তু আটকে রাখতে পারেনি, 7 দিনের মধ্যে আমি বের হয়ে গেছি, এখন আবারও ধরে এনে আমাকে বিরক্ত করা হচ্ছে। এতেও লাভ নেই, কেউ আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে না, আমি আবারও বের হয়ে আসব। কতটা দুর্ধর্ষ হলে একজন নারী মাদক সম্রাজ্ঞী এতটা দাম্ভিক হতে পারে? রাস্তার ভাসমান জীবন থেকে শুরু করে অনেক চিহ্নিত নারী এখন কোটিপতি বনে গেছেন। বিশেষজ্ঞরা মনে করেন, একজন পুরুষ অপরাধীর চেয়ে নারী অপরাধীর প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্দেহ কম থাকে। এই সুযোগে নারীদের অপরাধ কাজে ব্যবহারের ঘটনাও দিনকে দিন বেড়ে চলেছে। তারা মনে করেন, বিশেষ বিবেচনায় ছাড় না দিয়ে পুরুষ অপরাধীর মতো সমানভাবে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হলে নারীরা এ ধরনের অপরাধে জড়াবেন না।
আপনি শুনছেন অন্ধকারের গল্প। আপনার সাথে আজ আমি ইভান রয়েছি এবং অন্ধকারের গল্পের পিছনে পুরো একটি দল কাজ করেন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। অসংখ্য ধন্যবাদ প্রডিউসার সাদিক সামিকে, ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ, মঈন, জান্নাতুল ফেরদৌস, শিপনকে। প্রিয় শ্রোতা, আজ আমাদের অন্ধকারের গল্পে অতিথি হয়ে এসেছেন লাবণী। একজন মেয়ে কতটা অপরাধ করতে পারে আর বিবেককে কতটা বিসর্জন দিতে পারে, না শুনলে সত্যি জীবনকে উপলব্ধি করতে পারবেন না, এমন কোন অপরাধ নেই যা লাবণী বাদ দেননি, যাকে অপরাধের সংজ্ঞায় ফেলা যায় না, সে মানুষটির গল্প আজ আমরা শুনছি। আপনাদেরকে বলি যে আজকের অতিথির ছবি দেখতে চাইলে ফেসবুকে আসতে পারেন। আমাদের ফেসবুক অ্যাড্রেস www.facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। লাবণীকে যে কোনো প্রশ্ন করতে চাইলে এসএমএস করতে পারেন। আপনার এসএমএসটি পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে, এবং আপনাকে বলি যে ফেসবুকেও আপনি এসে কিন্তু কমেন্ট করতে পারেন। আমরা শুনছিলাম লাবণী ছোটবেলার গল্প। তিনি বরিশালে পিরোজপুরে জন্ম নেওয়ার পর অভাবী সংসারে তিনি বড় হন এবং সেখানে তার বাবা একমাত্র উপার্জনক্ষম রিকশা চালক। প্রচন্ড অসুস্থ শরীর নিয়েও তিনি সন্তানদের আসলে লেখাপড়া করাতে পারেননি এবং লাবণী বড় বোন ভাই বোনগুলোর মাঝখানে তিনি ধীরে ধীরে একটা সময়ে গিয়ে বাসা বাড়িতে কাজ করার সুযোগ তৈরি শুরু করেন এবং তিনি নিজেরই আপন চাচার বাড়িতে নানান ধরনের কাজ করে দিতেন, কাপড় ধোয়া থেকে শুরু করে ধান শুকানো থেকে শুরু করে। তার বিনিময়ে যে অর্থটুকু পেতেন তা দিয়ে তিনি তার পরিবারকে দিতেন, পাশাপাশি বাবার যে উপার্জন সেগুলো দিয়ে চলত। এবং এমন ঈদের দিন গিয়েছে যে ঈদের বলছি এই কারণে যে তার জন্য সেটা আমাদের সবার মতো মুসলমান ধর্ম অনুসারে আমাদের সবচেয়ে বড় উৎসব, সেই দিনগুলোতেও তাকিয়ে থাকতে হতো অন্য কারো দিকে কিংবা একেবারেই কষ্টে দিনটা পার করে দিতে হতো, কিংবা যে কোনো দিনই, কোনোদিন খাওয়া হতো কোনোদিন খাওয়া হতো না, বাড়িতে কোনো ভালো রান্না হলে এক ভাই কিংবা এক বোন হয়তো খানিকটা ভালো খাবার পেত, অন্য বোন সেটা নিয়ে মারামারি করতো বা সে খানিকটা পেত না, এরকম করে বন্টন হয়তো করতে হতো। এরকম জীবনযাত্রার পর একটা সময় মাত্র 12 বছর বয়সে নিজেরই ফুফুর হাত ধরে লাবণী ঢাকায় চলে আসেন এবং ফুফু আসলে তার সেই কষ্টের সময় পাশে দাঁড়িয়েছিলেন। 2 মাস তিনি সেই বাসাতেই ছিলেন এবং তারপর একটা সময় তার বয়স একটা সময় 12 যখন 2 মাস পার হয়ে গেল তিনি সেই শিশু বয়সী গার্মেন্টসে আরো অনেক নারী কিংবা অনেক তরুণের মতো তিনিও সেখানে কাজ জোগাড় করে নেন এবং সেই কাজ করা শুরু করেন। 6টা বছর তিনি টানা সেই কাজ করেছিলেন। এর বাইরেও ধীরে ধীরে জীবন সংগ্রামের কারণে এই লাবণী, তারপরও হয়তো জীবনটা ভালো হতে পারত, তারপরও হয়তো জীবনটা চমৎকার হতে পারত, তিনি ধীরে ধীরে নানান ধরনের অপরাধ, এমনকি অপরাধ জগতের সবগুলো শাখায় ছড়িয়ে পড়েন। কিভাবে সে ছড়িয়ে পড়া, কি হয়েছিল, কেমন ছিল তার সেই গার্মেন্টসে চাকরি করার দিনগুলো, তারপর থেকে কি হলো, সেই সব কিছু আমরা শুনবো সরাসরি লাবণী আপনার মুখ থেকে। আমি এখন প্রিয় শ্রোতাদের জন্য বলতে চাই যে পুরো মাইক্রোফোনটাই আপনার জন্য, আপনার কাছ থেকে আমরা আপনার সমস্ত ঘটনাগুলো শুনতে চাই। আমরা চাইব যে আপনি একেবারেই আজকে মনের কথা উজাড় করে সবাইকে বলবেন এবং কিভাবে কি ঘটনাগুলো ঘটেছিল সবকিছু ইনশাআল্লাহ আমরা চাইছি আপনি সৎভাবেই সবকিছু আমাদের শ্রোতাদের জন্য সহজভাবে এবং পরিষ্কার করে সব কথাগুলো বলবেন। লাবণী,
বলো,
আপনি আপনার যে গার্মেন্টসের কথা বলছিলেন,
হ্যাঁ,
এরপর থেকে সেখানে চাকরি করা এবং তারপর থেকে কি হলো, কিভাবে আস্তে আস্তে?
তারপরে গার্মেন্টসে চাকরি করলাম, গার্মেন্টসে চাকরি করছি, তারপরে ছয় বছর চাকরি করছিলাম, চাকরি করছি পর মানে আমার এক বান্ধবীর নিয়ে বাসায় নিয়ে থাকতাম, চাকরি করছিলাম যাত্রাবাড়ি গার্মেন্টসে, এই ছ বছর চাকরি করছিলাম, যেমন চাকরি করছি আওয়া যাওয়া করছি, মানে পাড়াপড়শি পোলা পানি দেখছে, দেখলো মানে আমার মানে বিরক্ত করত, মানে আজে বাজে কথা বলতো, এই মানে অনেক খারাপ কথা বলতো আমারে, মানে চাকরি করতে যাইতে দিত না, চাকরি করতো না, রাস্তাঘাটে আটকাইতো, মানে অনেক কিছু মানে ডর টর দেখাইছে, মার দিয়ে দেখাইছে, একটা একদিন মানে অনেক ওভারটাইম করছিলাম গার্মেন্টসে, ওভারটাইম করছি পর তারপরে কয়টা ২৭টা পোলা পান মানে পিস্তল নিয়ে আইছে, পিস্তল নিয়ে আইসে পর তারপরে আমার বুকের ভিতরে ধরছে দইরা, তারপরে ডর দেখাইছে, দেখাইয়া তারপরে আমার কি করলো, থানা পুলিশ গো, থানা পুলিশ করলো, কইরা মানে গো টাকা পয়সা খাওয়াইলো, খাওয়াই আমার জোর জুলুম কইরা মানে তুলিয়া নিয়ে গেছে, তুলিয়া নিয়ে গেছে পর মানে বিয়া করলো, বিয়া কইরা মানে ওর কাছে আচালাম মানে তিন চার বছর পরে একটা বাচ্চা হইলো, বাচ্চা হইছে পর একটা মেয়ে হইছে, মেয়ের বয়স যে সময় ১০ মানে ৮ বছর, ওই সময় মেয়েটা মানে আমার শাশুড়ির কাছে রাইখা, জামাই অনেক মার দিত, জামাই অনেক নেশা পানি করত, এই মদ খাইতো, হিরণ খাইতো, গাঞ্জা খাইতো, মানে আমার অনেক অনেক মারত, মার দিত, মার দিয়ে কাপড় চুপুর মানে খোলাইয়া ফেলাইতো, জামা কাপড় ছিঁড়া ফেলাইতো, মানে অনেক জ্বালা জমতা দিত, খাওয়ান খরচা দিত না, কিচ্ছু করতো না, অনেক অনেক মারত, মাইরা মিরা একালে মানে ঘর থেকে বেরিয়ে যেত গা, সবকিছু ঘরে ভেঙ্গা ফেলাইতো, আমার ঘর থেকে বাইরা বেরিয়ে যা, কাজ কর, কাজ করা মানে আর বন্ধু বান্ধব দিয়া মানে অনেক আমার খারাপ কিছু করছে, খারাপ কিছু করছে মানে অনেক কিছু করছে আমারে কইরা, তারপরে ই করলো, কয় যা তুই ঘর থেকে বেরিয়ে যায়গা, হ্যাঁ বন্ধু বান্ধব দিয়ে আমার আকাম করছে, তারপরে এরম জায়গায় জায়গায় মানে হ্যাঁ অনেক আমার নিচে হোটেলে নিচে নিয়া মানে কোনো খারাপ কাজ করাইছে, মানে আমার এরা মোহিত হইতে মানে আমার চারটা মেয়ে হইছে, চারটা মেয়ে হইছে, হইছে পর তারপর ওই গার্মেন্টসে চাকরি চুকরি করলাম না, ও বিয়ার সাদি করলো, চাকরি করলাম না, চাকরি ছাইড়া দিলাম, তারপরে এই যে আমার ই করতো মানে নানান জায়গা নিত, খারাপ কাজ করাইতো, মানে একটা মেয়ে আসিল ওইটা মানে হোটেল হোটেলে নিত, আমার বাসা বাড়িতে নিত, বোর্ডিং এ নিত, নিয়া মানে বিভিন্ন মানে খারাপ কাজ আমার করতো, আমি ঘরে ধরে যাইতে পারতাম না, জামাই অনেক মারতো, ঘরের ভিতরে যাইতে দিত না, ওই বান্ধবীর বাসায় আসালাম, এন ওই আমার মেয়ে গো খাওয়ান খরচা দিতে পারতাম না, মুখে দুগা ভাত দিতে পারতাম না, কি করুম, করার কিছু নাই, চলতে পারতাছি না, এই মানে এইরকম খারাপ কাজ কইরা মানে ইজ্জত বিক্রি কইরা, জায়গায় জায়গায় খারাপ কাজ কইরা মানে হোটেলে মোটেলে যাইতাম, এহান অনে যাইতাম, যাই এই বিমান মানে খারাপ কাজ করতাম, কইরা এই যে মায়ের গো মুখে ভাত দিতাম, মায়ের গো কাপড় চোপড় দিতাম, মায়ের গো লেহা করা শিখাইতাম, আর আমার যে জামাই আমার কিচ্ছু দিত না, একটা কাপড় দিত না, একটা ছায়া দিত না, ব্লাউজ দিত না, মায়ের গো মারতো, আমারে মারতো, অনেক জ্বালা যন্ত্রণা, আমার মতন কষ্টে কেউই নাই, অসহায়, অনেক অসহায় আমি, মানে এখন পর্যন্ত আমার এক মেয়ে এই যে মেট্রিক দিব আর এক মেয়ে জিএসসি পরীক্ষা দিল, এখন পর্যন্ত আমার মেয়ে জামাই তো মানে আছে পাঁচ বছর ধরে জামাই গেছে গা, স্বামী নাই গেছে গা, এখন মানে বর্তমানে এই কাজ করতে আছি, মানে এখনো এখন পর্যন্ত এই কাম করতে আছি, মানে আমি যে কি অসহায় কি দুঃখী এরকম কোনো মেয়েও নাই, মানে অনেক অনেক কষ্ট করতে আছি, এখন পর্যন্ত অনেক কষ্ট করি, এই যে মায়ের গো অনেক কথা শুনি, মায়ের কয় তুমি একটা ভালো চাকরি করো, চাকরি লও, এই যে নানান জায়গা যাইও না, তোমারে মাইরা ফেলাইব, এমন একদিন একটা ঘটনা হয়েছিল, আমার চাকু দিয়া মাইরা ফেলাইতো, শুধু আল্লাহর রহমতে আমার আল্লাহ বাঁচাইছে, আমার মেয়েরা পাঁচ অক্ত রোজা নামাজ করে, আল্লাহর মানে মেয়ে গো দোয়াই আমি বাইসে আইছি, আমি মেয়ে একটা ছেলে আমার চাকু দিয়ে পার দিত আমি মরিয়াই যেতাম গা, এমন জায়গায় গেছি মানে আমার আমি কোনো খারাপ ব্যবহার করি নাই, কিচ্ছু করি না, আমার হুদাও দিয়ে আমার পার দিত, শুধু মেয়ে গো দোয়াই আমি আল্লাহ বাইসে আইছি, জামাই মানে এই মদ খাইয়ে আমার কি যে অত্যাচার করতো আল্লাহ ছাড়া কেউ জানে না। অনেক মানে অনেক কিছু করতো আমারে, মানে চুলে হেয়া ছড়াইয়া মানে ভারী ভিতরে আনতো, ভাড়াই টেরাই আমার ই করতো, ওরা মারতো ধরতো আমার হাজবেন্ডকে, মানে অনেক কষ্ট। আর কি কমুকন মানে অনেক অসহায়, অনেক কষ্টে মানে দিন কাটাই, মানে এখন পর্যন্ত মানে অনেক কষ্টে আছি। মানে কি করো, তিন চারটা মাইয়া মাইগ মানে মুখে কোনো আহার দিতে পারি না, ভালো একটা খাওয়া খাওয়াইতে পারি না, ভালো একটা মানে কাপড় পরাইতে পারি না। মেয়েরা নানান কথা আমারে কয়, তুমি কিছু খাওয়াইতে পারো না, কিছু করতে পারো না। মানে স্কুলে যায় বান্ধবীর একটা ভালো কাপড় পেন দে, ভালো একটা খাই, মেয়েরা পড়তে পারতেছে না, কিছু করতে পারতেছে না, মানে অনেক কষ্টে দুঃখে। মানে এই দিয়েই মানে মানে এই খারাপ কাজ করে দিয়েই মানে চলি, খারাপ কাজ দিয়ে এরকম চলা মানে অনেক কষ্টে, মানে এইসব কাজ করতেও মনছে না, চলতেও মনছে না, মানে অনেক দুঃখে ঘুষতে আছি এখন। মানে মেয়েরা কয়, আমার মেয়েরা আরে পাঁচক তো নামাজ পড়ে, রোজা করে মেয়েরা, আল্লাহ বাসাইলে আমার মেয়েরা যে কেউ বলতে পারবো না যে কোনো খারাপ কিছু, কোনো ভদ্র মানে পাড়াপড়শিতে খারাপ কয়, আজকে তুমি খারাপ কাজ করো, মহল্লা পয়সাতে খারাপ কয়, মহল্লা পয়সাতে এইটা ওইটা কয়, অনেক কিছু বলে আমারে। মানে কি করুম, আর করার কিছু নাই এখন। মানে আমি এমন অসহায়, মানে কি কম, আমার আর করার কিচ্ছু নেই। আমার জামা, আমার যে স্বামী, আমার স্বামী মানে আপন বন্ধু বান্ধব আপন ই হে দিয়ে আমারে মানে ঘরে নিয়া, মানে বন্ধু বান্ধব দিয়া মানে মানে এরকম খারাপ কাজ করে, আমার ঘর থেকে সিন্না নিয়ে যে বন্ধু বান্ধব আকাম করে আমার হাতে, মানে এন অনে আমার পাড়াইয়ে দেয় খারাপ কাজ করে খা, খারাপ কাজ করে আমার খাওয়া, এরম এরম অনেক কষ্টে দুঃখে আসি। কিভাবে চলুম, কিভাবে কি করুম, চলতে পারতেছি না। এখন মানে হাজবেন্ড তো ও তো মানে আমার তো মানে দুইটা টাকা দিব না, মানে কোনো খাওন খরচা দিব না, কিচ্ছু করব না। মেয়ে গনিয়া মানে অনেক কষ্টে আছি, মানে কিভাবে চলুম, কিভাবে দিন কাটাম, কিভাবে কি করুম, মানে অনেক কষ্টে দুঃখে, অনেক মানে নানান ধরনের চিন্তা ভাবনায় অনেক ইতে আছি। মানে নানান জায়গা যাই, নানান জায়গা মানুষে মারে ধরে, মানুষে কত কিছু করে, অত্যাচার করে আমারে। এই যে গাঞ্জা বেচতে কয়, হিরণ বেচতে কয়, এটা বেচা মানে টাকা দিয়া মানে আমারে নানান ধরনের মানে এসব বিপদ ঘটায় অনেক মানুষে, অনেক কিছু আমারে বলে। আর বিয়া জোর জুলুম কইরা বিয়া করছে, বিয়া কইরা মানে অতিরিক্ত এতরিক্ত খারাপ আমার, এমন মার দিত মানে এমন দিন রাত নেই, সব সময় আমার মারত, মাইরা মুইরা আমার শরীরে একদম দাগ বড়ায় ফেলাইত, এমন মারতে মারতে আমার শরীরে কিচ্ছু রাখে নেই, আমার অনেক অনেক ক্ষতি করত, অনেক মানে করত। এখন কি আর কি বলুম,
আসলে আমাদের কিভাবে বলার আছে, আপনি যে ঘটনাগুলো বলছিলেন যে শুরুর দিক থেকে আপনি আলাদা হয়ে গেলেন ফুফুর বাসা থেকে, সেই সময়টা কবে, কেন আলাদা হয়ে গেলেন?
আলাদা হয়ে গেছি ফুফু কয়, মানে হের বোনের এর মেয়ের জামাই আছে কয়, এরম বসে বসে খাইতে পারবো না, থাকতে পারবো না, টাকা পয়সা দিতে হইব। তার চিন্তা ভাবনা করলাম, মানে আমার এক বান্ধবীর সাথে মানে ওর কাছে ঘর নিয়া, ও চাকরি করতো, আমি চাকরি করতাম, হ্যাঁ হ্যাঁ গার্মেন্টস এর বান্ধবী, ওর কাছে ওরা দুজন আমরা এক লাগে চাকরিতে যাইতাম, রান্না বান্না করতাম, এক রুমই থাকতাম, মানে ফুফুর সাথে আর কোন সম্পর্ক রইল না, সম্পর্ক কেসে গা।
কিন্তু তিনি তো আপনাকে নিয়ে এসেছিল, আপনাকে আপনার কষ্ট দেখি,
হ্যাঁ কষ্ট দেখে নিয়ে এসে, কষ্ট দেখে নিয়েছে আমার বোনের ওই যে ফুফাতো বোনের জামাই, চিল্লা চিল্লি করে টাকা চায়, এই টাকা দিতে পারি নাই, এর লেগা ফুপু দিয়ে দিল আলাদা করে।
এটা কতদিন পরে?
এটা মানে দুই মাস পরে।
আচ্ছা, আপনি গার্মেন্ট চাকরি নেওয়ার দুই মাস পরে?
হ্যাঁ দুই মাস পরে।
তারপর আপনি আপনার সেই বন্ধুর সাথে আলাদা করে ঘর নিলেন?
গন নিলাম, দুজনে মিলা 3,000 টাকা ঘর ভাড়া, ওইটা গন নিলাম। গন নিয়ে মানে ওইটা দুজনে মিলামিশা থাকলাম, দুজনে মিলা ওই যে ঘর ভাড়া দিলাম, দুজনে মিলে রান্ধি বাড়ি খাই, আবার দুজনে মিলে চাকরিতে যাই।
তার কোন, আপনার যে বন্ধুর কথা বলছেন, তার কোন ফ্যামিলি ছিল না?
না না, আমরা দুজনে আসলাম, ওর ফ্যামিলি দেশে আসিল।
আচ্ছা,
ওর ফ্যামিলি মানে আমার মতন অসহায়, মানে ও এরকম টাকা পয়সা চাকরি করে ওর ফ্যামিলি টাকা পয়সা দিত, আর এইভাবে আমরা দুজনে কষ্ট মষ্ট করে দুঃখে চলতাম।
আচ্ছা, তারপর আপনি আপনার যে বললেন যে একদিন আপনাকে পিস্তল ঠেকিয়ে
চোখে পড়ে গেছে, ভালো লাগছে।
আগে কখনো কিছু তারা বলেছে?
আগে কখনো কিছু বলে নাই, মানে আইতো যাইতো দেখতো। একদিন মানে যেদিন দেখছে, যেদিন আমার দেখলো, ওদিন দেখেই মানে ওখানে আমার কোন আত্মীয় স্বজন আসিল না, কেউ আসিল না, আসিল শুধু আমার ওই মেয়েটা আসিল আর আমি আসলাম। মানে এত মানুষ, এত কিছু, মানে সবাই তাকায় দেয়, মানে ওগো কিছু কিছু কেউ কিছু বলতে পারে না। মানে ওই যাত্রা বাড়ি ওরা রংবাস, ঠিক আছে, মানে থানা পুলিশ গো বন্ধু, ডেমনা থানা পুলিশ গো টাকা পয়সা খাওয়াইয়া তারপরে আমার বুকে পিস্তল ধরে তারপরে আমার মানে নিয়ে গেছে।
আচ্ছা, তখন আপনি মানে প্রতিবাদ করার মতো কোনো আসলে জায়গা
না? তো প্রতিবাদ কার সাথে করব, আমার তো কেউই নাই কোনো।
আচ্ছা, সেখানে তারা তো আপনাকে বিয়ে করেছিল, কি মানে কিভাবে মানে বিয়ে করলো? তো আসলে যেটা আমাদের ধর্মের নিয়ম, আপনার পরিবার
ধর্মের নিয়ম, মানে ওই বিয়ে করছে মানে ওই কোনে ওইনে মানে যাত্রাবাড়ি কাজীর অফিস ছিল, ওখানে বিয়ে করছে, মানে ওইনে ওখানে বিয়ে কইরা মানে নিয়ে গেছে, নিয়ে গেছে মানে একজন উকিল মা উকিল বাপ বানাইছে, ধর্মর ধর্ম বানাইয়া মানে ওখান থেকে।
আপনি কি ভয়ে বিয়ে করে ফেলেছিলেন?
হ্যাঁ, আমি ডরে বিয়ে বইছি।
আচ্ছা, সেটা আমরা একটু শুনতে চাই, সেদিনের ঘটনাটা শুনুন।
ওই যে মানে আমি আমার যখন পিস্তল ঠেকাইছে ওই সময় আমি মানে ধরে মানে অনেক কাঁপতে আছি, আমার বান্ধবী অনেক চিক করে দেয় কাঁপতে আছে, গুল্লি করে মাইরা লাইব এন কি করব। শেষে ওই মানে কাজের অফিসে নিল উকিল মা উকিল বাবা নাইয়া, এদিক দিয়ে আমার থানা পুলিশ হয়েছিল, থানা পুলিশ করতে থানা পুলিশ গো মানে টেকা হয়েছে, টেকা টোকা খাওয়াইয়া মানে আমার বিয়া দিল, বিয়া করে তারপরে নিল, নিয়ে তারপরে ওই মানে বন্ধু বান্ধব দিয়া মানে মানে খারাপ কাজ করাইলো আমারে,
মানে ওই বিয়ের
বিয়ের দিনই,
বিয়ের
দিন রাত্রি।
কিন্তু আপনাকে তো সে পছন্দ করছিল, তাহলে
পছন্দ করলে কি মানে ওর মনে মানে অনেক খারাপ খারাপ আসিল নিয়ে।
এর আগে কি আপনার সাথে কখনো আপনি তাদের সাথে দুর্ব্যবহার
না কোনো, মানে ওই যে খালি চাকরিতে যাইতাম খালি তাকায় থাকতো মানে কিছু বলতো না, মানে ওগো মনে আছে একদম বিয়া মানে বিয়া কইরা সবার সামনে দেখাইয়া মানে আমার কাছে খারাপ খারাপ কাজ করাইছে বন্ধু বান্ধব দিয়া, ঠিক আছে। ওই আমি মনে করলাম খারাপ কাজ করতাম না, মানে কোন রাজি হই নাই, মানে কানতাম অনেক চিল্লাইতাম, আমার মুখ একদম চাইপা ধরত, আমার দুইরা মানে মানে লাড়ি দিয়া পিদাইতো, মানে অনেক অত্যাচার করতো, অত্যাচার কইরা মানে অনেক কিছু করতো। যেদিন ও বিয়া করলো তো বিয়া তো ওইটা ভুয়া, মানে ওটা আসল বিয়া না, নকল বিয়া, ওটা মানে আমার বিয়া করতো না, মানে ওটা আমি দেখাইছে সবাইরে, দেখাইয়া এই বন্ধু বান্ধব পাল্লায় কইরা তারপরে এই বন্ধু বান্ধব দিয়া প্রায় 5-6 জন এরকম বন্ধু বান্ধব আমার খারাপ কাজ করাইলো
ওইদিন রাতে,
ওদিন রাত্রি বিয়ের রাইতি।
আচ্ছা,
তারপর বিয়ের রাইতি ওরম খারাপ কাজ করাইছে, খারাপ কাজ করাইয়া মানে ঘরের ভিতর নিল, নিয়া মানে ও মটত খাইয়াইলো, মটত খাইয়াইলা মানে ওদের মায়ের দুধ দিল বিয়ের রাইতে, মায়ের দুধ দিয়া ও মানে বাইরে থেকে তালা মেরা ও আমার চলে গেল। পরদিন সকালে আইলো, সকালে আইসা এরম আবার মারা ধরা শুরু করে, আবার বন্ধু মাধব ঘরের ভিতরে আনে। আমি অনেক অনেক রাজি হইতাম না, আমার মাইরা দইরা বন্ধু বান্ধব ঘরের ভিতরে আনাইয়া মানে আমার এই খারাপ কাজ করাইতো, অনেক মারতো ধরতো, অনেক অত্যাচার করতো, আমার কারেন্ট এরম শর্ট দিত, অনেক অত্যাচার করতো, আমার
বাড়িতে
তো আমি আসতো বরিশাল বা কার্তে খবর দিয়ে আসবো, কেউই আসে নাই, তার তো কোনো খবর দিতেও পারতেছি না আমি, খবরও দিতে পারিনি কারো কাছে, খবর দিতে পারিনি, কেমনে খবর দেবো।
এরপর কি হলো, এভাবে কতদিন সেখানে এরকম ছিলেন? তারপর
এরকম তো সাথে যেমন বললাম, যেমন মেয়েটা হইলো, মেয়েটা হয়েছে পরই তো পরবর্তীতে এরকম মানে খারাপ লাইনে গেলাম, খারাপ কাজই করলাম।
মেয়েটা হলো যেটা ততদিন আপনি সংসার করেছিলেন একই সাথে?
হ্যাঁ সংসার করছি, মানে আমরা কোন জায়গা বাইরেতে দেন, কোন জায়গা যাইতে দেন, আটকায় রাখছে।
আচ্ছা
ঠিক আছে, আমি যে কেউ সাথে যে কথা বলো মানে কেউ সাথে কেউ ডাক দিয়ে আনো পাড়া বসি, মানে এই ক্ষমতা আমার আসিল না, ওইটা আমি পারিনি।
তার পরিবার ছিল না, তার আপনি তো বলছিলেন তার স্থানীয়, ওখানকার
স্থানীয় কারণ থাকলে কি মানে কেউ কথা কেউ শোনে না। ঠিক আছে, আমার শ্বশুর আসিল না, মানে বাড়ি আসিল, বাড়ি বেচে চালাইছে মানে ভাড়া থাকতো, বাড়ি বিক্রি করে ফেলাইছে মানে ভাড়া থাকতো।
আচ্ছা
খারাপ কাজ করে,
এটাই ছিল মানে তার একমাত্র উপার্জনের
পথ। উপার্জনের পথ।
আচ্ছা তো আপনি শুরু এটা প্রতিবাদ করলি, আপনাকে মারধর খেতে হলো?
হ্যাঁ হ্যাঁ, এটা আমি অস্বীকার গেলে আমার মারধর দিত।
আচ্ছা
এটা যদি করতাম তাহলে আমার মারধর দিত না।
আচ্ছা মানে সে আপনাকে দিয়ে এভাবে উপার্জন
করতো, মানে আমার টাকা দিয়ে চলতো, নেশা পানি করতো।
আচ্ছা তো কখনো আপনি সেখান থেকে বের হয়ে আসতে পারেন?
আমি কোনো বের হয়ে কেমনে যাবো, মানুষ গার্ড দিয়ে রাখছে।
আচ্ছা
মানুষ লাগাই রাখছে পিছনে, বন্ধু বান্ধব, কোন জায়গা আমি যাইতে পারতাম না, যে আমি বলাই যে দেশে যাবো তাটাও আমি পারতাম না।
আচ্ছা
অনেক মানুষ গার্ড দিয়ে রাখতো।
এবং এটা পরবর্তীকালে এটা আপনি কি মেনে নিয়েছিলেন? এবং তারপর থেকে
পরবর্তীতে মেনে নিলাম, আর মেনে ছাড়া কি হইব, আর কি করব, করার তো কিছু নেই।
আপনার আরেকজন বান্ধবীর কথা বলেছিলেন যে আপনাকে পরে সেও বলে যে এটা তুমি করো।
আমার যে বান্ধবী ওইটা বলছে, কয় তুমি এইভাবে তোমার এটা তো চলতে হইব, তুমি কই থেকে পোলাপানের মুখে বাদ দিবা, কই থেকে কই থেকে মুখে বাদ দিবা, কই থেকে খাওয়াইবা, তুমি কই থেকে গড়বাড়া দিবা, মায়ের গো কেমন লেখাপড়া করাইবা। ওই বান্ধবী মানে আমার,
উনি কেমন বান্ধবী ছিলেন?
উনি আমার মানে কোনো বান্ধবীও না, কোনো পরিচিত না, পাড়াপড়শি মানে বাড়াইটা।
আচ্ছা
ঠিক আছে, ওর আবার জামাই নেশা পানি করতো, এরম খাওয়ান খরচা দিত না, মারধর দিত, শেষর ও এরম নানান জায়গা যাইতো, এরম এরম কাজ করতো, হোটেলে মোটেলে যাইতো, নানান জায়গা যাইতো, এরকম করতো। তিনি মানে ওই জামার উশিলে মানে এই কাম করতো, এই কাম করে মানে আমার এই কাম শিখাইলো, এমন তুমি এই কাম করো, এই কাম ছাড়া তুমি বাঁচবা না। তুমি মানে
উনি বলার আগে থেকে তো আপনি আপনার হাজবেন্ডের কারণে করছেন?
হ্যাঁ।
আচ্ছা
হ্যাঁ, এটা তো আমার আগেই শিখা, মানে হাজবেন্ড এরকম খারাপ বানাইলো আমার, হাজবেন্ড এরকম খারাপ বানাইলো, খারাপ কাজ করাইলো, ই করাইলো। তারপর তো এবার বান্ধবী গুলো কয় তুমি তোমার বন্ধু বান্ধব, ওই যে জামাইয়ের বন্ধু বান্ধব করবার এত টেকা পয়সা দিব না, এরা তো ফুর্তি করে যাইবো গা, তো তুমি এডি করবা কিল্লে গা, তোমার জামাইরে ভালোভাবে বুঝাও, বুঝাই টুজাইয়া তুমি অন্য ব্যবসা করো। মানে ওই আমার বান্ধবী মানে হোটেলে নিয়ে যাইতো গা, এই যে বাসা বাড়িতে নিয়ে যাইতো গা, অমন জায়গা নিয়ে যেত গা, এরম যাইতাম যাইতাম, এরম কাজ করবো করতাম, কইরা মেরে এই যে বাসায় আইতাম।
আচ্ছা আপনি আর কখনো এর মধ্যে ইচ্ছা হয় না যে আমি না অন্য কিছু করি?
হ্যাঁ অন্য কিছু আমার চেষ্টা ছিল, অন্য কিছু চাকরি সুকরি করুম, মানে আমার টাকা পয়সা ছিল না, আমি করতে পারিনি। আমার যদি কোনো টাকা পয়সা থাকতো তাহলে আমি একটা মানে অন্য কিছু বা একটা দোকান টোকান দিতাম, বা একটা মেশিন কিনে বা একটা সেলাই মেশিন কিনে চাকরি মানে একটা ঘরে বইয়া মানে একটা জালি বাগ সেলাই করতে পারতাম, বা ঠোঙ্গা বানাইতে পারো, অন্য হিসাব আছিল। তা আমার তো কোনো টাকা পয়সা নেই, আমি কই থেকে কি করুম, এই মায়ের গো মুখে বাদ দেবো না, মায়ের গো মুখে আহার দেবো না, ই করুম না, সংসারে ঘর ভাড়া দেবো না, মায়া এলে কেমনে চলুম, কেমনে বাঁচুম।
আচ্ছা এবং আপনি আপনার পরে কয়েকটা সন্তান জন্ম দিয়েছেন?
আমার এখন মানে পরবর্তী এখন চার মেয়ে। হ্যাঁ চার মেয়ে।
এবং তারা কি কি করছে?
তারা করছে মানে লেখাপড়া করে।
আচ্ছা আমি একটু জানতে চাই যে আপনার কাছে আপনি যখন পরবর্তীকালে এই এটাকে এভাবেই আসলে আপনি অর্থ উপার্জনের জন্য এই কাজগুলো
করেন? অর্থ উপার্জনের লাগে, কষ্টের লাগে, এখন বিয়ের পরে উঠতে করতে আছি, মানে এখন পর্যন্ত এই কাজই করতে আছি,
মানে এখনো আপনি
এখন এই কাজই করি
করছেন। কিন্তু এখন কি আপনি অতটা বন্দি যে আপনাকে আপনার হাজবেন্ড মারছে কিংবা কেউ বাধ্য করছে, অতটা তো বন্দি আপনি এখন না? তাহলে কি আপনি এই জায়গা থেকে এখন সরে আসতে পারেন কিনা? আর অথবা আপনি কি শুধুমাত্র এখন
এখন তো আমার তো কোনো হাজবেন্ড নাই, কোনো বন্দি নাই, এখন তো মানে করি শুধু সংসার লেগা, বাচ্চা গো লেগা,
সংসার চালানো।
হ্যাঁ, বাচ্চা গো নিয়া, এই যে ভাই বাচ্চা গো লেহাই পড়াই, তারপরে
কি করছে আপনার বাচ্চারা, কি কি করছে?
আমার মেয়ে, এক মেয়ে পড়তে আছে, এই যে জিএসসি পরীক্ষা দিল, আর এক মেয়ে এই যে মেট্রিক পরীক্ষা দিল, দুইটা পরীক্ষা হইলো। মানে এই মেয়েগো, মানে মেয়েগো নিয়েই মানে আমি কোনো,
মানে শুধুমাত্র শুধুমাত্র আপনি জীবন যাপনের জন্যই এই কাজগুলো করছেন?
হ্যাঁ হ্যাঁ করছি।
আচ্ছা, এবং এখনো পর্যন্ত করেছে?
এখনো পর্যন্ত, এই যে বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি, এখন পর্যন্ত এই কাজ করতে আছি।
আপনার একটা মাসে যে অনেক ধরনের খরচের প্রয়োজন হয়, হ্যাঁ, এতে করে আপনার একটা মাসে কিরকম আপনি আর্ন করেন? বা এখানে আপনি জানেন যে আমরা হয়তো অন্ধকারে থাকে, এই অনেকেই আসলে না চাইতেই এই ফাঁদের ভিতরে পড়ে যায়, অনেক মেয়েরা, তাদের ঘটনাগুলো আপনি নিশ্চয়ই অনেকের জানেন, এরকম কাউকে চেনেন বা ঘটনাগুলো আমাদেরকে শেয়ার করবেন?
হ্যাঁ চিনি,
আমরা শুনি।
মানে আমি যেমন এই কাজ করি, কষ্ট করে করি, যেমন এমন আছে, এমন দালাল আছে, দালাল মানে মেয়ে নিয়ে আসে, মেয়ে নিয়ে আসে মানে বিভিন্ন জায়গায়, যেমন নিয়ে আসে ওই চিটাগাং থেকে নিয়ে আসে, কুমিল্লা থেকে নিয়ে আসে, মানে যে ই থেকে নেয়, এই চশোর থেকে নিয়ে আসে, ওরা যে দালাল আছে, মানে ওর কাছে কোন একটা ইয়ে আছে মেয়ে আনার, ঠিক আছে, কয় চাকরি দিব, চাকরির কথা কইয়া মানে ই করে মাইর দর দেয়, মাইর দর দেওয়ার কথা কইয়া মানে কি করে মুখে চাপাইয়া ধরে, মানে চাকু দিয়ে ঠেহায় পিস্তল ধরে দরাইয়া কয় চাকরি এই কাম করবি, এই কাম না করলে তোরা মেরে ফেলাম। ওরা কি করে বাসা বাড়ি নেয়, বাসা বাড়ি নিয়ে দুই তিনটা মেয়ে রাখে, মেয়েরা ইখা মানে এই কাজ করায় করাইয়া, তারপরে ওই বাসায় লোকজন যায় আহে, মানে এই কাজ করায়, এই কাজ করাইয়া, তারপরে মানে দালাল টাকা পয়সা নেয়, মানে মেয়ে গো টাকা পয়সা দেয় না, যে বাসায় থাকে ওই মানে দুগা খাওন দেয়, ওই খাওনটাই দেয় আর ওই কাপড় চুপড় দেয়, আর কিছু টাকা পয়সা দেয় না, যে দালালে আনে না ওই দালাল এই টাকা পয়সা খাইয়া ফেলে।
আচ্ছা, আপনি কিরকম কোন চক্রের মধ্যে আছেন?
আমি কোন চক্রের মধ্যে নাই, ওই যে আমার যে বান্ধবীর কথা বললাম, ওই বান্ধবী মানে আমার এটি করায়, মানে ও আমার নানান জায়গায় নিয়ে দেয়।
আচ্ছা, উনি আপনার জন্য সবকিছু ধারণ করে?
হ্যাঁ, আমি আর বান্ধবী আমার মানে এখন নাই, একলাগে থাকি, মানে আমি নিজে নিজে দেয়, মানে নিজে নিজে যাই করি, ঠিক আছে, না এইসব মানে আমার ভালো লাগতেছে না, আমি জানি যে আমার কান্দা কান্দা আহে, আমি কান্দি ঘরে ভাইয়া, আমার কান্দা কান্দা বালিশ বিজয় জায়গা, ঠিক আছে, তারপর আমি বয়স হয়ে গেছে, আমার এইসব কাজ মানে এটা ভালো লাগে না, এটা করতে আর মন চায় না।
আচ্ছা, আমরা
কত আর সহ্য হয় বলো, আর এটি সহ্য হয় না।
আমরা অনুষ্ঠানের ঠিক এই পর্যায়ে আমি আমাদের প্রোডিউসার সাদিক সামি, তাকে মাইক্রোফোনে নিতে চাই, এবং প্রিয় শ্রোতা যারা শুনছেন সবাইকে বলছি আপনাদের এসএমএস কমেন্টগুলো কিন্তু আমরা অতি শীঘ্রই পড়ব, অনেকের এসএমএস কমেন্ট আছে, এবং আপনাদেরকে আরেকটিবার মনে করিয়ে দিতে চাই, আজকে যার কথা আমরা শুনছি অন্ধকারের গল্পের অতিথি হয়ে এসেছেন লাবণী, একটা মেয়ে আসলে কতটা অপরাধ করতে পারে আর তার বিবেককে কতটা বিসর্জন দিতে পারে, না শুনলে সত্যি জীবনকে উপলব্ধি করতে পারবেন না, এমন কোন অপরাধী লাবণী বাদ দেননি যাকে অপরাধের সংজ্ঞায় ফেলা যায় না। আমাদের আজকের অতিথির ছবি দেখতে চাইলে আপনারা ফেসবুকে আসতে পারেন, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। তাছাড়া লাবণীকে যে কোনো প্রশ্ন করতে চাইলে এসএমএস করুন 16260 নাম্বারটিতে। এবং এই অনুষ্ঠানটির জন্য আমি ধন্যবাদ জানাতে চাই প্রডিউসার সাদিক সামি, ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ, মঈন, জান্নাতুল ফেরদৌস শিপনকে, আর আপনাদের সাথে আমি ইভান রয়েছি, আর অনেকটা সময় জুড়ে থাকবো। আমি এ পর্যায়ে আমি মাইক্রোফোনে নিতে চাই আমাদের প্রডিউসার সাদিক সামি, তাকে সাই ভাই।
হ্যাঁ, অনেক ধন্যবাদ দিবান ভাই। আমরা আসলে লাবণীর কথাগুলো জীবন যেভাবে আমরা শুনছিলাম, জীবন আসলে কতটা কঠোর, কতটা বাস্তব, এবং একজন মানুষের জন্য একজন মানুষের জীবন আসলে কতটা নিচে নেমে যায়, আমরা কিন্তু লাবণীর কথায় সেগুলো শুনছিলাম। লাবণী এই মুহূর্তে কাঁদছেন, লাবণী হয়তো বা এই কান্নাই কিন্তু শেষ নয়, আমরা আপনার কাছ থেকে আরো কিছু শুনতে চাই। আমাদের আরো বেশ খানিকটা সময় কিন্তু রয়েছে, আমরা হয়তো বা কিছুটা ধারণা এই মুহূর্তে পেয়েছি, কিন্তু অনুষ্ঠানের আরো বিশাল একটি অংশ জুড়ে কিন্তু লাবণীর সেই অন্ধকারের গল্প, সেই অন্ধকারের জীবনের সেই সেই গল্প কিন্তু এখনো রয়েছে। লাবণী, আপনার কাছে আমরা একটু আরো একবার একটু যেতে চাই, যে আপনি তো বেশ সময়টা পার করে আপনি চলে এসেছেন, আপনার ফুপুর কথা বললেন যেখান থেকে আপনি ঢাকা এসেছেন, ঢাকা থেকে আপনি বললেন আপনার বিয়ের কথা বললেন, বিয়ের পর আপনি বললেন আপনার সন্তানের কথা, এই যে এতগুলো কাজ, এবং আপনি একটি ক্রাইমের কথা আপনি বারবার বলছিলেন যে এই কাজগুলো আপনাকে করতে হচ্ছে, অনেকটা বাধ্য হয়ে করতে হচ্ছে, আপনার কাছে একটা জিনিস আমি একটা প্রশ্ন আর কি করতে চাই, একান্তই আমার, হয়তোবা আমি একদম জানি না সেই জায়গা থেকেই, এই যে এরকম একটি ট্র্যাপে আপনি পা দিলেন এবং একজন মানুষ আপনাকে শুধুমাত্র একজন ধমক দিয়ে বলল যে বিয়ে করতে হবে এবং আপনি বিয়ে করে গেলেন, আপনার কাছে কি অন্য কোনো রাস্তা ছিল না যে আমি বিয়ে করব না বা বিয়ে হলো পরবর্তীতে তার কাছ থেকে চলে আসা, এটা কি সম্ভব ছিল?
না, অন্য কোন রাস্তা ছিল না, অন্য কোন আমার কোন আত্মীয় স্বজন কেউ আসিল না। কান্দাকারি করছিল, হ্যাঁ হ্যাঁ আমার বান্ধবী তো মাইরা ফেলাইব, তা মানে বিয়াটা করছে ওইটা মানে একটা মানুষের সবাই একটা দেখাইছে, একটা সুদেখাইছে, ঠিক আছে, ওটা একটা বিয়া না, ওটা বুয়া।
আচ্ছা, তো আপনাকেই কেন বিয়ে করলো? আরো তো অনেকে থাকতে পারতো,
মানে
শুধুমাত্র আপনার সৌন্দর্যের কারণে যে আপনি অনেক সুন্দর, এই জন্যই আপনার উপর চোখ পড়া, আপনার কি মনে হয়?
এর জন্য কারণে যদি সুন্দর হইতাম, যদি বিয়ে করতো তাহলে তো বিয়ে করতো, সংসার পাতো, কাজকর্ম করতো, চাকরি করতো, আমার খাওয়াইতো,
ছয় মাস আপনাকে কি ঠিক মতো খাবার দিত
না? দিত না, আমার আমার খাবার দিত না, আমার মানে ঘরে বইয়া মানে এইসব কাম করতাম, আমার বন্ধু বন্ধু কাম করাইতো।
তো আশেপাশে কি লোকজন থাকতো না, কেউ কি জানতো না?
কেউ কিছু বলতো না,
মানে
ডরে কেউ বলতে পারতো না,
সবাই জানতো।
হ্যাঁ, সবাই জানতো, কেউ কিছু বলতো না।
আচ্ছা,
মানে জীবনের ডর হইছে মানে বড় জীবনের ডরে মানে কেউই কিছু বলে না।
আচ্ছা, তো কি সে নিশ্চয়ই সেই এলাকার খুব প্রভাবশালী ছিল, তাই তো?
হ্যাঁ,
সে খুব বড় মস্তান।
হ্যাঁ, মস্তানা ছিল, রংবাসা ছিল।
আচ্ছা, তাকে কি এক নামে সবাই চিনত?
হ্যাঁ, এক নামই চিনত সবাই।
আচ্ছা, এই জন্য আপনারাও ভয় পেতেন, তাই তো?
হ্যাঁ।
আচ্ছা, তো এই যে এরকম একটি ট্র্যাপে আপনাকে ছয় মাস পর্যন্ত আপনাকে থাকতে হয়েছে, ছয় মাস পর আপনি কি চেষ্টা করেছেন যে আপনি তো ইচ্ছে করলেই পারতেন যে আইনের আশ্রয় নেওয়া, কাউকে বলা, এটা আপনি কেন করেননি?
আইনের আশ্রয় মানে আইনের আশ্রয় কি করুম, আইনের আশ্রয় আমি কেমনি করুম, আমি তো বাইরেই পারতাছি না, আমি তো কারো কাছে বলতেই পারতাছি না, আমি কেমনে বলুম?
আচ্ছা,
আমি কোনো মানে কিছু বলতে পারি না, মানে ঘর থেকে বাইরে পারি না, আমার মানে বন্ধু বান্ধব দিয়ে গার্ড রেখে রাখতো, মানে যেমন দারোয়ান যেমন রাখে না, ওরকম দারোয়ান দিয়ে আমার গার্ড দিত, মানে আমার বাড়িতে দিত না। ওই যে গেট খুলতো, বন্ধু বান্ধব ঘরের ভিতরে ঢুকাইতো। আর
তারপরে কতদিন পরে আপনাদের এরকম ছাড়াছাড়ি হলো? আজকে
আমগো মানে ছাড়াছাড়ি মানে হয়েছে পাঁচ বছর ধরে, আব্বু নেই চলে। ওই যে কি বাবাটা বা খায়, গাঞ্জা খায়, মদ খায়, হিরণ খায়।
আপনার সামনে কি খেত?
হ্যাঁ, আমার সামনেই খেত।
আচ্ছা,
আমার মারধর দিত,
খাওয়ার পর আপনাকে মারধর করতো?
হ্যাঁ, মারধর করতো, মারধর কি হেমন্ত আমার মারধর না, মানে মাইদির করতো, কাপড় চুপুর মানে খোলায় ফেলাইতো, চুল
যখন নাকি
কারেন্টে আমার শর্ট দিত।
আচ্ছা, কারেন্টেও শর্ট দিত?
কারেন্টে
সেটা কিভাবে অ্যারেঞ্জ করতো? কিভাবে
কারেন্টে মানে এমনি আমার কারেন্টে তার লাগাই এর মাছ হয়তো।
আচ্ছা, কারেন্টের মধ্যে তার লাগিয়ে আপনার গায়ে
আমার শর্ট দিত?
আচ্ছা, এটা কেন?
কেন ওই যে আমি মানে শিকার হই না।
আচ্ছা, এই জন্য আপনাকে কারেন্টে শর্ট দিত?
কারেন্টে শর্ট দিত।
আচ্ছা, তো কারেন্টে শর্ট দেওয়ার পর তো অনেকক্ষণ দেওয়ার পর তো আপনি অসুস্থ হয়ে যেত না,
কারণে সর্দি তো বা উড়াইতো, সর্দি তো বা উড়াইতো আমারে।
আচ্ছা,
আর আমারে রক্ত নিত বা হাত পা কাঁপতো।
আচ্ছা, রক্ত নিত মানে
কারণে সর দিলে মানে রক্তটা নিয়ে যায় না।
আচ্ছা আচ্ছা,
কারণে ওইটা করতো মানে আমার ডর দেয়তো। খারাপ কথা বলতো, মায়াগো মারতো ধরতো, আমারও মারতো, মায়াগো মারতো।
আচ্ছা, মেয়েদেরও মারতো?
মেয়েদেরও মারতো।
আচ্ছা, তো মানে এই যে মেয়েদেরও তো একটা খরচের একটা ব্যাপার থাকতো, সে কি খরচ গুলো দিত?
কিচ্ছু দিত না, কি এক মুঠ চাল পুন তো ঘরে আনতো না, এক মুঠ চাল পুন তো আনতো না, মানে কোনো একটা মানে একটা কোনো কিচ্ছু দিত না ঘরে, একটা কাপড় চুপড় মেয়েগো একটা কোনো খাওয়ান খরচা কিছু দিত না। মানে আমি মানে এই কাজ করি না, মানে আমি এই মেয়েগো খাওয়ান খরচা দিতাম, মেয়েগো মুখে ভাব দিতাম, সবকিছু আমি করতাম। ও যে ভাব মানে ওর কোনো পরিচয় থাকতো না, মানে কোনো পরিচয় দিত না।
আচ্ছা, মানে ইভেন আমি একটু এই জায়গাটাতে আমি একটু অ্যালার্ট করতে চাই যে আসলে জীবন কতটা বাস্তব এবং কতটা বাস্তবমুখী, আমরা যারা এসির বাতাসে আসলে এই মুহূর্তে আমরা যারা বসে আছি এবং এরকম একটি আমরা যতটা হট বলি কিন্তু আমরা কিন্তু অনেকটা কোল্ডের মধ্যে আমরা আছি, আমরা কিন্তু উপলব্ধি করতে পারছি না যার জীবনে আসলে এই ঘটনাটি ঘটে গিয়েছে সেই একমাত্র কিন্তু উপলব্ধি করতে পেরেছে এবং কাছ থেকে দেখতে পেরেছে, আমরা হয়তো বা কিছুটা তার সহমর্মী হতে পারছি এবং আমরা হয়তো বা কিছুটা ফিল করতে পারছি, কিন্তু যার জীবনে আসলে এই ঘটনাটি ঘটে গিয়েছে এবং যে আসলে করেছে সে কতটা মানুষ কতটা পশু তার বিচার হয়তো বা আজকে যারা এই লাখ লাখ লিসেনার শুনছেন তারাই হয়তো বা করবেন, একজন মানুষ আসলে কতটা নিচে নামতে পারে এবং তার বিবেককে আসলে কতটা বিসর্জন দিতে পারে। একজন ওয়াইফ যাকে বিয়ে করেছে হয়তো বা সেটি হতে পারে সে লোক দেখানো তারপরে তো বিয়ে, তার সাথে আসলে এরকম ধরনের আচরণ করা এটি পুরোপুরি আসলে ক্রাইম, এটি মানে অপরাধের আসলে অপরাধে অনেকগুলো সংজ্ঞা থাকে, মানে একজন মানুষ হত্যার থেকে আমার মনে হয় এই বিষয়টা
সাইম ভাই আপনার সাথে আমি অ্যাড করবো যে আমার কাছে মনে হয় ন্যূনতম সুস্থ মস্তিষ্কে ধরনের আসলে চিন্তাই আসবে না। আমি যাকে ভালো লাগা তো ভালো লাগাই, যে কোনো ভাবে ভালো হোক, নিজেই নিজের বন্ধুদের দ্বারা এই ধরনের ঘটনা করাবার, তারা আসলেই বন্ধু কিনা,
বন্ধু কিনা
যে আমার পরিবারের আমার বোনটির দিকে কিংবা আমার পছন্দের মানুষটির দিকে একেবারে ফাজলামোর ছলে হলেও বাজে কথা বলছে।
আজকের এই মানুষটি কারো না কারো কিন্তু মা,
হ্যাঁ
কারো না কারো কিন্তু ভাই বোন, কোন ভাইয়ের বোন আজকে সে, এবং আজকে এই মানুষটি একজন মানুষ তো, তার একজন ন্যূনতম অধিকার কিন্তু তার রয়েছে বেঁচে থাকা, তার কিন্তু যে আসলে এই কাজটি করেছে আমার কিন্তু সেই মানুষটিকে এখন খুব খুব দেখার খুব কিন্তু খুব ইচ্ছা করছে, কিন্তু আমি আসলে এই মুহূর্তে তাকে পেলে আসলে কি করতাম আমি ঠিক জানি না। মানে মানুষ কতটা নিচে নামতে পারে, আমরা এই যে অন্ধকারের গল্পের প্ল্যাটফর্ম, মানুষ আসলে মানুষের কতটা রূপ হতে পারে, এই রূপগুলো যাতে আর কখনোই না হয়, এই ঘটনাগুলো যাতে আর কখনো কারো জীবনে না ঘটে, তার জন্যই কিন্তু আজকের এই প্ল্যাটফর্ম এবং তার জন্যই কিন্তু লাবণী এসেছেন এই কথাগুলো বলতে।
হ্যাঁ, আমরাও শুধুমাত্র অতটুকু মানবিকতা বোধ মানুষের ভিতরে যাতে চলে আসে বা আদৌ আসা সম্ভব কিনা, হয়তো একলাবণী আজকে আমাদের মাইক্রোফোনের সামনে বসে কথা বলছে কিন্তু এই ঘটনা হয়তো কোথাও না কোথাও এই মুহূর্তেই ঘটছে, এমন করেই ঘটছে, আমরা সেই জায়গাটা থেকে আসলে বের হতে চাই। সামি ভাই, আমি কিছু কমেন্ট এবং SMS নিয়ে আসি, অনেকে
অবশ্যই
সাথে একইভাবে কথা বলছেন। মান্নান নিউ মার্কেট থেকে কমেন্ট করেছেন, জাহাঙ্গীর আলম রাজশাহী থেকে বলেছেন, কেমন আছো আপু, আপনার কতজন সন্তান, আমরা আপনার কাছ থেকে শুনি আপনাদের আপনার এই মুহূর্তে আপনার সন্তান সন্তানী কতজন?
আমার চারজন,
চার মেয়ে। আচ্ছা, মোহাম্মদ আলী উত্তরা থেকে লিখেছেন, মানুষ বিপদে পড়লে এরকম কাজ করতে বাধ্য হয়, এটা আমাদের জন্য লজ্জাজনক ঘটনা। রহিম ভরাজি বলেছেন, মানিকগঞ্জ থেকে, হায়রে মানুষের জীবন, তার জীবনটা পশুর মতো করে ব্যবহার করেছে। এন্ড লিখেছেন আমাদেরকে ডালিম আহমেদ, থ্যাংকস ফর দিস কাইন্ড অফ প্রোগ্রাম, লাবণীর জীবনের এই পরিণাম, এই পরিণামের জন্য দায়ী কে? লাবণীর শাশুড়ি কি কোনো প্রতিবাদ করেননি? এক্স্যাক্টলি, আমাদেরও সেই প্রশ্নটা আছে। লাবণী, আপনার কাছ থেকে আমরা জানবো, যখন এই ধরনের ঘটনা ঘটছিল আপনার শাশুড়ি, তিনি তো সবকিছু বুঝতে পারছিলেন, দেখছিলেন, তার জায়গা থেকে কোনো প্রতিবাদ কখনো হয়নি?
প্রতিবাদ হয় নাই, শাশুড়ির মানে আমার হাজবেন্ড মারধর দিত।
আচ্ছা নিজের মাকেও মানে আমি একটু এখানে অ্যাড করতে চাইছি ভাই, যেটা নেশাগ্রস্ত মানুষের যেটা হয় আর কি, আমরা এটা বিভিন্ন ভাবে হলেও কিন্তু আমরা এটা জানি যে একজন মানুষ যখন এডিক্টেড হয়ে যায় তার যে মানুষত্বের জায়গা থেকে বের হয়ে আসা, মনুষ্যত্বের জায়গা থেকে বের হয়ে আসা কিংবা মানবিক জায়গা থেকে সরে যাওয়া না হয় নিজের মায়ের প্রতি, মানে আমরা এটা ভাবতেই পারছি না, তো এই জায়গাটা মনে হয় পরিষ্কার হয়ে গেল যে নেশা অতিরিক্ত নেশার কারণে যে এই অমানবিক পশুর মতো আচরণগুলো তার করা।
একজন মানুষ যখন নাকি নেশাগ্রস্ত থাকে এবং বিকারগ্রস্ত, আমি বলতে চাই যে তার জন্মদাত্রী মা সেই মার গায়ে সে হাত তুলতেও দ্বিধাবোধ করে না,
আর
সেই জায়গা থেকে তো সে একজন তার স্ত্রী, মানে সেই জায়গাটা তো অনেকটা গৌণ, যে মায়ের কাছেই সে মাকে আসলে ওইরকম ভাবে সে চিন্তা করতে পারছে না যে সে আমার মা, মানে এই লোকটাকে আমার প্রচন্ড দেখতে ইচ্ছা করছে এই মুহূর্তে, এবং এই লোকটা আসলে দেখতে কেমন, তার কি আসলে দুটো চোখ দুটো পা দুটো হাত তার রয়েছে কিনা,
তিনি হয়তো আকৃতিতে মানুষ কিন্তু
আমি সেটা দেখতে যাচ্ছি যে এই মানুষ আসলে কেমন, তার গায়ে কি আসলে লোম রয়েছে কিনা, তার আমার মনে হচ্ছে তার গায়ে আসলে লোম রয়েছে, কারণ এত 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 নিকৃষ্ট একটা মানুষ হতে পারে, ধিক্কার জানায় এইসব মানুষদেরকে, ধিক্কার জানায় এইসব মানুষদেরকে, এবং আমাদের সমাজে যাতে আর কখনো কখনো এই ধরনের মানুষ যাতে জন্ম না নেয়, কালকের পর থেকে আগামীকালকের পর থেকে আমরা যাতে আর একটি নতুন মানুষও দেখতে চাই না। লাবণীর জীবনে যা ঘটেছে, লাবণীর স্বামী তার জীবনে যেমনটা করেছে, আর কারো জীবনে যাতে তেমনটা না ঘটে। আরো অনেক ঘটনা হয়তো আমরা শুনবো লাবণীর কাছ থেকে।
হ্যাঁ, আমি একটু কমেন্ট এবং এসএমএস গুলো পড়ে আসতে চাই। বিনয়ের সাথে মোহাম্মদ বাদশা, আপনার যে কমেন্টটি আছে সেই কমেন্টটির একটা উত্তর একেবারেই বিনয়ের সাথে দিব। আপনি বলেছেন যে অনুষ্ঠানটা ছোটরা শুনলে তারা কি ভালো থাকতে পারবে, আমরা চাই না এই অনুষ্ঠানগুলো ছোটরা শুনুক, আমরা চাই অনুষ্ঠানগুলো বড়রা শুনুক, আপনার মতো বিবেকবান যে মানুষগুলো আছেন, উদ্দেশ্যটা খুব পরিষ্কার। আমরা পুরো টিম অনেক বেশি কষ্ট করে মাইক্রোফোনের সামনে সেই ঘটনাগুলোই তুলে আনি যে ঘটনাগুলো আপনারা বড়রা বিবেকবান মানুষ শুনে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদেরকে সেই সব জায়গা থেকে বাঁচিয়ে দিতে পারবেন, আপনাদের বিবেকের সঠিক ব্যবহার করে তাদেরকে সেই জায়গাগুলো থেকে যত্ন করে আড়াল করে রাখতে পারবেন, তাদেরকে সুন্দর একটি পৃথিবী দিতে পারবেন। যে লাবণী এখন ১২ বছর বয়সে আছে, দারিদ্রতার কারণে ঈদের দিনও খেতে পারছে না, কোথাও না কোথাও এমন কোন লাবণী নিশ্চয়ই আছে, সেই লাবণী যাতে ঢাকায় এসে কিংবা তার যেখানেই আছে না কেন নিজের আপন চাচার বাড়িতে কাজ না করে সামান্য কিছু অর্থ না নিয়ে গিয়ে চমৎকার একটি জীবন পায়। আপনি বাদশা কিংবা আরো যারা আছেন আপনাদের সহযোগিতায় সেই স্কুলে যাবে, পড়াশোনা করবে, ভালো জামা কাপড় পরবে, একটা সময় গিয়ে স্বামীর ঘর করবে, সৎ স্বামীর ভালো একটা মানুষের বউ হবে, নিজের সন্তানের মাতা হবে। এটার জন্য আমরা চাই যে আপনারা শুনুন প্লিজ, একেবারেই শিশুদের কিংবা যারা এটা শুনলে যাদের বিবেকের জায়গাটা ওরকম নড়বড়ে আছে যে শুনলেই আমি আসলে এই ভুলগুলোর মধ্যে ঢুকে যাব, তারা দয়া করে আমাদের অনুষ্ঠানটি শুনবেন না। আমি আরো অনেক কমেন্ট পড়তে চাই, আমাদের সাথে আরো অনেকেই আছেন এবং সেই কমেন্টগুলো আমি অবশ্যই পড়বো। আজ অনেক বেশি কমেন্ট আমাদের সাথে, তার আগে আমি একটু নিয়মটা বলে দিই কিভাবে আপনারা এখনো চাইলে লিখতে পারবেন। 16260 এই নাম্বারটিতে আপনারা আমাদেরকে এসএমএস করতে পারেন, আর চাইলে কিন্তু ফেসবুকে আসতে পারেন, সেখানে আজকের অতিথি লাবণী তার একটি ছবি আমরা দিয়ে দিয়েছি এবং সেই ছবিটি আপনারা দেখতে পারেন। আপনারা আসতে পারেন facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। অনেকেই লাবণী তার কথা আপনি তার কথাই শুনতে চাচ্ছেন, আমরা তার কথায় যাব, তবে এই মুহূর্তে আমরা লাবণী তাকেও কথা বলার খানিকটা বিশ্রাম দেওয়ার জন্য হলেও এটি গান শুনবো। যে গানটি আমরা শুনবো, এই গানটি অনেককে ইন্সপায়ার করে অনেক সময়, নচিকেতার সেই জীবনমুখী গান যখন সময় থমকে দাঁড়ায়। এই গানটির পরে আমরা আবারও ফিরছি অন্ধকারের গল্পে, চাইছি আপনি টিউন ইন করে থাকুন ঢাকা এফএম 90.4।
যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায়, যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মন্দির জন্য
ভার করে তখন স্বপ্ন 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 দেখে মন স্বপ্ন 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 দেখে মন গানের পাখি শুধু আমাকে দিয়ে ফাঁকি যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে ফাঁকি সোনার শিকলে ধরা দেয় গিয়ে আমি শূন্যতা থাকি যখন ঘরে ফেরে না সে পাখি যখন ঘরে ফেরে না সে পাখি নিষ্ফল হয় শত ডাকা ডাকি খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন স্বপ্ন 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 দেখে মন স্বপ্ন 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 দেখে মন প্রশ্নের ঝড় ভেঙে যায় যুক্তির খেলা ঘর যখন মনে প্রশ্নের ঝড় ভেঙে যায় যুক্তির খেলা ঘর তখন বাতাস অন্য কোথাও শোনায় তার উত্তর যখন আমার ক্লান্ত চরণ যখন আমার ক্লান্ত চরণ অবিরত বুকে রক্ত ক্ষরণ খুঁজে নিয়ে মন কোন কি আর করে তখন স্বপ্ন 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 দেখে মন স্বপ্ন 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 দেখে মন যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দু হাত বাড়ায় যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দু হাত বাড়ায় খুঁজে নিয়ে মন জনগণ কি আর করে তখন স্বপ্ন 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 দেখে মন স্বপ্ন 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 দেখে মন স্বপ্ন 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 দেখে
বলো আমাকে আ আ
This track was downloaded from FusionBD.com.
প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন অন্ধকারের গল্প। অন্ধকারের গল্পের আজকের পর্বে আমরা আমাদের অতিথি লাবণী তার কথাগুলো শুনছিলাম। তার আগে আপনাকে মনে করিয়ে দিতে চাই, আজকে আমাদের সাথে যারা জয়েন করে আছেন, খানিকটা পরে যারা জয়েন করলেন তাদের জন্য বলছি, আজ যিনি অতিথি হয়ে এসেছেন তার নাম লাবণী, এবং একটা মেয়ে আসলে কতটা অপরাধ করতে পারে আর বিবেককে কতটা বিসর্জন দিতে পারে, না শুনলে সত্যি জীবনকে উপলব্ধি করতে পারবেন না। এমন কোন অপরাধী লাবণী বাদ দেননি যাকে অপরাধের সংজ্ঞায় ফেলা যায় না। এবং লাবণী তার একটি ছবি আমরা ফেসবুকে আপলোড করে দিয়েছি, আপনিও দেখতে পারেন। www.facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন, সেখানে একটি ছবি কিন্তু আমরা অলরেডি আপলোড করে দিয়েছি। এর বাইরে আপনি আপনার মূল্যায়ন মতামত সবকিছু আমাদেরকে জানাতে পারবেন, আপনাদেরকে লিখতে পারেন 16260 এই নাম্বারটিতে, এবং চাইলেই আপনি ফেসবুকে যেভাবে বললাম সেখানে এসে আপনার কমেন্টগুলো করতে পারেন। কমেন্ট এবং SMS আমরা কিছু নিতে চাই, যারা আমাদের সাথে অনেকক্ষণ ধরেই জয়েন করে আছেন তাদের কিছু কথা আমরা জানাতে চাই। আমাকে লিখেছেন, ভাই আমার মনে হয় লাবণীর বর কোনো মানুষ নয়, সে একটা পশু, সৃষ্টি লিখেছেন মহাখালী থেকে। এবং খায়রুল যাত্রাবাড়ি থেকে লিখেছেন, আচ্ছা লাবণী আপনার কথা শুনতে চাই। হ্যাঁ, আমরা আরো আসলে শুনতে চাই তার কাছ থেকে, তার যেমনটা আমরা বলছিলাম যে অপরাধের এতগুলো শাখায় তিনি আসলে যেতে হয়েছে হয়তো জীবনের কারণে, কিংবা যে কারণেই হোক সেটা অপরাধ অপরাধী, সেই সব জায়গার সেই সব শাখা সম্পর্কে আমরা শুনবো তার কাছ থেকে। তিনি মাদক পর্যন্ত বিক্রি করেছেন এবং যে অপরাধের কথা আমরা বারবারই শুনছিলাম। এবং লিখেছেন আমাকে, যে মানুষটি এই পশুর ন্যায় বিহেভ করলো তাকে খুঁজে কি কিছু করা সম্ভব, আচ্ছা তাকে খুঁজে কিছু করা সম্ভব কিনা। মানিকগঞ্জ থেকে লিখেছেন, নামটি লেখেননি। রোগী হীরা লিখেছেন, তিনি লিখেছেন, আচ্ছা একটু এলোমেলো লেখাটা, আপনি যদি গুছিয়ে পাঠান আমরা পড়তে পারি। শোভন ঢাকা থেকে জয়েন করেছেন, লাবণী তোমার গল্প শুনে আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে, তুমি কতটা দুঃখী। ওকে, আছেন আমাদের সাথে আরো অনেকগুলো বন্ধু, আমি এবং আমি একটু ফেসবুক থেকে আসলে দেখতে চাই কারা ঠিক এই সময়টা আমাদের সাথে আছেন। রিয়া আক্তার আছেন, লাবণী আপু, তোমার জন্য আমাদের দোয়া ছাড়া আর কিছুই নেই। এদিকে মুরাদ জয়েন করেছেন আমাদের সাথে, জয়েন করে আছেন সুহাল ইসলাম, তিনি বলেছেন যা করেছেন সব ভুলে গিয়ে নতুন করে বাঁচতে শুরু করেন, এটাই খুব ভালো হবে। মৃদুল, তিনি বলেছেন লাবণী আপুকে বলবো তিনি যেন কোনো কারণে আচ্ছা তার মেয়েদের এসব কাজে কখনো না জড়ান, কেমন সেটা তিনি তার মুখ থেকে আমরা শুনেছি যে সেই জীবন সংগ্রামের সাথে তিনি আছেন। রাহাত বলেছেন গানটির জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন। নূর আলম আকাশ জয়েন করেছেন। আচ্ছা, যারা খানিকটা পরে জয়েন করলেন তাদের জন্য আমি একটু বলতে চাই, আমরা আজকে যে অতিথি লাবণী তার একদম শুরুর গল্পটা শুনছিলাম, তার যে ছেলেবেলা, তিনি বরিশালের পিরোজপুরে তার বাড়ি, সেখানে জন্ম, একটি দরিদ্র পরিবারে জন্ম, তার বাবা একজন গরিব রিক্সা চালক ছিলেন এবং লাবণী দারিদ্রতার কারণেই হোক এবং যে কারণেই হোক তার ছোটবেলায় পড়াশোনাটা হয়ে ওঠেনি এবং খুব অল্প বয়সেই নিজের আপন চাচার সংসারে তিনি কাজে লেগে পড়েন, একদম কাজের মানুষ হিসেবে আমরা যেটা বলতে পারি, এবং সেখান থেকে অল্প কিছু উপার্জন করে তিনি পরিবারে দিতেন এবং তার বয়স যখন ১২ বছর সেই বয়সটিতেই তিনি ঢাকায় চলে আসেন তার ফুফুর সাথে। সেখানে তিনি দুটি মাস পরই গার্মেন্টসে চাকরিতে যোগদান করেন এবং সেখানে তিনি দীর্ঘ ৬ বছর কাজ করেন এবং পাশাপাশি তার একজন খুব ভালো বন্ধু ছিল এবং সেই কাজের মাঝখানেই, মানে আসা যাওয়ার মাঝখানেই তাকে নজরে পড়তে হয় কিছু বখাটে কিন্তু ক্ষমতাবান মানুষদের এবং লাবণী তাকে যদি ফেসবুকে আপনারা দেখে থাকেন বেশ অনেকটা বয়স তিনি পার হয়ে এসেছেন, বয়সেই বলবো আমরা, তাহলে আমরা বুঝতেই পারি যে তার ঠিক সেই একেবারে তরুণ সময়টা, তরুণীর সময়টা বা সেই শৈশবের সময়টা যখন একটা মেয়ে রূপ লাবণ্য তার ধরে রাখে বা তার তার ন্যাচারালি তার ভিতরে রূপ লাবণ্য আসে, সেই সময়টা তিনি কতটা সুন্দরী ছিলেন সেটা খুব সহজে অনুমেয়। এবং আরেকটা বিষয় হচ্ছে পরবর্তীকালে তিনি একেবারেই একটা দুর্ঘটনার শিকার হন, তিনি অফিস থেকে, মানে তার গার্মেন্টস থেকে ফেরার পথে যারা বিরক্ত করছিল এরকম কিছু বখাটে কিন্তু ক্ষমতাবান, আবারও বলছি, তাদের কাছ থেকে তিনি, তারা তাকে তুলে নিয়ে যায় এবং ক্ষমতা বলেই আর কি, এবং যে ঘটনাটা তার বিয়েও হয় যে মানুষটা তাকে আসলে তুলে নিয়ে গিয়েছিলেন এবং সে রাতেই এক বর্বর ঘটনা ঘটে যায়, রচিত হয় একটি অন্ধকারের গল্পের, সেখানে সেই তার যে স্বামী যিনি বিয়ে করেছিলেন তিনি সহ তার বন্ধুরা মিলে ভোগ করে এই নারী শরীরটিকে এবং সেখান থেকে শুরু এবং দীর্ঘ ৬ মাস তাকে এক প্রকার গৃহবন্দীর মতো করে রেখে পালাক্রমে এই ঘটনাগুলো ঘটাতে থাকে এবং এক সময় তার যে স্বামী তিনি পুরোপুরি আসলে নেশাগ্রস্ত একজন, আমি মানুষ বলবো কিনা আমি জানি না, সেটা সবাই আমরা বলছি, সে নিয়ে কথা হয়েছে, বারবার করে তাকে বিক্রি করতে শুরু করেন এবং লাবণীর শরীরকে উপজীব্য করেই তিনি তার নেশার টাকার যোগান এবং সংসারের যে টাকা দরকার সেটার যোগান দিতে শুরু করেন। এমনকি তার হাত থেকে, সেই লাবণীর নরকিচার স্বামীর হাত থেকে বাদ যায়নি তার নিজের মা, মানে লাবণীর শাশুড়ি, যেটা আমরা লাবণীর কথায় শুনতে পেয়েছি, তাকে পর্যন্ত তিনি গায়ে হাত তোলেন কিংবা প্রতিবাদ করতে এলে তার প্রতিও তিনি অন্যায় আচরণ করেন এবং এই কাজগুলো করতে গিয়ে লাবণী ধীরে 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 ৪টি সন্তানের জন্ম দেন, যাদেরকে তিনি এখন মানুষ করছেন নিজের সম্পূর্ণরূপে সেই অপরাধ জগতের রূপটিকে আড়ালে রেখে এবং তাদের জন্য তাদের পড়াশোনার খরচ, তাদের সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, একটুখানি ভালো খাবার দেয়া, যে লাবণী ছোট বয়সে একটা উৎসবের দিনেও ভালো কোনো কাপড় কিংবা ভালো একটা খাবারের যোগান দিতে পারেননি, নিজের সন্তানদের সেই জায়গা থেকে দূরে রাখার জন্য হলেও যে কাজটা করতে এখন আর শরীরটাও হয়তো টানছে না, মনটাও ভালো লাগছে না, সেই কাজটা বারবার করে চলেছেন। এখনো পর্যন্ত আমরা এরকমটাই শুনেছি, এর মাঝখানে তাকে প্রয়োজনে কিংবা এর মাঝখানে বাধ্য হয়েও তাকে বিক্রি করতে হয়েছে মাদক, গাঁজা, ফেন্সিডিল, হেরোইনের মতো মাদক তাকে বিক্রি করতে হয়েছে, এরকম অনেকগুলো ঘটনা আমরা শুনেছি। আমরা লাবণী তার কাছে আরেকটি বার যেতে চাই, এই ঘটনাগুলো এ কারণেই বললাম যারা খানিকটা পরে আমাদেরকে টিউন ইন করলেন তাদের জন্য। আমরা লাবণী আপনার কাছে আবার একটু আসতে চাই, আপনি, আপনার কাছ থেকে আমরা অনেকটাই শুনেছি এবং এখনো পর্যন্ত আপনি আসলে আপনার সংসারটা পরিচালনা করছেন একেবারেই আমাদের চোখে ঘৃণিত, সমাজের চোখে ঘৃণিত বা কাজটা আসলে ঘৃণিত একটি কাজ করে এবং সেটা শুধুমাত্র আপনি সংসার চালানোর জন্য করছেন, পাশাপাশি এখানে একটি বড় বড় অংশ আছে আপনাকে, আপনি নিজেও বলেছেন যে মাদক বিক্রি করতে হয়েছে, সেই ঘটনাগুলো কেন হয়েছিল সেগুলো একটু জানতে চাই।
এই তো মানে এই যে গাঁজা, গাঞ্জা মানে ইয়া ছিল, গাঞ্জা বিক্রি করতাম,
কিভাবে
মানে ওই আমার জামাই আইনা দিত, মানে একটু একটু পড়লা মানে 10 টাকা করে বিক্রি করতাম।
আপনাকে কেন দিত? সেও তো বিক্রি করতে পারতো।
হ্যাঁ আমারে দিত, মানে হে বিক্রি করলে হ্যাঁ টাকা দিত না, মানে আমি বিক্রি করলে টাকাটা দিতাম, মানে টাকাটা দিত দিয়ে মানে এই টাকা দিয়েই মানে সংসারে।
কিভাবে বিক্রি করতেন
আপনি? মানে একটু তামাক মানে 20 টাকা করে।
মানে কার কাছে বিক্রি করতেন? বুঝতেন
কি লোক আইতো,
সে তারা কিভাবে জানতো যে আপনার কাছে আছে?
আছে ওই আমার আমার জামাই বলতো,
তারা
আমার বউ বিক্রি করে।
আচ্ছা
বিক্রি করে ওই যে মানে এডি বেচতাম বেচার বেচার, মানে এইসব মানে এইসব কাজ মানে আমার করতে মানে ইচ্ছা করে না।
হ্যাঁ আপনি একবার
অনেক মানে বয়স হয়ে গেছে গা, মানে ইচ্ছা করে না, মানে কান্না আসে।
এখন কি আপনি বিক্রি করছেন?
এখন আমি বিক্রি করি না।
কতদিন ধরে করেন না?
মানে এইটা মানে 3 মাস বিক্রি করতাম।
মানে শুধুমাত্র 3টা মাসে আপনি গাঁজা বিক্রি করেছেন, এর বাইরে আর কি কি মাদক বিক্রি করেছেন?
আর কোন বিক্রি করতাম না, মানে
ফেন্সিডিল
মানে ছেলেরা নিয়ে যাইতো, কেউ টাকা দিত কেউ টাকা দিত না, মানে এটা মানে বিক্রি মানে
যারা কিনতো তারা কারা ছিল?
ওরা মহল্লা পাশেরই পোলাপান।
পোলাপান তাদের বয়স কিংবা তারা কি করতো?
হ্যাঁ কি করতো মানে কোনো কাজকর্ম করতো না, এরে বাদাই না মানে স্থান পোলাপান তো মানে বাদাই কাজকর্ম করে না, মানে নেশা পানি করে নিয়ে খায়, মানে আমার মানে অনেক মানে ই করতো, গরিব মানে হামলা দিত, মানে আমার ঘর থেকে মানে চুরি হইতো, মানে জালনা এমন ইট ফিকটা মারতো, জালনা থাপড়াইতো, মানে আমার গরিব তেরাইয়া ডর দেয়াইতো, আমারে নিয়ে যাইতো, আমি যাইতাম না। ঠিক আছে
কোথায় নিয়ে যেত?
মানে আমার নিত মানে ঘর থেকে সিন্নে নিয়ে যেত গা।
আচ্ছা এরকম একদিনের যেকোনো একদিনের একটা ঘটনা কি আমাদের একটু বলা যায়?
হ্যাঁ বলা যায়। এমন 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 জায়গা হয়েছিল মানে এই যে এই যেমন যাত্রাবাড়ি, আমি এক বাসায় গেছি, মানে আমার পোলাপান দিয়ে মানে ফিটিং খাইছিল। ঠিক আছে কইরাম 20,000 টাকা ফিটিং দিতে হইব পোলাপানে চাইছিল।
কারো সাথে আপনি যাবেন সময় কাটাবেন সেটা গিয়ে ওরা ধরবে, ধরার পর সেই লোকটাকে অপমান করবে এবং বলবে আমাদের 20,000 টাকা দরকার,
20,000 টাকা দরকার।
আচ্ছা ঠিক আছে এবার বলেন।
হ্যাঁ ওই যে বাসায় গেছি পর মানে আমগো দেখছে, দেখা মানে বাসার ভিতরে ঢুকছে, দুইখা মানে আমারে মারধর দিছে, ওই যা ঘরের যে লোক আছিল তাকে মারধর দিছে, দিয়া মানে কয় এই টাকা দিতে হইব।
আচ্ছা মানে সবাইকে মারলো?
হ্যাঁ ঘরে যে গার্জিয়ান ছিল ওই আরো কাস্টমার পাইতো তাকে মারতো বা আমারে মারধর দিত।
এমন যে তারা আসলে কিছুই জানতো না, হঠাৎ করে জেনেছে,
হঠাৎ করে জেনেছে যে মানে ঘরের ভিতরে ঢুকছে, দুইটা মানে এমন অত্যাচার করছে।
প্ল্যানটা ছিল তো পূর্ব পরিকল্পিত, কিন্তু এটা আসলে যে এসেছে যে অতিথি তাকে সে যাতে আসলে কোনো মতে টেন না পায় তার জন্য আসলে করা, তার জন্য আসলে আপনাকেও তারা মারতো।
হ্যাঁ তারপর মারতো, তারপরে মানে আমি যাইতাম আইতাম কাজকর্ম করতাম, মানে ফিটিং টিনিং খাইতে চাইছে 20,000 টাকা চাইছে, এরকম কইরা মানে আমার ঘর থেকে বাই করে দিত।
আচ্ছা মানে আপনাকে সবার আগেই বের করে দিত?
হ্যাঁ
ওকে।
আমার ওই 2-3 টা থাপড় তোপড় দিয়ে আবার মাইরা মেরে আমার ঘর থেকে বাই করে দিত।
আচ্ছা
আমি আবার ওই মানে কান্দতে কান্দতে আবার বাসা আইতাম।
আচ্ছা
আমি বাসা আইতাম মানে আমার আবার মানে বাসার ভিতরে আমি যে কেউ আমার পাকশা করে দিব বে খাওয়াইব আমার কেউই নাই। আচ্ছা আমার শাশুড়ি, আমার শাশুড়ি মায়ের মতন আমি জানি, পাঁচক তো নামাজ রোজা করে, ওই শাশুড়ি কাম কাজ করে, ওই শাশুড়ি মানে আমি খাওয়ান খরচা যত কাপড় চুবো সব আমার শাশুড়ি আমি দিই। তারপর আমার আবার একটা মেয়ে বিয়ে দিছি, নাতিন হয়েছে,
মানে এই বিষয়গুলোতে আমরা আসবো, আমাদের কাছে এই বিষয়গুলো হয়তো বা কিছুটা পরে আমরা আসবো, কিন্তু আপনি যে বিষয়টা বলছিলেন যে আসলে ক্রাইমের ভাষায় যাকে বলে ফিটিং, এই আমার মনে হয় এটার সঙ্গে অনেকেই পরিচিত, ফিটিং শব্দটার সঙ্গে আমরা হয়তো বা কারণে হোক অকারণে হোক অনেকেই কথাটা বলি, হয়তো বা দুষ্টামির ছলেই বলি, কিন্তু এই ব্যাপারটা আসলে কতটা লোভসক, কতটা বিভৎস, এবং এই এই ফিটিং শব্দটা আসলে
ফিটিং মানে যাত্রাবাড়ি এমন ফিটিং দিল, ফিটিং দিছে পর
মানে আমি আপনার কাছে স্পেসিফিক মানে আসলে একদিনের কোন একটা ঘটনা আসলে শুনতেছি, সেটা 2 বছর আগে হোক 3 বছর আগে হোক যে কোনো একটা ঘটনা, কারণ আমরা চাচ্ছি না আপনি আপনার নিরাপত্তার কারণে হোক, কারণ নাম আসলে বলা দরকার নেই, কিন্তু আপনি সেই ঘটনাটা আমরা আসলে জানতে চাচ্ছি, যে কোনো একটা ঘটনা আপনি আমাদেরকে একটু যদি বলেন।
এরকম মানে
2 বছর আগে বা 3 বছর আগে কোন একটা দিনের ঘটনা কি আপনার মনে পড়ছে এরকম?
হ্যাঁ দিনে একটা ঘটনা ছিল,
একটা ঘটনা বলেন, কটা বাজে
একদিন আমি মানে বিকাল এই
এখান থেকে এসে আপনাকে নিয়ে গেল রাতের কয়টা হবে?
আটটা বাজে।
কি রিক্সা করে আপনাকে নিয়ে গেলো যাত্রাবাড়ি?
না, বাসে করে নিছে।
আচ্ছা, আপনি বাসে উঠলেন? কি বাসে উঠলেন?
উঠছি মানে কি বার জানো,
11 নম্বর বলাকা?
না, 12 নম্বর উঠছিলাম।
12 নম্বর, ওকে।
উড়ছি পর আমারে নিয়ে গেছে, নিয়ে গেছি পর আমারে মানে মগবাজার থেকে বাসায় নিছে, নিয়ে
আপনাকে যাত্রাবাড়ি থেকে মগবাজার নিল।
আচ্ছা, ওইখান থেকে নিছে মানে 27টা জনে আমার অত্যাচার করছে।
ওকে, তারপরে
অত্যাচার করছে, একদিন রাত্রে নিয়ে গেছে, নিয়ে অত্যাচার করছে, মানে আমার কোনো টাকা পয়সা কিছু দেয়নি।
মানে আপনি কি তাকে আগে চিনতেন যে আপনাকে নিয়ে গেল?
আপনি
যেমনটা বলছিলেন যে ফিটিং, এই শব্দটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত। এরকম একটা ঘটনা আসলে আমরা শুনতে পাচ্ছি যে কোন একদিন একটা ঘটনা বা কোন একজন ছেলে কাছ থেকে হয়তো বা কেউ একজন এরকম ফাঁদে পা দিয়েছে। এরকম একটা ঘটনা যে কোনো দু বছর আগে বা তিন বছর আগে
দিয়েছে, মানে যেমন আমার তোর বাসা না, অন্য বাসায় গেছি, ওই
যে কোনো একটা ঘটনা আমরা জানি, সুনির্দিষ্ট একটা ঘটনা যে দু বছর আগে তিন বছর আগে, এমন কোন ঘটনা আপনার মনে পড়ছে কিনা দু বছর আগে বা তিন বছর আগে? তারপরে
আমার একজনে ফাঁদে ফেলাইছিল, কয় এসব কাজ করস কিল্লাইয়া,
মানে আপনাকে উল্টো?
হ্যাঁ।
আচ্ছা, কোথায় সেটা? আপনার বাসায়?
না।
আচ্ছা, অন্য
যাত্রাবাড়ি আমার নিয়ে গেছে, কয় আমারে বান্দে রাখছে, বান্দে রাখিয়া ওই ছেলেরা 27টা ছেলে বান্দে রাখিয়া আমার কয় কি 20,000 টাকা দিতে হইব।
আচ্ছা, আপনাকে উল্টা বললো?
আমার উল্টা বলছে।
আচ্ছা, আপনাকে কি ফোন করে নিয়ে গেল? কোন সময় হবে সেটা?
ওটা হইছে বিকাল 4টার দিকে।
ওকে, আচ্ছা,
4টার দিকে নিছে, মানে আমার 10টা বাজে ছাড়ছে, মানে আমার বান্দে রাখছে, কয় 20,000 বাসায় ফোন দে, 20,000 টাকা দিবি, তারপর তোরে ছেড়ে দেবো।
আচ্ছা,
ঠিক আছে, তারপর আমি দিতে পারি নাই। আমার মাইরা দুইরা এরপর নাকে নাক ফুলাছিল, ওই নাক ফুল, হ্যাঁ, স্বর্ণের নাক ফুলাছিল, জামাইয়ের চিহ্ন, ওইটা নিয়ে গেছে হাতের
মধ্যে। কতটুকু হবে নাক ফুলটা?
কত? ওই যে
তিন রতি।
হ্যাঁ, তিন রতি হবে।
কত টাকার মতো হবে? মনে করেন আপনাকে ফাঁদ হিসেবে ইউজ করে তারা কোন একটা কোন একটা ক্রাইম করেছে, এরকম একটা কাজ করেছে, এরকম কোন কিছু
অনেক করছে, অনেক আমারে মানে এইরকম আরেক জায়গায় গেছিলাম 3-4 বছর আগে, এরকম মানে নিয়ে গেছে, ভালো ভালো ছেলে, বুঝুম না যে এটা খারাপ ছেলে, ভদ্র ছেলে আমার নিয়ে গেছে। নিয়ে কয় কি তোমার একটা চাকরি দেবো, চাকরির কথা কই আমার বাসা নিয়ে গেল, মানে ওর একটা খালা ছিল, খালার সাথে আমার পরিচয় করে দিল, খালা না ওইটা হইছে মানে 2 নম্বর, মানে দালাল, দালাল ওইটা, ওইটা সর্দার হইছে, সর্দার মানে ঘরে রেখে এই সব কাজ করে। আমার কইল কি তোমার চাকরি দেব, এই কথা কই আমার বাসার ভিতরে নিল, নিশ্চয় পারো যে খালা ওই খালার ফিটিং দিছে ওই ছেলেটাই, আপন খালা, খালা তো সে খালার ছেলে, ফিটিং দিছে, কয় কি কয় তোর তুই এই সব কাম করো, তোরে আমি ফিটিং দেব। ওরে আবার কি করলো, 20,000 মানে মানে 30,000 টাকা ফিটিং দিল, তাও ফিটিং লইতে পারলো না। ঠিক আছে, এরপর আমার এরকম চাকু ধরছে, চাকু দিয়ে পার দিব, পার দিয়ে মেরে লইব।
আচ্ছা, আপনাকে কেন মারবে?
মারবো মানে আমি হেয়ার বাসায় আইছি, এইসব কাজ করি, আমার মারবো, মাইরা ওগো ফাঁসাইয়া তারপর টাকা লইব।
আচ্ছা,
এইটা
আপনাকে মেরে ওদেরকে ফাঁসিয়ে তারপরে
টাকা লইব।
আচ্ছা, এটা কতটা বাস্তব, এটা কি সম্ভব?
না,
আপনার কি মনে হয়? সম্ভব না। কিন্তু আপনার কি ওই মুহূর্তে মনে হয়েছিল যে সত্যি আপনাকে মেরে ফেলবে? মনে হয়েছিল নাকি মনে হচ্ছে জাস্ট অভিনয় করার জন্য অভিনয় করছে?
আমার একজনে আপন বান্দা ধরছে, আর একজনে পাও দুইটা বইছে, আর দুইটা একজন মুখ চাক ধরছে, আর একজনে এরম চাক করে আমার গলা কেকাইছে।
আচ্ছা, তারপরে কি বললো?
তারপরে ওই খালা এরম, ওর খালা ছিল, আর একটা মেয়ে ছিল, হেবার কয় আমি তোরে 20,000 টাকা দিমু, হেরে ছেড়ে দে, হেরে মারিস নে, হের চারটা মেয়ে আছে।
আচ্ছা, মানে ওই খালা চিনতো?
হ্যাঁ।
আপনি, আমরা আসলে ঘটনাটাই আসলে আমাদের কাছে মুখ্য, এই সমাজটা আসলে কিরকম, আমরা যারা এসির বাতাসে আসলে বসে থাকি, রিমোট কন্ট্রোলের টিভি দেখি, ডিশের লাইনে একটির পর একটি টিভি চ্যানেল আমরা পাল্টাই, এবং আমরা যারা দারিদ্রতাকে চোখে দেখি, দেখার পর আমরা সেটা নিয়ে হয়তো আলাপ আলোচনা করি এবং সে পর্যন্ত আসলে থাকে, কিন্তু এরপরেও যে আসলে বাস্তবতা কতটুকু তার কিছুটা হয়তো বা আজকে লাবণীর কাছ থেকে আমরা শুনতে পারছি, এবং বাস্তবতার এই যে নিরিখ তার আসলে কতটি পর্যায়ে রয়েছে, এবং মানুষ বাস্তবতার কাছাকাছি যাওয়ার পর এবং শুধুমাত্র পেটের তাগিদে, শুধুমাত্র টাকার জন্য এবং শুধুমাত্র দুমুঠো ভাত কিংবা মেয়েদের বই, স্কুলে পড়া ড্রেস, একটি নতুন জামার জন্য আসলে মানুষ কতটা নিচে নামতে পারে, একজন মা একজন মেয়ের জন্য আসলে কতটা করতে পারে। আজকে লাবণী তার সেই সেই সত্য কথাগুলো উনি বলতে এসেছেন, তার লাবণী সেই সেই জীবনের সেই বাস্তবতার সেই খুব কাছাকাছি থেকে সেই কথাগুলো আমাদেরকে বলতে এসেছেন। লিসেনার, আপনাদেরকে আমি আমরা আরো একটি ব্যাপার একটু বলতে চাই, যে এমন একটি শো আসলে আমরা করি অন্ধকারের গল্প, যেটি পুরোপুরি সরাসরি প্রচারিত হয়। এটি আমরা চেষ্টা করি প্রোগ্রামটি সরাসরি করার জন্য, কারণ আমরা চাই যে আমাদের যারা শ্রোতা রয়েছেন তাদের খুব কাছাকাছি যাওয়ার জন্য, আমাদের যারা এখানে অতিথি আসেন অনেকটা চ্যালেঞ্জ নিয়ে আমরা আসলে নিয়ে আসি তাদেরকে, তাই চাই তাদের প্রতিটা মুহূর্ত, তাদের পালস আসলে পুরোপুরি পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছে। আমরা চাই না কোনো একটি প্রোগ্রামকে মিকি করার জন্য, বা আমরা চেষ্টা করি না কখনোই যে প্রোগ্রামটিকে অন্য কোথাও ডাইভার্ট করার জন্য। আমরা আজকে লাবণী যেমনটা সরাসরি আমাদের প্রোগ্রামে এসেছেন এবং সরাসরি এই মুহূর্তে প্রচারিত হচ্ছে ঢাকা এফএম 90.4 এ অন্ধকারের গল্প, প্রতিটি পর্ব ঠিক তেমনটি প্রচারিত হয় সরাসরি, এই চ্যালেঞ্জটুকু আশা করি আপনারা আপনারা ফিল করতে পারবেন। আমরা কখনোই সেটি বলি না, আপনারা ফিল করতে পারবেন যে এমন একটি মানুষকে, আপনারাই চিন্তা করেন যে এমন একটি মানুষকে, এমন একটি একজন মানুষ এমন কথা বলবে, তার জীবনের সত্য কথাগুলো বলবে, এবং মানুষটি সরাসরি এসে একটি স্টেশনে এসে কথা বলবে, এই ব্যাপারটা অ্যারেঞ্জ করা আসলে কতটুকু চ্যালেঞ্জিং পুরোপুরি আপনাদের উপর, এবং এই প্রোগ্রামটি আসলে আমরা কতদূর নিয়ে যাব এবং প্রোগ্রামটি আসলে কত দূর গিয়ে থেমে যাবে পুরোপুরি নির্ভর করছে আপনাদের উপর। আপনারা আসলে প্রোগ্রামটি কতটা পছন্দ করেন, আপনারা কি আদৌ চান এরকম এরকম ঘটনাগুলো উঠে আসুক আমাদের সমাজে, যারা কিট রয়েছে আমাদের সমাজকে, যারা প্রতিনিয়ত ডাস্টবিনের ময়লার মতো দুর্গন্ধ ছড়াচ্ছে, সেই মানুষগুলো যারা যারা বাধ্য করে এই ডাস্টবিনের ময়লার মতো দুর্গন্ধযুক্ত হওয়ার জন্য, আমরা আসলে কাকে ঘৃণা করব, এই মানুষগুলোকে ঘৃণা করব যারা দুর্গন্ধযুক্ত হয়ে গিয়েছেন অলরেডি, নাকি যারা তাদেরকে বাধ্য করেছেন? আজকে লাবণী যে প্ল্যাটফর্মে এসেছেন, যেখানে কথা বলছেন, লাবণী যেভাবে পচে গিয়েছেন, এই পচার জন্য আসলে কারা বাধ্য করেছে তাকে? প্রথমত তার স্বামী। আমরা সেই ফাইন্ডিংসগুলোতে আসবো একটার পর একটা, কারা আসলে লাবণীকে বাধ্য করেছে। লাবণীর একটি জীবন ছিল, লাবণী চেষ্টা করেছে মানুষের মতো বাঁচার জন্য, লাবণীর একটি স্বপ্ন ছিল যে তার একটি সংসার হবে, তার একজন স্বামী থাকবে, হয়তোবা সে একটি ছোট একটি ব্যবসা করবে, হয়তোবা বাদাম যে বাদাম বিক্রি করছে কিংবা যে রিক্সা চালাচ্ছে তারও কিন্তু একটি জীবন রয়েছে, তারও কিন্তু সংসার রয়েছে, তারও কিন্তু পরিবার রয়েছে, ছেলে সন্তান রয়েছে। আজকে লাবণীর কি রয়েছে? শুধুমাত্র চারটি মেয়ে। এই মেয়েদের কাছে একজন লাবণী কি পরিচয়? তার তার সন্তানরা কি লাবণীকে কখনো পরিচয় দিতে পারবে? সত্যিকার পরিচয়টুকু কি দিতে পারবে? লাবণীর সন্তানের হয়তোবা আজকে বিয়ে হয়েছে, লাবণীর আরো তিনটি সন্তান রয়েছে, তাদের বিয়ে কি হবে, তাদের পরিচয় কি হবে, তাদের পিতৃ পরিচয় কি হবে? আজকে লাবণী যে জায়গাটিতে রয়েছেন তার এই সত্য কথাগুলো যখন প্রকাশিত হবে, লাবণীর মেয়েদের কি তারা বিয়ে দিতে পারবে? লাবণী, আপনি আপনারা একটু চিন্তা করেন যে আজকে যদি লাবণী আপনার বোন হতো, আপনারা কি সেটি চাইতেন যে কখনো লাবণী এমন একটি কাজ করুক, আপনার বোন কখনো এই কাজটি করুক? এই প্রশ্নটি, এতগুলো কথা শুধুমাত্র একজনের জন্যই বলা, লাবণীর স্বামীর মতো এরকম আরো হয়তো বা আমাদের সমাজে রয়েছেন, সমাজের অন্তরালে রয়েছেন, হয়তো বা আমরা কাজ করতে গিয়ে তাদেরকে খুব কাছ থেকে দেখেছি, কখনো তাদেরকে আমরা বলি না, কখনো আমরা বলতে পারি না, বলতে চাই না, হয়তো বা কখনো আমাদের বিবেক আমাদেরকে নাড়া দেয় না, হয়তো বা অন্তরালের মধ্যে আমাদেরকে নাড়া দেয়, কখনো সেই বিবেক আমাদেরকে নাড়া দেয় না, কারণ আমাদের সেখানে হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে আমাদের স্বার্থ, কখনো কখনো ক্ষেত্রে আমরা ভয় পাই, কখনো কখনো ক্ষেত্রে আমরা সেই অপরাধকে আমরা প্রতিবাদ করতে চাই না। আজকে লাবণী আমাদের মধ্যে রয়েছেন, লাবণী তার কথাগুলো বলছেন সরাসরি। এছাড়া আপনারা লাবণীর ছবিটা কিন্তু একবার দেখতে পারেন চাইলে। আজকে যে লাবণী কথা বলছেন সে পিঙ্ক কালারের একটি চাদর ওড়না পরে আছেন, এবং লাবণীর ছবিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন লাবণী চেহারা যথেষ্ট, আমি বলবো যে তার দৈহিক যে সৌন্দর্য যথেষ্ট পরিমাণ সুন্দর সে। এবং এমন একটি মানুষ আসলে এমন একটি রাস্তায় রয়েছে এবং এতটা চ্যালেঞ্জিং ভাবে তার ছবিটা আমরা প্রকাশ করেছি, আপনারা কিন্তু চাইলেই দেখতে পারেন তার ছবিটা। তার এই নিষ্পাপ ছবিটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এমন একটি মানুষ দ্বারা এমন একটি কাজ, এতটা একটি ঘৃণ্য একটি কাজ আসলে কখনই করা সম্ভব কিনা। লাবণীর ছবিটা আপনারা কিন্তু চাইলেই দেখতে পারেন facebook.com/thakafm90.4। আজকের এই প্ল্যাটফর্ম অন্ধকারের গল্পের এই প্ল্যাটফর্ম আপনাদের জন্য প্রতি রবিবার ঠিক রাত 10:30 কিন্তু ওপেন হয়ে যায়, আপনারা চাইলেই কিন্তু আপনারা আমাদের সঙ্গে জয়েন করতে পারেন। লাবণী এই মুহূর্তে সে ক্রন্দনরত, সে কান্না করছে, একটু পরপরই সে কান্না করছে। আমরা চাচ্ছি না আর কখনো, আমরা কখনো চাই না লাবণীর মতো আর কোনো মেয়ে আমাদের প্ল্যাটফর্মে এসে কথা বলুক। আমরা সেইদিনই মনে করব আমাদের এই প্ল্যাটফর্ম এবং আমাদের এই অন্ধকারের গল্পের প্রোগ্রামটি সেইদিনই সাকসেস যেদিন আমরা লাবণীর মতো আর কোনো মেয়েকে আমরা পাবো না, আমরা লাবণীর মতো আর কোনো মেয়েকে আমাদের এরকম একটি স্টুডিওতে আমরা কখনোই খুঁজে পাবো না, আমরা আনতে পারবো না। সেদিনই আমরা মনে করব আমাদের প্রোগ্রামের সাকসেস সেই জায়গাটুকু। হয়তোবা আমরা কখনোই সেটি এককভাবে পারবো না, আপনাদেরকে নিয়ে পারবো, হয়তোবা আমরা কখনো সাকসেস হব না, কিন্তু চেষ্টা করতে দোষ কি? হয়তোবা দশটি লাবণী, দশজন লাবণীকে তো আমরা বাঁচাতে পারবো, দশজন লাবণীর জন্য তো আমরা কিছু করতে পারবো, আপনাদের জন্য আপনাদেরকে নিয়ে অনুষ্ঠান।
আপনি আসলে একদম ঠিক কথাই বলছিলেন, আমার মনে হয় যে সবার আগ্রহের জায়গাটা হচ্ছে লাবণী, তার কাছ থেকে আমরা আসলে আরো কিছু কথা শুনতে চাই। এবং প্রিয় শ্রোতা যারা আপনারা শুনছেন, আসলে আমাদেরকে বারবার এ কারণেই কথা বলতে হচ্ছে, যেমনটা সামি ভাই এতক্ষণ ধরে বলছিলেন যে অনুষ্ঠানটি একেবারেই সরাসরি আমরা উপস্থাপন করি আপনাদের সামনে। যিনি অতিথি হয়ে আসেন আপনারও হয়তো তার কথাগুলো শুনতে ইচ্ছে করে, কিন্তু যিনি বলেন তার গলাটা একটা সময় এসে ভারী হয়ে যায়, তার কথা বলাটা থেমে যায়, সেখান থেকে মাঝখানে যে সময়টা সেই সময়টা আমাদেরকে কথা বলতে হয়, আপনার কথাগুলো শুনতে চাই। লাবণী, আমরা আপনি যে ভাবে উপার্জনটা করেন, আমরা একেবারে যদি খুব সরাসরি বলি যে দেহ দান করে আপনি উপার্জন করেন,
না এর সঙ্গে কিন্তু আমি একটু লাবণীকে বলতে চাই, লাবণী আপনি কিন্তু আমরা যতটুকু জানি যে মাদক বিক্রি এর সঙ্গে কিছুটা হলে আপনি সরাসরি হয়তো আপনি বিক্রি করেন না, আপনি হয়তো বা একান্তই পেটের তাগিদে একান্তই আপনার সন্তানের লেখাপড়ার খরচ তার জন্য আপনি হয়তো বা সরাসরি আমদানি করেন না, এর সঙ্গে আপনি যুক্ত না, ব্যাপারটা হয়তো বা আপনি একজন থার্ড পার্টি কিংবা ফোর্থ পার্টি হিসেবে ইউজ করেন, আপনি হয়তো বা কারো থেকে আনলেন, সেখান থেকে হয়তো আপনার 20 টাকা লাভ হলো, তারপরে আপনি হয়তো বা কাউকে দিলেন, এটি পর্যন্তই কিন্তু আপনার কাছে। এবং এই ব্যাপারটি কিন্তু শুধুমাত্র পেটের তাগিদে, শুধুমাত্র বাঁচার লড়াইয়ে বেঁচে থাকার জন্যই কিন্তু আপনার এতটুকু চেষ্টা। আশা করি এই মুহূর্তে লক্ষ লক্ষ লিসেনার আপনাকে শুনছেন, আশা করি আপনি কথাগুলো মিথ্যাভাবে বলবেন না, আশা করি আপনি সত্য কথাগুলো আমাদেরকে বলবেন, এত এতগুলো লোককে আপনি প্রতারিত করবেন না। আমরা একটু আপনার কাছ থেকে সেই মাদকের বিষয়গুলো একটু জানতে চাই, প্লিজ আমাদেরকে একটু মাদকের বিষয়গুলো একটু বলবেন, যে কেন আসলে এই মাদকগুলো আপনি আসলে কত টাকা লাভ হতো, যে একটি মাদক এক হাত হতে আরেক হাতে যখন দিতেন, যদি আমরা গাজার কথাই বলি সেটি কি পরিমাণ লাভ হতো?
কোনো লাভ হইতো না।
আচ্ছা, এমনি
লাভ হইতো কি? মানে যেমন আমরা 10 টাকা দিয়ে আনি, 10 টাকা দিয়ে বিক্রি করি, মানে এই যে কি করুন, এই যে প্যাডেল লেগে তো করতাম,
প্যাডের
জন্য বাচ্চা গজন্যে,
এটা তো যদি লাভই না হয় তাহলে এটা কেন করবেন?
এটা করি না, এটা ছেড়ে দিছি।
না, আপনি তো এখন ছেড়ে দিয়েছেন, আশা করি আপনি আরো যে কাজগুলো করেন, আরো যে অপরাধে আপনি জড়িয়ে আছেন, আশা করি সেই কাজগুলো আপনি আগামীতে করবেন না। আমরা চেষ্টা করবো, আমরা হয়তো বা বলতে পারবো আপনাকে, আপনি হয়তো আমাদেরকে এখান থেকে কমিটমেন্ট দিতে পারবেন, বাট আমরা কিন্তু আপনাকে সেই রাস্তাটি কিন্তু আশা করি আমরা চেষ্টা করব, কিন্তু সেই রাস্তাটি কিন্তু আমরা আসলে কখনোই কাউকে দেখাই না যে আপনাকে এমন ভাবে আমরা আপনার কাছ থেকে শুধু কমিটমেন্ট একজনের কাছ থেকে শুধু নিলেই হয় না, তাকে কিন্তু সেই রাস্তাটিও দেখাতেও হয় যে আপনি কালকে থেকে কালকে সকাল থেকে কালকে ভোর থেকে আপনি এই কাজটি করবেন না, আপনি এর পরিবর্তে এই কাজটি করুন। আমরা কিন্তু সেই রাস্তাটি দেখাই না, তার পরিবর্তে যে কাজটি করি যে আমরা কমিটমেন্ট নেই যে আপনি কাজটি করবেন না করবেন না করবেন না, কিন্তু এটি আসলে দিন শেষে এমনই হয় যে কোন একটি আমরা শো করলাম, আমাদের কত কোন একজন রিয়েলিটি শো করলাম, কতগুলো সিঙ্গার বের হলো, কিন্তু তারপর আমরা আসলে কিছুই তাদের কোনো খোঁজ রাখলাম না। আমি জানি না আসলে কতটুকু তারপরে কি হয়। আমি আসলে কথাগুলো একান্তই আমার আবেগের জায়গা থেকে বলছি, একান্তই আমি একজন খুবই সাধারণের জায়গা থেকে বলছি। আপনার কাছ থেকে একটু, আপনার এখন তো আপনার শাশুড়ি আপনার সঙ্গে রয়েছেন তাই না?
হ্যাঁ, আমার শাশুড়ি।
এই জায়গাটি আপনার শাশুড়ি আপনার সঙ্গে রয়েছেন, কিন্তু আপনার আপনার হাজবেন্ড তো আপনার সঙ্গে নেই
না?
আচ্ছা, তো আপনার শাশুড়ির যে ভরণ পোষণ এবং তাকে দেখাশোনার পুরোটা কি আপনি করছেন?
হ্যাঁ।
আচ্ছা,
আমার শাশুড়ি মানে আমার শাশুড়ি যত সংসারে কাজ আছে, আমার শাশুড়ি পাকশাক করে।
তার বয়স কেমন হবে?
এই বয়স হইব 60 বছর, 60 কি 70 বছর হইব। আমার শাশুড়ি মানে আমার শাশুড়ি যদি ঘরে কিছু না করে তাহলে আমি ঘর থেকে বের হইতে পারি না, মানে কিছু করতে পারি না। ওই আমার শাশুড়ি ঘরে ভিতর থাকে, নামাজ রোজা করে, মানে পাক শাক করে, ঘরের কাজ শাশুড়ি করে। মানে ওই শাশুড়ি আমি যত অসুখ হোক, ডাক্তার হোক, কবিরাজ হোক, মানে যত খাওয়ান খরচা পান টান যা লাগে সব আমি দিই। ছেলে তো দেখো না, ছেলে তো নেশা পানি করে মারে মারাদৌড়ি করতো, এখন মানে মায়ের মতো নি মানে আমার শাশুড়ির সবকিছু করি। জামাই ফেলাইতে পারে, আমি তো আমার শাশুড়ির ফেলাইতে পারি না।
আচ্ছা, টু দা পয়েন্ট, আমি ঠিক এই জায়গাটিতে আসতে যাচ্ছিলাম যে আপনার হাজবেন্ড তো তার তো আপন মা, তার আসলে প্রথম করার কথা ছিল তাকে তার ভরণ পোষণ দেওয়ার কথা ছিল, কিন্তু সে কিন্তু দিচ্ছে না, দিচ্ছেন আপনি তার স্ত্রী হিসেবে, হয়তোবা আমরা যেটাই বলি যে আপনাকে হয়তোবা সে ফ্রড করুক যেভাবেই করুক আপনি তার ভরণ পোষণ দিচ্ছেন। এইটা আসলে বিবেক বিবেকের জায়গা থেকে দিচ্ছেন নাকি শুধুমাত্র আপনার কাছে একজন মানুষ থাকা দরকার প্রয়োজন সেই জায়গা থেকে?
না না, আমার অন্তর থেকে, আমার শাশুড়ি থেকে, আমার শাশুড়ি থেকে, মানে আমি যেমন আমার আপন যেমন মা, আমার মায়ের মতনই আমার শাশুড়ি জানি, ঠিক আছে, আপন মায়ের মতন জানি। তারপরে যে আমার তো একটা ছেলে নাই, আমার তো মেয়ে। ওই আমি যদি কোনো জায়গা যাই, কোনো জায়গাটা কোনো খারাপ কথা যদি আমার মেয়েকে কেউ বললো, ওই আমার শাশুড়ি দেখে শুনে রাখে, আমার শাশুড়ি দেখে, মানে নাতিগো দেখে, নাতিগো নামাজ রোজা করায়, না কিন্তু নাতিকে কোনো জায়গা যাইতে দেয় না, বেরোইতে দেয় না, ঘরের ভিতরেই রাখে, ঠিক আছে। একটা আমার যেমন সন্তান যেমন থাকতো, বইনগো দেখে রাখতো, এরকম আমার শাশুড়ি সব দেখে রাখে, ঠিক আছে। আমার শাশুড়ির কোনো কষ্ট পাইতে দিই না, ঠিক আছে। আমি এক মুঠ খাইলে আমার শাশুড়ির এক মুঠ খাওয়াই, আমার শাশুড়ি কষ্ট দেয় না।
আচ্ছা,
ঠিক আছে।
আচ্ছা, এই যে আপনার চারটি মেয়ে, আপনার কি কখনো আক্ষেপ হয় যে আমার কেন একটি ছেলে হলো না? কেন
আশা আছে না? যেমন আমার চারটা মেয়ে, আমার তারা ছেলের আশা আছে, ঠিক আছে।
ছেলে হলে আপনার কি হতো?
ছেলে হয়তো, ছেলে হলে তো আমার মানে আমার মেয়ে মার আর মার দুঃখটা বুঝতো ছেলে।
আচ্ছা, মেয়েরা কি বোঝে না?
যতই ছেলেরা খারাপ হোক, মেয়ে মানে মায়ের কাজ করে খাওয়াইতো।
আপনার কি এখনো সেই বিশ্বাসটুকু হয় যখন আপনার স্বামীকে আপনি দেখেছেন যে তার মাকে সে কোনো ভরণ পোষণ দিচ্ছে না, আপনার তারপরও কি আপনার আপনার নিজের চোখে আপনি দেখলেন
যে সবাই তো সমান না,
আপনার এই বিশ্বাসটুকু তারপর কেন হলো যে আপনার স্বামী যখন আপনার তার মাকে ভরণ পোষণ দিচ্ছে না, আপনি একজন তার স্ত্রী হয়ে আরেকজনের মেয়ে হয়ে আপনি আপনার শাশুড়িকে করছেন ভরণ পোষণের খরচ দিচ্ছেন, আপনি কিভাবে তার জায়গা থেকে আপনি আবার আশা করেন যে আপনার ছেলে হলেও আপনাকেই দেখতো? আপনার সামনে তো এটি প্রমাণ, একজন মেয়ে কি পারে না
দেখতো? যেমন আমার চারটা মেয়ে আমার লাগা মানে দোয়া করে, আমার লাগে আমি একখানে গেলে চিন্তা করে, নামাজ পড়ে, যেমন ফোন দেয় আমার আম্মু কই গেল, কই রইল, কোন আপদ হইলো না বিপদ হইলো, মানে অনেক ই করে আমার সাথে, ঠিক আছে। একদিন তো মানে ওর আব্বু, ওর আব্বু যেন কি বলছে, কয় কি কিছু খাইয়া খুইয়া মরিয়া যা, বিষ খাইয়া মরিয়া যেতে পারো না। ওর আব্বু বলে আমার মেয়ে রে, মেয়ে কি বলছে, ওই ফ্যানের তলে মানে উন্না দিয়ে মানে ফাঁসি দিতে গেছে
আমার মেয়ে,
ওইটা মানে মেট্রিক দিব,
দুইটা
পরীক্ষা দিছে, ঠিক আছে। এই আমার ছোট আমার শাশুড়ি যদি না দেখতো তো আমার মেয়েটা মারাই যেত গা, ঠিক আছে। কয় মেয়ে গোপায় চাকরি করে রাখা খা, হয়তো মেয়েরা চাকরি করবো, আমার মেয়ে গো বলতে আছে। তারপর এই অনেক মানে ই করত, মানে আমি কোনো কোন দিন আমি যত কষ্ট করি আমি মেয়েকে কোনদিন বকাও দিই না, মানে কোনো খারাপ কথাও বলি না যে তোরা চাকরি কর, তোরা বা কিছু কোয়ারিডি করি না, যত পরিশ্রম হোক যত চাকরি যত যা করুক সব আমি করি। আর ওই যে আমার শাশুড়ি সব দেখতে হইনে রাখে, ঘরের ভিতর থাকে, মানে আমি মানে ঘর থেকে বাইরে কি করুম এইসব কাজ করে করে টাকা পয়সা নিয়ে যে মেয়েকে খাওয়ান টাউন দিই। কোন জায়গা যদি যাই না ঘরে বই আয়া মানে কান্দি বালিশ ভিজা যায়। আর মেয়েরা বল কাম কি হয়েছে তুমি কান্দ কিনলে, যেমন হাত পা ব্যথা করে, হাত পা কাঁপে, শরীরে বলতেই না, মানে শরীরে কোন ক্যালসিয়াম নাই, অনেক অসুস্থ থাকি, যে আমি একটু ডাক্তার দাম তাও দেখাইতে পারি না, যে একটা ওষুধ খামো তাও কিনা খাই না, মানে শরীরে কোনো যত্ন নেই না, কই থাকা নেব টাকা পয়সা হাতে নাই কই থাকা কি করো, অনেক কষ্ট করে। তারপর মেয়েরা বলতেছে কয় আম গো আমা গো মাইরা ফেলো, তোমরা তুমি যদি বাঁচো তাই আমগো মাইরা ফেলো, আমগো দুনিয়া বাঁচতে দিও না, আমা আমগো কারণই তো তোমার এত কষ্ট, আমরা যদি না থাকতো তো তোমার এত কষ্ট থাকতো না। মেয়েরা বলে
কেমন লাগে তখন
কেমন লাগে অত মনে কি আমি আমি নিজে মারা যাই অ্যাক্সিডেন্টে, এমন মনে হয় দুনিয়া বাঁচতে মন চায় না।
কখনো কি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন?
একদিন আত্মহত্যার পথে গেছিলাম, একদিন টেরাকের তলে যাই গেছিলাম জীবন দিতে, শেষে আমার দোলাই করে আমার এক দেহরে আমার বাঁচাইছে। এই দুই মিনিটের লাগে আমি মানে মৃত্যু হইনি।
কেন সেদিন
ওদিন ওই যে মেয়েরা এক মেয়ে বলে কি কয় ওই স্কুলে যায় তো মানে বান্ধবীরা সবাই মিলে স্কুলে যায়, ও আমার বলছে কি আম্মু আমার একটা ড্রেস বানাই দাও এক কালার ড্রেস, ওই যে কি কি একটা অনুষ্ঠান হয়েছিল 16 ডিসেম্বর ওই সময়, তা আমি ওটা দিতে পারি নাই। শেষে কয় মায়ের যদি না দিতে পারো তো তুমি যে জীবন দাও রাস্তাঘাটে, এই মেয়ে কি লেগা
আপনার মেয়ে বললো
হ্যাঁ বলছে পার, তারা আমি কি করুম আমার মন মেজাজ খারাপ হয়ে গেছে, আমি গেছি একাল দৌড় করে রোডে গেছি গা জীবন দিতে, একটু লেগে আমি জীবন দিতে পারিনি। আমার শাশুড়ি তো সবসময় আমার কয় তুমি এই মেয়ে গুলো এত কিছু করো, এই মেয়েরা তোমার এরি কয় এই মেয়ে দেখি হইব তোমার, আসলে একটা ছেলে হইতো খারাপ হোক গুন্ড হোক চোর হোক ডাকাতি হোক চাকরি করে রাখা হয়তো, এটা আমার শাশুড়ি বলতে আছে। কি করুম এখন ওই মেয়ে বিয়ে দিছি, বড় মেয়ে বিয়ে দিছি, নাতিন হয়েছে, ওই মেয়ে কি করতো ওই জামারকে যে টাকা চুরি করে চুরি করে আমার দিত, বড় মেয়ে হ্যাঁ এই যে ঘরে চাল দিয়ে যেত ডাল দিয়ে যেত কিনা এইটা ওইটা দিয়ে যেত ওইটা দিয়ে মানে চলতাম, মেয়ে জামাই জামাই তো মানে বড় মেয়ে বিয়ে দিছে অনেক সুখী আছে, চাঁদপুরের ছেলের কাছে মানে মেয়ে বিয়ে দিছে বড় মেয়ে ভালো অবস্থায় আছে সুখী আছে, ওই মেয়ে মানে টাকা তুই তো জামাই মন তো কেন দিয়ে আমার মানে টাকা পয়সা দিত সাহায্য করতো বড় মেয়ে এইটা এইটা করতো
এখনো করে
হ্যাঁ এখনো করে এখনো মেয়ে।
তাহলে তো আপনার একটি ছেলের যে আপনার একটি মেয়ে মনে হয় ভালো,
হ্যাঁ
তারপরে কেন আপনার আক্ষেপ একটি ছেলের?
ওই তো যার যে নাই তার তার আশা
না। আপনার কি কখনো মনে হয়েছে যে আমার তো এই একটি মেয়ে তো একটি ছেলের চেয়ে অনেক বেশি করছে, তাহলে তারপরও কেন?
তারপরও মনে হয় যদি আমার একটা ছেলে থাকতো আমার কষ্ট হইতো না।
আপনার আরো যে তিন মেয়ে রয়েছে তারা কি আপনার কষ্টটুকু বোঝে?
হ্যাঁ বুঝে তো, বুঝলে কি মেয়েরা তো চাকরি করে না, লেখাপড়া করে আমি করে সবকিছু করে, আমি তো মেয়েরা কয় মা আমার লেখাপড়া দরকার নেই আমি আমরা চাকরি করি আমাকে লেখাপড়া করে কি হইব আমাকে পেটে নেই ভাত। আমার এক মেয়ের নাম মৌ এক মেয়ের নাম মৌসুমী, দুনো মেয়ে কয় চাকরি করি। তারপর আমি চিন্তা করি যদি এটা লেখাপড়া করি মানে ভবিষ্যতে একটু কলম করেও খাইতে পারবো চাকরি করেও খাইতে পারবো, এটা আমি চিন্তা করি
সেই আশাতে।
হ্যাঁ এই মেয়ে আমার পাঁচক তো রোজা নামাজ করে, এই যে মানে স্কুল যাইব একক তো নামাজ কামাই দেয় না নামাজটা পরে। আমার মেয়েরা মানে কিন্তু রাস্তা বাইরে হবো না কোন জায়গায় যাইব না কিছু না ঘরের ভিতরেই থাকে, আমার চারটা মেয়ে ভালো করে চিনেও না কেউ, যে আমার চারটা মেয়ে। এখন এই শাশা মেয়েরা বলছে আমগো মানে এই যে পরীক্ষাটা দিলে মানে আমি চাকরি লাগাই দাও, দুনো মেয়ে বলছে আমি চাকরি লাগাই দাও, তোমার আর আমার কষ্ট, তোমার কষ্ট আমি সহ্য হইতেছে না, ঠিক আছে আমগো সামনে তুমি আর কোনো কষ্ট করো না, আমাকে তুমি মাইরা ফেলো আজকে, আমগো লাগে তোমার তোমার এই যে কষ্ট করতে হয়, আমগো মুখে ভাত দিতে হয়, আমগো এইটা করতে হয় ওইটা করতে হয়, ভালো একটা জিনিস খাইতে দিতে হয়, তুমি পারো না, তোমার তো কষ্ট না, আমগো তিন বুনে রে এক রশিতে মেরে হলো বাইন্দা, মেয়েরা বলে
কেমন লাগে
ওইটাকে আমি মারতে পারি বলো, ওটা তো আমি মারতে পারতাছি না, এটা ওই মেয়ে না মেয়েরা মানে আমি জীবন দিয়ে ফেলে আমারই মরতে মন চায়।
মানে জীবন আসলে বারবারই যে কথাগুলো বলছিলাম, জীবন কতটা বাস্তব, কতটা বাস্তবমুখী, হয়তো বা গানের কথায়, নাটকের সংলাপে কিংবা সিনেমার পর্দায় আমরা দেখেছি, কিন্তু আজকে সেই অডিও ফ্রি রিলিজে লাবণী আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন জীবন কতটা বাস্তব, জীবন আসলেই কতটা বাস্তবমুখী। হয়তোবা আজকের এই সরাসরি কথায় অনেকের হৃদয়, অনেকের মন হয়তো বা ছুঁয়ে যাবে, কিন্তু আজকেই লাবণীর জন্য আমরা আসলে কতটুকু করতে পারবো, কতটুকু লাবণীর কাছ থেকে আমরা জানতে পেরেছি, লাবণীর কাছ থেকে কতটুকু জানবো, লাবণীর যে চারটি সন্তান রয়েছে তাদের কতটুকু কাছাকাছি আমরা যেতে পারবো আমরা জানি না, কিন্তু আজকেরই লাবণী যতটুকু বলেছে, লাবণী কখনোই কোনো পেশাদার বক্তা নয়, গোল টেবিলের অতিথি নয়, লাবণী তার জীবনের কথাগুলো অন্ধকারের গল্পগুলো, যে গল্পগুলো শুধু চাপা রয়েছে বালিশের কান্নার রোলে, যে কথাগুলো চাপা রয়েছে তার প্রতিটি পদক্ষেপে অন্ধকার গলির বিভিন্ন রাস্তায় কিংবা বিভিন্ন ছাদ বিভিন্ন বিছানায়, লাবণী আজকে তার কথাগুলো আমাদেরকে বলতে এসেছে, বলছে যতটুকু সম্ভব তার জীবন থেকে, যতটুকু সম্ভব সে জানে, যতটুকু সম্ভব একজন মানুষ নিরক্ষর হওয়ার পরও যতটুকু সম্ভব আমাদেরকে জানানোর চেষ্টা করেছে, হয়তোবা ভালো, হয়তোবা ভালো একজন বা সুবক্তা একজন হলে লাবণী আরো সুন্দর করে আরো গোছানো ভাবে বলার চেষ্টা করত। আমাদের যারা লিসেনার রয়েছেন এই মুহূর্তে, লক্ষ লক্ষ লিসেনার যারা দেশ এবং দেশের বাইরে রয়েছেন, যারা শুনছেন এই মুহূর্তে, আশা করি তারা পুরো ব্যাপারটি তারা বুঝতে পেরেছেন, লাবণী কোনো আমাদের তৈরি কোনো ক্যারেক্টার নয়, লাবণী একজন সরাসরি একজন মানুষ যার দুটি চোখ, দুটি পা, দুটি হাত রয়েছে, যার নাকে একটি নাকফুল রয়েছে তার স্বামীর দেয়া। লাবণীর একটি ইচ্ছা ছিল, তার জীবনের ইচ্ছা ছিল তার একটি সংসার হওয়ার, কিন্তু সেই অন্ধকার গলি, সেই অন্ধকার জীবন, অন্ধকার ডায়েরি তাকে দেয়নি নতুন একটি জীবন, নতুন জীবনের প্রেরণা। আমাদের সেই কোটি কোটি মানুষের ভিড়ে একজন লাবণী কিন্তু সত্যিই আমাদের মধ্যে রয়েছেন। আমরা আজকে লাবণীকে দিয়ে একটি প্রমাণের চেষ্টা করিনি যে আমাদের সমাজটি একদম কলুষিত হয়ে গিয়েছে, এখনো আমাদের সমাজে আমরা বিশ্বাস করি 90% বেশি লোক ভালো রয়েছেন, কিন্তু 10% লোক তো আসলে এখনো হয়তোবা লাবণীর পর্যায়ে হয়তো যায়নি, কিন্তু কিছু কিছু লোক হয়তো লাবণীর মতো রয়েছে। আমরা চাই না লাবণীর মতো আর একটি মানুষও আমাদের প্ল্যাটফর্মে আসুক, কখনো তার এই জীবনের কথাগুলো বলুক। আমরা চেষ্টা করেছি লাবণীর মাধ্যমে, লাবণীকে দিয়ে, লাবণীর দ্বারা আমরা কথাগুলো শুনতে, এবং আমরা চেষ্টা করেছি জীবনের কাছাকাছি একটু যাওয়ার জন্য, এবং সরাসরি আমরা লাবণীকে নিয়ে এসেছি, এবং প্রতিটি পর্বই আমরা চাই সরাসরি করার জন্য, কারণ আমরা তার সরাসরি যে পালসটুকু আমরা নিতে চাই, লাবণী আসলে কেমন করে কথাগুলো বলেন তার। আপনারা হয়তোবা যদি একটু ভিডিও ফুটেজে হয়তো আপনারা যদি দেখতে পারতেন আমার মনে হয় আপনাদের আরো বেশি মন ছুঁয়ে যেত, কারণ এত সুন্দর একটি মানুষ। আপনারা হয়তোবা আপনার আশেপাশে হয়তোবা ঘোরাঘুরি করছে, আপনার আশেপাশে হয়তোবা আপনি যে দোকানে চাল কিনতে যান লাবণী হয়তোবা সেই দোকানে চাল কিনতে যায়, আপনি যে বাজারে যান লাবণী হয়তোবা সেই বাজারে যায়, আপনি যেভাবে করে আপনার জীবনটা কাটান লাবণী হয়তোবা তেমন করেই রাতে ঘুমোতে যায়, কিন্তু আপনার মধ্যে এবং লাবণীর মধ্যে জীবন এবং বাস্তবতা অনেক তফাত, অনেক অনেক তফাত, যেটি হয়তোবা আপনি আমি হয়তোবা বলতে পারবো, হয়তোবা কাছাকাছি যাওয়ার চেষ্টা করব আজকে রাতের পরে, কালকে ভোটা যখন হবে তখন আপনিও ভুলে যাবেন, হয়তো হয়তো ভুলে যাবো আমি, আমি আমার কাজে ব্যস্ত হয়ে যাব, আপনি আপনার কাজে ব্যস্ত হয়ে যাবেন, কিন্তু একজন লাবণী সে কি কখনো ভুলে যেতে পারবে তার জীবনের বাস্তবতা? আমরা চাই না লাবণীর মতো আরেকটি মানুষ আসুক, লাবণীর মতো আর একজন মানুষও আমাদের এখানে আসুক, এই প্ল্যাটফর্মে আসুক, কখনো এইভাবে কথাগুলো বলুক। আপনারা কিন্তু চাইলে লাবণীর ছবিটি কিন্তু দেখতে পারেন, এই মানুষটির ছবি কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন, সুন্দর একটি ছবি কিন্তু রয়েছে লাবণী। আপনারা হয়তো বা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে দেখেছেন, কিন্তু লাবণীর ছবিটি অ্যাটলিস্ট আপনারা একবার দেখলে হয়তো বা আপনারা চিন্তা করতে পারবেন যে এই মানুষটি দ্বারা আসলে এই কাজটুকু সম্ভব কিনা, এবং এতটা সাহস করে লাবণী এসেছে। আপনারা কি কখনো বলতে পারবেন যে আপনার পাশেরই একজন মানুষ এত খারাপ কাজ করে কিন্তু তারপরও সে এতটা সাহস করে কখনো এরকম একটি প্ল্যাটফর্মে আসবে? আপনি জাস্ট একটু চিন্তা করেন, এক মিনিট একটু চিন্তা করেন, আসলে আপনি আমি আমরা আসলে কতটুকু ভালো, আমরা কতটুকু ভালো, আমরা কি আসলে কখনো সাহস করে এমন একটি প্ল্যাটফর্মে আসতে পারবো? আমরা কি আমাদের কথাগুলো সত্যি স্বীকার করতে পারবো? হয়তোবা নাম পাল্টিয়ে, হয়তোবা চেহারা পাল্টিয়ে, হয়তোবা ওনার ভাজে আমরা চেষ্টা করবো মুখ লুকাতে, আমরা চেষ্টা করব অন্যভাবে কথাগুলো বলতে, কিন্তু লাবণী আজ সত্যি সত্যি তার কথাগুলো বলতে এসেছে, সরাসরি বলতে এসেছে আপনাদেরকে কানেক্ট করার জন্য, আপনাদেরকে জানান দেওয়ার জন্য যে একজন লাবণী কষ্টে আছে, একজন লাবণী বাঁচতে চায়, একজন লাবণী আর কখনো অন্ধকার জীবনে সে থাকতে চায় না। লাবণীর জন্য আসলে অনেকটা কষ্ট হচ্ছে, আর আমার ধিক্কার জানাচ্ছি, এবং আমার আসলে প্রচণ্ড রকম আমার আবেগ ছড়িয়ে যাচ্ছে সেই মানুষটির জন্য যার জন্য আজকে লাবণীর এই অবস্থা। শুধু মাদক কি একটি জীবন কেড়ে নেয়? একটি জীবন না, মাদক আজকে পাঁচটি জীবন কেড়ে নিয়েছে, আমি বলতে চাই ছয়টি জীবন, কারণ তার মাও রয়েছে। যেই ছেলেটি আজকে আপনার আমার মা রয়েছে, আজকে আপনার আমার মা যদি ঠিক এমনটি ভাবে কাঁদে, আপনার আমার বোন যদি আজকে এমনটি কাঁদে, কখনো আপনি আমি কি সইতে পারবো? আজকে লাবণী হয়তোবা শিকার সেই সমাজের এই দায়বদ্ধতার শিকার, তার হয়তো পাশে কেউ নেই, হয়তোবা এই জন্য লাবণী প্রতিবাদ করতে পারছে না। আপনি আমি যখন একটু সামর্থ্যবান হব, আমরা কি কখনো চাইব যে আমার বোনটি ঠিক এই অবস্থার মধ্যে যাক, আমার বোনটি কখনো 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 অন্য কোনো বিছানায় যাক, আপনার আমার বোনটি কখনো পণ্য হোক, আমরা কখনোই চাইব না। অনেকটা কষ্টে আসলে কথাগুলো বলতে হচ্ছে, আমাকে আসলে মাফ করবেন, অন্ধকারের গল্প বলে হয়তোবা আমরা সেই বাস্তবতার গল্পগুলো আর নিয়ে আসতে চাই। আপনি আমি হয়তোবা বলবো যে এই কথাগুলো কেন দরকার, কোনো প্রয়োজন? আপনি কি কখনো বলতে পারবেন এই কথাগুলো সত্য না, এই কথাগুলো মিথ্যে, আমরা কোনো মিথ্যে গল্প সাজিয়ে এনেছি? আপনার আমার পাশেই হয়তোবা এই গল্পগুলো রয়েছে, আপনি আমি কিন্তু এগুলো সাক্ষী, কিন্তু আপনি কিংবা আমি কখনোই আমরা প্রকাশ করতে চাই না। আমরা চাই এই গল্পগুলো সবসময় গোপন থাকুক, কখন প্রকাশ না হোক। আসলে এই গল্পগুলো যদি গোপনই থাকে, প্রকাশটা করবে কে? আপনি আমি যদি আমরা গোপনই রাখি, প্রকাশটা পাবে কিভাবে? আজকে লাবণী এসেছে তার গল্পগুলো বলতে, একটি গল্প নয়, লাবণী তার বাস্তবতার গল্পগুলো বলতে এসেছে, আমরা বাস্তবতার গল্প বলতে চাই। লাবণী তার জীবনকে নিয়ে এসেছে আমাদের মাঝে, লাবণীর একটি সংসার রয়েছে খুব সুন্দর, তার সন্তান রয়েছে, তার স্বামী ছিল, ছোট্ট একটি মেয়ে, 12 বছরের একটি মেয়ে এই শহরে এসেছিল তার ফুপুর হাত ধরে। তার হয়তোবা সে কখনো তার জীবনে সে কল্পনাও করতে পারেনি তার জীবনটি এমনই ভাবে উলট পালট হয়ে যাবে। আপনারা কিন্তু চাইলেই কিন্তু লাবণীকে দেখতে পারবেন। আমি আবারও বলছি, আপনারা যারা এখনো এই মুহূর্তে আপনারা লগ ইন করেননি, আমি চাইবো যে আপনারা লাবণীর ছবিটি একবার হলে আপনারা দেখবেন, এবং আপনাদের মনের আসলে কি উপলব্ধি যে লাবণীকে দেখার মতো আজকের গল্পটি আপনি শুনেননি, এইভাবে আপনি লাবণীর ছবিটি দেখবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন আসলে লাবণীর দ্বারা এই ছবিটি দ্বারা আসলে কতটুকু সম্ভব। এবং আপনাদের কাছে একটি আকুতি, আপনারা লাবণীকে প্লিজ, আর একটি লাবণীকে আপনারা প্লিজ কোনো ব্যাড কমেন্ট বা এমনভাবে কোনো কথা বলবেন না যার দ্বারা লাবণী আসলে আঘাতপ্রাপ্ত হয়। অনেকগুলো কথা বলে ফেলেছি এই মুহূর্তে, লাবণী আরও আরও কিছু কথা আপনার কাছে বলবো। ইভান ভাই, এই মুহূর্তে আমার মনে হয় কিছু এসএমএস বা ফেসবুকের কমেন্টে আমার মনে হয় একটু দেখা উচিত।
ধন্যবাদ সামি ভাই, অনেকক্ষণ ধরে আসলে আমাদের সাথে ফেসবুকে এবং এসএমএস প্যানেল অনেক গিয়ে আছেন এবং পড়তে চাই আমি মাসুদ রানা বিশ্বাস, তিনি বলেছেন যে আমি আপুকে আর্থিকভাবে কিছুটা সহযোগিতা করতে চাই যদি আপু রাজি থাকেন, সে বিষয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো। জামিল আছেন ঢাকা থেকে, তিনি বলেছেন লাবণী আজ এই কাজ করলেও তার মেয়ে তো এই কাজ করেনি, উনি রাজি হলে। আচ্ছা, তিনি অন্যরকম একটি কথা বলেছেন যে আমি একজন শিক্ষিত ছেলে, এবং আমি কমেন্টটা আসলে পড়তেই চাই। হ্যাঁ, আমি কমেন্টটা পড়েই ফেলছি। যিনি কমেন্টটা করেছেন জামিল ঢাকা থেকে তিনি সরাসরি আসলে তার একটি মেয়ের জীবনের দায়িত্ব নিতে চান এবং আছেন আমাদের সাথে সাভার থেকে জয়েন করেছেন।
আমার মনে হয় ভানু ভাই আমরা এই এসএনএসটি মনে হয় সযত্নে আমরা রেখে দিতে চাই যে আসলে
আমরা অবশ্যই যোগাযোগ করব তার সাথে। তিনি যেভাবে বলেছেন এটা একটা দীর্ঘ আলোচনার বিষয়, শুধুমাত্র এসএমএসই আমরা সবটুকু আস্থা সেভাবে খুব বিনয়ের সাথে বলছি নিশ্চয়ই অন্ধকারের গল্পের টিম আপনার সাথে আমরা যোগাযোগ করব
এবং আমরা চাই না যে আপনি আসলে যে এসএমএসটুকু করলেন তা শুধুমাত্র এসএমএস পর্যন্তই থাকুক, আমরা চাই আপনি আসলে যে কথাগুলো আমাদেরকে বলেছেন এটি আপনার কমিটমেন্ট, আপনি আমাদেরকে আসলে আমাদের কাছে কমিটমেন্ট দিয়েছেন এবং কমিটেড যে আপনারা আসলে লাবণীর একটি বাচ্চার আপনার হয়তো বা যে কোনো ভাবেই হোক সেই সহযোগিতাটুকু আপনারা এটা আসলে আপনার একান্তই আপনাদের ব্যাপার যে আপনারা আসলে লাবণীকে কিভাবে সহযোগিতা করতে চান। আপনারা একটি মানুষের সহযোগিতা কিন্তু অনেকভাবেই হতে পারে, তাকে আর্থিকভাবে হতে পারে, তার সহমর্মিতা জানানোর মাধ্যমে হতে পারে, কিংবা এই ধরনের প্রতারণাগুলো এই ধরনের অপরাধগুলো প্রতিরোধ করার মাধ্যমে কিন্তু হতে পারে। আপনারা কিন্তু চাইলেই লাবণীর মতো আরেকটি মানুষও যাতে আর কখনো আমাদের প্ল্যাটফর্মে না আসে সেই উদ্যোগটুকু কিন্তু আপনারা নিতে পারেন, আমরা আপনাদের সহযোগী হব সেই কথা দিচ্ছি।
আচ্ছা, এবং আরেকটা বিষয় অবশ্যই আমরা স্বীকার করি যে আপনারা কোনোভাবে যে সহযোগিতা বা যা কিছুর কথা বলছেন একেবারে আবেগের ঊর্ধ্বে গিয়ে বলছেন না, আবেগ তাড়িত হয়ে বলছেন না, দায়িত্ব নিয়ে বলছেন সেটা আমরা চাইব। পারভেজ তিনি লিখেছেন খুব খারাপ লাগছে। আচ্ছা, এদিকে লিখেছেন আমাদেরকে মনির হুসাইন, তিনি দেশের বাড়ি থেকে লিখেছেন, মাহসিন আলী বাগেরহাট থেকে লিখেছেন যে লাবণী আপুর কথা শুনে আমি খুব বেশি কষ্ট পাচ্ছি। আছেন আমাদের সাথে সোহান ঢাকা থেকে, তিনি বলেছেন নরপিচাসের নাম শুনাই, আচ্ছা শুনতে চান তিনি নামটা। এদিকে আমি হাতির ঝিল থেকে রকি বলেছেন এই অপরাধীদের কি কোনো শাস্তি আচ্ছা হবে কিনা, এরকম কিছু একটা শাস্তি আসলে তারা তাদের হবেই এবং হয়েও যায়।
লিখে শাস্তির ব্যাপারটি কিন্তু আমি এমনভাবে বলতে চাই যে একটি এইমাত্র লাবণীর স্বামী যেমনটা মানুষ এমন মানুষ কিন্তু আপনার আমার মাঝে এরকম কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনি আমি হয়তো বা কখনো তার সাক্ষী, আপনি আমি কখনো হয়তো বা তাদেরকে আশ্রয় কিংবা প্রশ্রয় দিচ্ছি, আপনি আমি কিন্তু চাইলেই এরকম আপনার আশেপাশের মানুষদেরকে একটু প্রোটেক্ট করলেই কিন্তু হয়তোবা লাবণীর মতো আরেকটি মেয়ে আরেকটি জীবন হয়তোবা আমাদের কাছে এমন ভাবে অন্ধকারের গল্পে হয়তোবা আর কখনো উপস্থাপিত হবে না।
সেটাই আমরা আমরা চাই না যে অন্ধকারের গল্পের টিম এরকম আরেকটি লাবণীকে খুঁজে পাক, অন্ধকারের গল্পের টিম এই রকম মানুষ খুঁজতে গিয়ে ব্যর্থ হোক সেটা আমরা চাই। আর সেগুলো সব আসলে সামগ্রিকভাবে সবাইকে নিয়ে সম্ভব হয়। এদিকে আমাদের সাথে যারা জয়েন করেছেন আমি ছদ্মনামগুলো পড়ছি না, কারণ মানুষ হিসেবে নিশ্চয়ই আপনার চমৎকার একটি নাম আছে, সেই নামটি ধরে আমরা আসলে আপনাকে ডাকতে চাই, আপনার কমেন্ট পড়তে চাই। রিজভি বলেছেন যে ভীষণ দুঃখের ব্যাপার এটা লাবণী আপু। আরিফ খান জয়েন করেছেন, শত কিছুর মাঝেও যদি একটা লাবণীর দ্বারা আমাদের সকলের উপকার হয় সেটা বোঝা উচিত। মাহবুব রহমান জয়েন করেছেন, তিনি আছেন, কতটা কষ্ট একজন মানুষ করতে পারে, লাবণী একজন মহিলা হিসেবে যে তিনটি গুণ তার জননী গৃহিণী স্ত্রী যা থাকা দরকার তা আপনার ভিতরে আছে। এবং সোহেল রানা তিনি বলেছেন কথাগুলো শুনে ভীষণ খারাপ লাগছে। আছেন আমাদের সাথে মুশফিকুর রহমান, আপু ভালো থাকবেন। জুয়েল রানা জয়েন করেছেন, মানুষের জীবনটাই কষ্টের। এদিকে মিম জয়েন করেছেন, অনেক কষ্ট হচ্ছে আপুর কথা শুনে। ফারুক হোসাইন জয়েন করেছেন, সবার শুধু কষ্ট, আচ্ছা এত কষ্ট কেন এটাই তার মূল কথা। তকির আহমেদ জয়েন করেছেন, ভালো মানুষের অভাব আপু। এদিকে কবি জয়েন করেছেন, এই সিচুয়েশন থেকে কি বলা উচিত বুঝতে পারছি না। মামুন হাসান জয়েন করেছেন, সমাজে আজও এমন ধরনের মানুষ আছে যারা নিজের ওয়াইফকে এমন নির্যাতন করে। রাইট, আসাদ রাজীব জয়েন করেছেন, এ সমাজের সদস্য হিসেবে বড় অপরাধী মনে হচ্ছে। মোহাম্মদ মামুন জয়েন করেছেন, লাবণী এখন ভালো হয়ে যাবে, সবাই হেল্প করবেন। এদিকে রাজ জয়েন করেছেন, আপু জীবন এখানে সমাপ্ত না। এদিকে ভেরি স্যাড এটা বলেছেন মিয়াজি। তাইবুর রহমান জয়েন করেছেন, ভাই একটু ভাল আচ্ছা ভালোভাবে আমরা যে ছবিটি দিয়েছি সে ছবিটি বোধ হয় অনেক বেশি সাহসিকতার পরিচয় আমরা দিয়েছি। এদিকে উজ্জ্বল দাস জয়েন করেছেন, এদিকে জয়েন করেছেন মেহেদী হাসান আলিম, আমার খুব কষ্ট লাগছে। মোহাম্মদ আলী জয়েন করেছেন, সো স্যাড। রাশেদুল হাসান জয়েন করেছেন, আমি দোয়া করি আপু তুমি ভালো থাকো। সাদিক আরিফিন জয়েন করেছেন, আমাদের সাথে মুশাফ আকন্দ তিনি বলেছেন, আমি অনেক কষ্ট পাচ্ছি, নুরুজ্জামান আকাশ জয়েন করেছেন, আপুর কথা শুনে খুব বেশি খারাপ লাগছে, মাসুদ আলম মিয়াজি জয়েন করেছেন, ভেরি ভেরি স্যাড স্টোরি, ইটস নট অনলি আ স্টোরি, ইটস আ রিয়েল স্টোরি, রুবেল মাহমুদ জয়েন করেছেন, আপু আপনার আপনার কোনো দোষ নেই, আসলে অনেক কষ্টে আছেন, আর কেউ বা কারো জীবনে যেন এমন ঘটনা না আসে। শাহজাহান হুসাইন জয়েন করেছেন, আমি যশোর থেকে বলছি ভাই। এদিকে সোহেল মীর জয়েন করেছেন, আপু তুমি আগামীতে ভালো থেকো। এরকম অসংখ্য কমেন্ট, অসংখ্য এসএমএস আমাদের সাথে আছে এবং সবার একটাই চাওয়া, জীবনে যা কিছুই ঘটুক না কেন সেখান থেকে যেন লাবণী তিনি ওভারকাম করে যেতে পারেন। আমরা আরো বেশ কিছু কথা বলতে চাই, বেশ কিছু বিষয়ে কথা বলা আমাদের জরুরি দরকার। সেমে আমরা বোধহয় লাবণী তিনি বারবারই যেটা বলছিলাম যে তার দীর্ঘশ্বাস কিংবা তার কষ্টের জায়গাটা এটা খুব স্বাভাবিক, ভারী হয়ে আসছে। আমরা গান শুনতে শুনতে বরং কিছুটা সময় আমরা লাবণী তার জন্য একটু রিলিজ করে দেই। আমরা এলআরবির একটি গান শুনবো, যে গানটির টাইটেল হচ্ছে মাধবী, তারপর পর হয়তো আরো একটি গান আমরা শুনবো, তারপর আবারও ফিরে আসছি। টিউন ইন করে থাকুন ঢাকা FM 90.4।
আর সব কিছুতেই বড় বেশি বাড়াবাড়ি, মাধবী কাঠপুর
মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী, পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি, বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী, পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি, মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ, মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ, যদি দানব কখনো বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে।
খুঁজে যাই কালো রুমাল দু চোখে বেঁধে, তাকে কানা মাঝি খেলে ছুটতে চাই সারাদিন আর সারা রাত, শুধু আমি তাকে খুঁজে খুঁজে যাই কালো রুমাল দু চোখে বেঁধে,
তোমাকে যদি পাই ভাসবই প্রাণেরই মেলায়, তুমি যে কবিতা রূপ কথা মনেরই খাতায়, সারাদিন আর সারা রাত শুধু আমি তাকে খুঁজে খুঁজে যাই কালো রুমাল দু চোখে বেঁধে, তাকে খানা মাছি খেলে ছুটে যাই। রোজ দিন বাঁচা বঞ্চা পাখাচা, কবে যে তুমি এসে খুলে দেবে দোর, উঁচু নিচু পথে তারাহীন কালো রাতে, তুমি পারো এনে দিতে আলো মাখাবো।
বাঁচা দমচা পাখা যা, তুমি এসে
This track was downloaded from FusionBD.com.
চলছে অন্ধকারের গল্প এবং আপনারা টিউন ইন করে আছেন ঢাকা এফএম 90.4 বাংলাদেশের প্রথম ফুল এইচডি এফএম স্টেশন। আজ আমাদের অন্ধকারের গল্পে অতিথি হয়ে এসেছেন লাবণী। তিনি তার কথাগুলো বলছেন, তার জীবনের অন্ধকারের গল্পের কথাগুলো আমরা শুনে ফেলেছি। আমরা অনুষ্ঠানের একদম অনেকটাই শেষ দিকে চলে এসেছি, তারপরও কিন্তু অনেকটা সময় জুড়ে আপনাদের সাথে আমি থাকব। এবং শুধু আমিই না, আমার সাথে আজ রয়েছেন অতিথি লাবণী। আমরা আমাদের সাথে মাইক্রোফোনে নিয়েছি আমাদের প্রডিউসার সাদিক সামি তাকেও। পাশাপাশি আপনাদেরকে একটু বলতে চাই, আজ যিনি অতিথি হয়ে এসেছেন তার সম্পর্কে যদি বলি, যে একটা মেয়ে আসলে কতটা অপরাধ করতে পারে আর বিবেকের কতটা বিসর্জন দিতে পারে, যা না শুনলে সত্যি জীবনকে উপলব্ধি করতে পারবেন না, এমন কোন অপরাধ অপরাধী লাবণী বাদ দেননি যাকে অপরাধের সংজ্ঞায় ফেলা যাবে না। এই মানুষটাকে আপনি যদি দেখতে চান তাহলে ফেসবুকের ফ্যান পেজে আসতে পারেন। যেভাবে আসবেন, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। লাবণীকে যে কোনো প্রশ্ন এখন আপনি করতে পারেন, এসএমএস করতে পারেন 16260 এই নাম্বারটিতে, এবং চাইলে খুব সহজে আপনি ফেসবুকের ফ্যান পেজে যেভাবে বলছি সেভাবে এসে শুধু ছবিই দেখা না, আপনি কমেন্টও করতে পারেন। আর এমন একটি আয়োজনের জন্য আমি এ পর্যায়ে ধন্যবাদ জানাতে চাই প্রডিউসার সাদিক সামি, ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ, মঈন জান্নাতুল ফেরদৌস শিপনকে। এবং প্রিয় শ্রোতা, আপনাদের জন্য বলি যে অনেকেই অন্ধকারের গল্পের এই হট সিটে আসতে চান, আপনার জীবনের সেই অন্ধকারের গল্পগুলো শেয়ার করতে চান, বলতে চান সবাইকে, আপনিও কিন্তু আসতে পারেন। এবং এই হট সিটে আসতে চাইলে আমাদেরকে এসএমএস করুন অথবা মেইল করতে পারেন। এসএমএস করার নিয়মটা খুবই সহজ, আপনি আপনি আপনার মেসেজিং অপশনে গিয়ে ওজি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে লোকেশন, স্পেস দিয়ে আপনার মোবাইল ফোন নাম্বারটি লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে, এবং ইমেইল করতে পারেন oz@dhakafm904.com এই ঠিকানায়। আমরা চলে যাব আজকের অতিথি লাবণী, তার কাছে আমি মাইক্রোফোনে নিতে চাই সামি ভাই আপনাকেও। এবং সামি ভাই, আমরা অনুষ্ঠানের পর্যায়ে বাখানিতে পড়ে এসে বেশ কিছু এসএমএস কমেন্ট আবারও নিতে চাই
অবশ্যই। এবং আমরা লাবণীর কথাগুলো এবং যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে শুনছেন এবং খানিকটা পরে আমাদের সঙ্গে জয়েন করেছেন এবং হয়তোবা কিছু সময় আমাদের সঙ্গে আনফরচুনেটলি যারা ছিলেন না, তাদের জন্য আমি একটু বলে দিতে চাই যে আজকে আমাদের প্রোগ্রামে যিনি এসেছেন লাবণী, এই এই নামটি সঙ্গে আপনারা হয়তোবা অনেকেই পরিচিত, কিন্তু আপনারা যে লাবণীকে চেনেন, আজকের লাবণী কিন্তু সেই লাবণী নয়। আজকের লাবণী একটি অন্ধকার জীবনে রয়েছেন এবং লাবণী সেই অন্ধকার জীবনতে বেরিয়ে আসতে চান, বেরিয়ে আসতে চান সেই আলোর পথে, আলোর পথের দিশারি হতে চান আমাদের লাবণী। লাবণীর জীবনে ঘটে গিয়েছে বেশ কিছু অন্ধকার, সেই অন্ধকার এখনও তাকে তাড়া করে বেড়াচ্ছে। লাবণীর 12 বছর বয়সে সে বরিশাল থেকে ঢাকায় আসে, তার ফুপুর সঙ্গে 2 বছর থাকে এবং কোনো এক কারণে কোনো এক পক্ষাটে ছেলে তাকে অস্ত্র ঠেকিয়ে, তাকে তার ভাষায় অস্ত্র ঠেকিয়ে তাকে বিয়ে করে, বিয়ের প্রলোভন দেখায় এবং একটি বিয়ের একটি আয়োজন তার জন্য করে, যেটি পুরোপুরি মিথ্যা ছিল, পুরোপুরি লোক দেখানোর জন্য ছিল। সেই লাবণী কোনো এক পর্যায়ে তার তার মনুষ্যত্বকে বিক্রি করতে বাধ্য হয়, তার বিবেককে বিক্রি করতে বাধ্য হয় এবং তার এই পর্যায়ে তার 4টি সন্তান রয়েছে, 4 জনই মেয়ে। লাবণী চায় তার কেন একটি ছেলে হলো না, তার তাকে দেখার জন্য কেন একজন ছেলে হলো না, তার ছেলে হয়তো হলে হয়তো লাবণীকে দেখতে পারত। লাবণীর জীবনে তার স্বামী তার নিজের মাকে, মানে তার স্বামী তার নিজের মাকে কখনোই দেখেনি, লাবণী তাকে দেখাশোনা করছে, মানে লাবণীর শাশুড়িকে লাবণী দেখছে, কিন্তু তার নিজের সন্তান তাকে এখনো কোনো ভরণ পোষণ দেয় না, দেয় তার তার ছেলের ওয়াইফ। সেই লাবণী তাকে তার পুরো খরচ তাকে এখনো বাঁচিয়ে রেখেছে, এখনো 2 মুঠো ভাতের ব্যবস্থা করছে, তাকে একটি শোবার জায়গা দিয়েছে। এই মানুষটিকে হয়তোবা আমরা অন্ধকারের মানুষ হিসেবেই চিনি, কিন্তু একটি মানুষের 2টি দিক রয়েছে, একটি ভালো দিক এবং একটি মন্দ দিক। আপনি আমি হয়তোবা হয়তোবা কখনো কখনো কোনো না কোনো মিথ্যার আশ্রয়, কখনো বা কখনো আমরা অপরাধের শিকার, কিংবা আপনি আমি হয়তোবা কখনো কখনো নিজের জানা কিংবা অজানায় অনেক অপরাধ করেছি, সেই অপরাধ বোধ থেকে হয়তো আমাদের অন্ধকারের গল্পের প্ল্যাটফর্ম। অপরাধ করেছে লাবণী, লাবণী তার অপরাধগুলো স্বীকার করছে, আপনি আমি স্বীকার করার সেই সাহসটুকু আমরা কখনো পাই না, কিন্তু লাবণী পেয়েছে, লাবণীকে আমরা স্যালুট জানাই। ঠিক এই কারণটিতে, অন্য আর কোনো কারণ নয়, লাবণী আজকে আমাদের মাঝে এসেছে এবং লাবণী তার কথাগুলো সরাসরি এই মুহূর্তে বলছে। ঠিক রাত 10:30 থেকে শুরু করেছে এই মুহূর্তে লাবণী আমাদেরকে সরাসরি জানাচ্ছে তার সেই অন্ধকার গল্পের জীবন। সে কখনো পণ্য হয়েছে মানুষের কাছে, পণ্য হয় হয়তো বা আমরা যেগুলোকে আমরা পণ্য হিসেবে চিনি সেগুলো, কিন্তু মানুষ কখনো পণ্য হতে পারে? লাবণী পণ্য হতে পারে। এই পণ্য আপনার আমার আশেপাশে হয়তোবা ঘোরাঘুরি করছে, আপনি আমি হয়তোবা কখনো দেখছি, কখনো নাক ছিটকে হয়তোবা আপনি আমি বেরিয়ে যাচ্ছি, কিন্তু আপনি আমি কখনো তাদের প্রতি খেয়াল করছি না। তাদের বুকের ক্লানি, তাদের বালিশ ভেজা সেই কান্নার শব্দ আপনি আমি কখনো শুনতে পাই না। সেই কান্নার শব্দ শোনার জন্য আজকের এই প্ল্যাটফর্ম, আজকে লাবণী এসেছে সেই কান্নার শব্দ আমাদেরকে শোনানোর জন্য, আপনাকে আমাকে একটু শিক্ষা দেওয়ার জন্য। আমরা আসলে কোন জীবনে বাস করছি, আমরা আসলে কাদের জন্য বাস করছি, আমরা কি এই লাবণীর জন্য একটু কিছু করতে পারি? হয়তোবা আপনি আমি চেষ্টা করছি, আপনি আমি একটু সাপোর্ট, আপনি আমি একটু একটু সহমর্মিতা জানানোই জন্য।
সামি ভাই, আমি একটুখানি আপনার এই পর্যায়ে আসবো। আমার আসলে কিছু এস এম এস না পড়লেই না, কিছু কমেন্ট এবং এস এম এস, যেমন আমাকে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদেরকে লিখেছেন, তিনি লিখেছেন যে লাবণী আপু কিছু মনে করবেন না, আপনার সম্মতি থাকলে, মইন তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে লিখেছেন যে আমি আপনার অন্তত একটি মেয়ের মেয়েকে আমার নিজের মেয়ে হিসেবে তার সকল দায়িত্ব নিতে চাই।
এদিকে এই মানুষটিকে আমি স্যালুট জানাই, মইন চাঁপাইনবাবগঞ্জ থেকে, তাই
অজস্র সালাম। আসলে কিছু কতটা আসলে আপনার প্রতি বললে বলা হবে, আমরা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করব, আপনার নাম্বারটি আপনি পাঠিয়ে দিয়েছেন।
এবং রেডিওর সফলতা আমার মনে হয় ঠিক এই জায়গাটিতেই, যে আমরা এতক্ষণ এত এত সময় নিয়ে যখন আমরা একটি প্রোগ্রাম করি, একজন মানুষের খুব কাছাকাছি আমরা চলে যাই, আবেগকে আমরা খুব কাছে নিয়ে যাই এবং তাকে আমাদের সঙ্গী করে নিই, এবং একজন মানুষ তার আবেগকে সঙ্গী করে যখন আমাদের পাশে দাঁড়ায়, একজন লাবণীর পাশে দাঁড়ায়, তখনই হয়তোবা আমাদের প্রোগ্রামটি একটি আলোর মুখ থেকে, আমাদের প্রোগ্রামটি একটি শুধুমাত্র একটি প্রোগ্রামে একটি আবদ্ধ থাকে না।
এবং তিনি সাথে আরো লিখেছেন যে নিতে চাই এ কারণে যে তাকে একটি শিক্ষিত সুন্দর জীবন দিতে চাই, ঠিক যেন আমার মেয়ের আরেকটা রূপ। আসলে আমি একটা কথা অনেক আগে শুনেছিলাম যে যার বাবা হিসেবে, মানে যিনি মেয়ের বাবা হন, তিনি পৃথিবীর প্রত্যেকটা মেয়ের মুখেই নাকি নিজের সন্তানের মুখটা দেখতে পান, এরকম একটা।
এই মানুষটিকে আমি একটু দাঁড়িয়ে সালাম জানাতে চাই,
আমরা আসলে সত্যি আপনার প্রতি একদম সশ্রদ্ধ সালাম জানাতে চাই। এরকম শুধু একটা দুটো এস এম এস না, আমি এরকম প্রচুর এস এম এস পেয়েছি আজকে। এস এম এস গুলো আমরা অবশ্যই আপনাদেরকে সেই নিয়মটা বলবো যে কিভাবে সহজে সেই এস এম এস গুলো আমরা অনুষ্ঠানের হয়তো শেষ পর্যায়ে গিয়ে যেভাবে সহযোগিতা বা মানবিক ভাবে আপনারা পাশে দাঁড়াচ্ছেন সেটার নিয়মটা, আমরা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবো সেই সবকিছু আমরা নিয়মটা বলে দেবো আমাদের সাথে। আর সোনালী ঢাকা থেকে বলেছেন যে এরকম একটি প্রোগ্রাম করার জন্য অসংখ্য ধন্যবাদ, কারণ এই প্রোগ্রামটা শুনে সবাই একটু হলেও সচেতন হবে, এটাই আমাদের উদ্দেশ্য বারবার করে আমরা যখন কথাগুলো বলি। সাইদুর রহমান তিনি লিখেছেন মুন্সীগঞ্জ থেকে, আমার মনে হয় লাবণী আপুর জীবনে যা হয়েছে এখনো সময় আছে তা তার এই পথ থেকে সরে আসার আর কি, এবং সুন্দর জীবনের কথা তিনি বলেছেন। এদিকে আরেকজন যেমনটা বলছিলাম যে তিনিও সহযোগিতা করতে চান এবং তিনি ফোন নাম্বার দিয়ে দিয়েছেন, তার নাম্বারটি পাঠিয়ে দিয়েছেন আমাদেরকে। জামিল লিখেছেন আমাদেরকে রকি বহুবার করে আসলে তিনি তার চিটগং থেকে এবং তার যে শাস্তি কামনা করছেন যার জন্যই জীবন লাবণীর আজকে তার, এবং পাশাপাশি সালাম জানাচ্ছেন তাকে এরকম সততা এরকম সামনে এসে কথা বলার জন্য। এদিকে লিখেছেন আমাদেরকে এট প্রেজেন্ট টাইম, আচ্ছা অনেকেই আছেন আমাদের সাথে। এদিকে মাহবুব ডিএমপি ঢাকা থেকে, লাবণী কেন এখনো পুলিশের কাছে যায়নি? ডিএমপি বলতে আমি যদি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ভুল না বুঝে থাকি, সেটা যদি হয় আপনার সাথে আমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে চাই। এবং আপনি তিনি লিখেছেন যে লাবণী এখনো কেন পুলিশের কাছে যায়নি, তার স্বামী অবশ্যই শাস্তি হবে, আমি চাই তার স্বামীকে ধরিয়ে দিতে চান।
এই জায়গাটিতে আমি একটু বলতে চাই যে শাস্তির কথা তিনি বলেছেন এবং পুলিশের কাছে কেন উনি ধরিয়ে দিলেন না, এই প্রশ্নটির উত্তর কিন্তু আমাদেরকে লাবণী দিয়েছেন যে তার এখন চারটি সন্তান রয়েছে, তার চারটি মেয়ে রয়েছে। এই মেয়েগুলোর জীবন এবং এই মেয়েগুলোর খাবারের ব্যবস্থা করা, একটি নিশ্চিন্ত জীবনের ব্যবস্থা করা, রাতের ঘুমের ব্যবস্থা করা এবং একটি নিরাপত্তা বেষ্টনীর জন্যই কিন্তু লাবণী এই অপরাধবোধে এবং এই অপরাধের রাস্তায় সে পা বাড়িয়েছে। আপনি কালকে থেকে যদি লাবণী চায় যে তার স্বামীকে সে পুলিশের হাতে ধরিয়ে দিবে, লাবণী কি পারবে যে শেষ পর্যন্ত তার জীবন সংগ্রামকে পাল্টে দিতে? লাবণী কি চেষ্টা করলেই পারবে? পারবে না, এটি হয়তো বা তার সমাধান নয়। লাবণী সহজ সরল যে অঙ্কটি কষেছেন, তার জীবনটি আগে বাঁচাতে হবে, তার সন্তানের জীবনটি আগে বাঁচাতে হবে, তারপর সে চেষ্টা করবে শাস্তি।
আচ্ছা, শহীদুল মিরপুর থেকে তিনি লিখেছেন যে, আমি জানতে চাই ইহন ভাই এখনো লাবণীপুর স্বামী তার সাথে থাকেন কিনা, কিন্তু আমরা উত্তরটা পেয়ে গেছি যে তার সাথে থাকেন না,
পাঁচ বছর
ধরে তারা একসাথে থাকছেন না। এবং পুরো ভরণ পোষণটা একবার ভেবে দেখুন যে তার স্বামীর যিনি মা, মানে লাবণী তার যে শাশুড়ি, তার সমস্ত ভরণ পোষণ কিন্তু লাবণীই করছেন, পাশাপাশি নিজের সন্তানদের দেখাশোনা। আসলে কথা যত বলবো কম হয়ে যাবে। তারপর কিছু কমেন্ট আমি একটু পড়তে চাই। ফেসবুক থেকে লিটন শহীদ বলেছেন, লাবণী যদি ভুল বুঝে ফিরে আসতে চায় তাহলে আমি হেল্প করতে পারি, আমার কি লাবণীর সাথে আমি কি দেখা করতে পারি? আপনাকে একটা নিয়ম বলা হবে, সেভাবে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা অন্ধকারের গল্পে
অবশ্যই চেষ্টা করব
যোগাযোগ করব। মোহাম্মদ মামুন জয়েন করেছেন, মানুষ কিন্তু উদ্দেশ্য সত্যি করে লাবণী আপুকে কোন হেল্প করবেন, সবার মা বোন আছে। আচ্ছা মামুন, অনেকক্ষণ ধরে এরকম করে একটিভ আমাদের সাথে। সোহেল আহমেদ আছেন, তিনি দেশের বাইরে থেকে শুনছেন আমাদেরকে। ইউসুফ তানভীর আছেন, মানুষ পারে না এমন কোন কাজ নেই, চেষ্টা করুন।
আমি যদি একটু ভুল না করি, সোহেল আহমেদ উনি দুবাই থেকে আমাদেরকে শুনছেন এবং উনি লাবণীকে কিছু
দিতে চান,
কিছু দিতে চান, সেটা যেভাবে হোক আমরা চেষ্টা করবো আপনার সঙ্গে যোগাযোগ
করার জন্য।
অবশ্যই
আমরা নিয়মটা বলবো, আমাদের সাথে খানিকটা সময় থাকবেন সবাই আশা করছি। আয়ুব আলী জয়েন করেছেন, আমরা চাই লাবণী আপু ভালো হয়ে যাক। হানিফ জয়েন করেছেন, আপু ভালো থাকো। মেহেদি হাসান জয়েন করেছেন, আপুকে সিম্পথি জানানোর ভাষা আমার নেই, এত কষ্ট নিয়ে মানুষ কি বাঁচতে পারে। ওকে, সবুজ আহমেদ সানি বলেছেন, আপু আমি আচ্ছা এরকম করে একটু এলোমেলো করে তিনি কমেন্টটা করেছেন। ফাহিম জয় বলেছেন, আমি যাত্রাবাড়ি থেকে বলছি, আপু তোমাকে স্যালুট জানাই, তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা এবং আল্লাহর কাছে দোয়া করবা। আচ্ছা, এদিকে জয়েন করেছেন সানাউল্লাহ শিকদার, আমি লাবণী আপুকে বলবো সে যেন অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে আসে। অনেকগুলো
আমরাও চাই লাবণী আলোর পথে আসুক, সেই পথের দিশারে হয়তো আপনি আমি আমরা সকলে মিলে চেষ্টা করব কিছুটা হলেও লাবণীকে কিভাবে আনা যায়। আমরা কোনো ডিসিশন মেক করব না, আপনি আমি আমরা চেষ্টা করব যে কিভাবে আনলে আসলে লাবণীকে একটি ভালো পথে আনানো যায়। অন্তত একজন লাবণীকে তো আমরা আনতে পারবো, আমরা হয়তো বা হাজার জন লাবণীকে আনতে পারবো না, কিন্তু আজকে প্ল্যাটফর্মে যিনি যেই লাবণী আজকে আমাদের সাথে কথা বলছেন সেই লাবণীকে হয়তো বা আমরা পারবো। লাবণী আপনার কাছে আমরা একটু শেষের দিকে যেতে চাই এবং আরো কিছু অন্ধকারের সেই অলিগুলি, সেই অন্ধকারের সেই পথ কিন্তু খানিকটা হয়তো বা বাকি রয়ে গেছে, সেই কথাগুলো একটু শুনতে চাই। আপনার আপনি এখন যেই সময়টা লিড করছেন, এখন যে আপনার স্বামী পাঁচ বছর আগে চলে গেছে, তারপর আপনি আপনার বাসায় কি কখনো অন্য কোনো কারো আগমন ঘটেছিল কিনা এবং কোনো মেয়ের সংক্রান্ত, আমি সেই বিষয়গুলো একটু জানতে চাচ্ছি, একটু যদি বলেন।
হ্যাঁ, এক মেয়ে রাখছিলাম মানে তিন মাস আমার বাসা আসিল মানে তিন বেলা খাইতো।
মেয়ে কিভাবে আসলো আপনার বাসায়?
ওই মেয়ে আমি নিয়ে আসলাম,
কোথেকে
নিয়ে আসলাম মানে ওই মেয়ে পাইছিলাম যাত্রাবাড়ি, মানে চিটাং থেকে আসছিল।
আচ্ছা,
বাপ মা গরিব, মানে চিটাং থেকে রাগই আইসা পড়ছে।
আচ্ছা,
আইসা পড়ছে পর আমি এবার যাত্রাবাড়ি গেছি, ওই মার্কেটের সামনে মেয়েটা পাইছি।
আচ্ছা,
পাইছি পর ওই মেয়েটা খালি বারবার আমার দিকে তাকায়। তা মেয়েটা আমারে বলল, আপু
কোন সময় হবে?
ওইটা বিকাল টাইমে।
আচ্ছা, সে কেন মার্কেটের সামনে?
মার্কেটের সামনে আইছে মানে ওই যে ছায়দা বাস আইছে হেন থেকে, মানে যাত্রা বেড়ে আইছে, আসলে পর আমি মার্কেটে গেছি, মানে মেয়েটা বারবার আমার দিকে তাকায়।
আপনি কেন মার্কেটে গেলেন?
মেয়ের জুতো আনতে গেছিলাম।
ওকে, আচ্ছা,
জুতো আনতে গেছি
বিকাল।
হ্যাঁ, বিকাল পাঁচটার দিকে।
ওকে,
গেছি পর ওই মেয়েটা আমার বলল, আপু তোমার সাথে কথা আছে, আমার একটু থাওনা জায়গা দিবেন।
মানে আপনার কি চেনে না জানে না?
আমার এখন চেনে না জানে না, মানে এমনি আমার ডাক দিছে।
আচ্ছা,
ডাক দিয়ে আমার বললো,
আচ্ছা
বলছে আমি কি তো থাকো কই, আমি কি আমার থাকি না, আজকে আমি চিটাং থেকে গাইছি। নাইটে আইছে, বাপ মা গরিব, মানে চাকরি করে খাইতে কয়।
মানে সেটা থেকে আগেই আইসে আইসে পার সাদা বাস থেকে যাত্রা বেরিয়ে আসছে।
আচ্ছা, মানে সেও একটা দুঃখী মানুষ।
দুঃখী মানুষ।
ওকে,
তারপরে আইসে পর আমার কইলো, আমারও মায়া লাগলো, আমি বাসায় নিলাম।
তার ইনকাম কোথায়? সে তো
আমি গার্মেন্টসে চাকরি করতাম।
আচ্ছা,
এটা বলছে
মানে
ও সকালে যাইতো, সন্ধ্যা বাসায় আইতো। তারপরে কইছে গার্মেন্টসে আমি চাকরি করতাম, তিন মাসের মানে খোরাইকে টাকা পাই, তিন মাসের টাকা দিল না, দিছে পর আমি অনেক বকাবকি করছি, বকাবকি করছি পর। তারপর এরপর আমার মেয়ে বকছে, আমার শাশুড়ি বকছে, কয় তুই তিন বেলা খাওয়াইছি, আমি বুড়া মানুষ মুরব্বী মানুষ কষ্ট করে তোর রান্না খাওয়াইছি, তুই খাওয়ানোর টাকা দিবি না কিনলে গা। তা আমি বকাবাজি করছিলাম, করছি পর এখন বলে টাকা দিতাম না, আমাকে টাকা দিবি না কিনলে গা। তারপর আমি মানে দুটা থাপ্পড় মারছি, মারছি পর এরপর বাসা থেকে বের হয়ে গেছে, বের থেকে গেছে পর মহল্লার পোলাপান নিয়ে আইসে, মহল্লার পোলাপান আনছে 27 জন আনছে পর ওরা ভাই টাকা চাই, টাকা উচিলায় তারপর কাপড় আর পান নূপুর এদি মানে আটকায় রাখছিলাম
টাকার জন্য,
টাকার জন্য।
আচ্ছা,
তারপর ওই দেই নেই, তারপর পোলাপান মানে ডাক দিয়ে আনছে। পোলাপান মহল্লার পোলাপান মানে চিনা না, মানে বলছে মনে মন মহল্লার পোলাপান গো বিচার দিছে, বিচার দিছে পরে মানে তাম গো বাসায় আইসে, বাসায় আইসে পরে আমার বকাবকি করলো পোলাপানে, ওর কাপড় কাপড় দিয়ে দে, আমি ওর কাপড় দিতাম না, টাকা দিব তারপর ওর কাপড় দিয়ে দেব, কেনা ওর কাপড় দিয়ে দে, আমি কাপড় দিতাম না। এরপর আমার মহল্লার পোলাপানে ধাক্কা মারলো, ধাক্কা বর্ষার বক্সে টক্সে কয়ে তুই খারাপ মহিলা, তুই আবার খারাপ মহিলা জায়গা দিছস, তুই খারাপ এমনি এমনি করে মিরা। তারপর কি করলো, ওই ছেলের কাপড় চুপুর নিয়ে গেল, পান নুপুর নিয়ে গেছে, নিয়ে গেছে পর
নুপুর কি রূপার ছিল?
হ্যাঁ, রূপার।
আচ্ছা,
রূপার ছিল, নিয়ে গেছে পর। তারপর ছেড়ারা গেল গা, গেছে পর তারপর ছেলের দিলাম বিদায় করে, ছেলে কোনো টাকা পয়সা দিল না, তারপর দিল না। তারপর কোন ছেড়ি ছুড়ি রাখি নেই, আমার শাশুড়ি বললো এইসব ছেড়ি ছুড়ি কিনলে গা বাসা আনো, এই কষ্ট করে তুমি কাম করে খাওয়াইলা, তোমার টাকা পয়সা দিল না, তুমি কি লাগে এইসব মেয়ে জাগা দাও বাসার ভিতরে, তোমার মেয়েরা পাঁচক তো রোজা নামাজ করে আল্লাহ আল্লাহ করে, আমি পাঁচক তো নামাজ পড়ি আল্লাহ আল্লাহ করি, তুমি কি লাগা এইসব খারাপ মহিলা রাস্তাঘাটে তুমি বাসার ভিতরে আনছো? আমি কই আম্মা আমার মায়া লাগছে, লাগে আমি আনছি, একটা নারী দেখলে মায়া লাগে, একটা পুরুষ একটা পুরুষের দেখলে মায়া লাগে, মায়া লাগছে লাগে আমি আনছি, আমি তো জানি না যে টাকা পয়সা দিব না। এই তো লাগলো কাজে কুজা লাগলো, মেয়েটারে বাই করে দিলাম, পোলা পানে নিয়ে গেল গা, মেয়েটা গেল গা। হেঁটে আরেকদিন এসে, আরেকদিন এসে আবার পোলা পান নিয়ে আইসে, ওকে হের কাছে আমি টাকা পাই 5,000, এই আমি দেশ থেকে আইসি, আমি টাকা নিয়ে চুরি করে ওই টাকাটা মানে আমি বলে রেখে দিছি, রেখে দিছি পর হেপর পোলা পান লই আইসে গায়ে টাকা দে, আমি কিসের টাকা দেবো, আমি টাকা নিছি আমি টাকা দেবো, ও তিন মাস খাইছে এই টাকাই তো দেয় নাই। আমার শাশুড়ি এই যে সকালবেলা উঠতে রান্দা বাইরা কষ্ট কইরা ওরা খাওয়াইছে ওই টাকাই তো দেয় নাই, ওরকে ওর কি টাকা রাখছি আমি? হ্যাঁ পোলা পানে, হয় তুমি রাখছো, ওই পোলা পানে আমার বকাবাজি করে খারাপ কথা বলে। তারপরে এটা বললো টলো আল্লাহ কালাম ধরাইলাম, ওরে উজু কইরা, উজু কইরা ধরাইছি, কোরআন শরীফ ধরাইছি, আমি তুই উজু কর, উজু কইরা আল্লাহর কালাম ধরবি, ধরছে। তারপরে কি করছে, জায় নামাজ বিছাইছে, জায় নামাজ বিছাইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ ধরাইয়া ওরে কিরা করাইছি, কি তোর কাছে দেখে আমি টাকা নিছি? না আপা, আপনি আমাকে যে টাকা দেন তো মিশাটা বইলা পোলা বানান লিখে লেগে। এই তো শেষে ছেড়ে দেখি করলাম, বাই করে দিলাম। আর ছেড়ে আর কোনদিন আম গই মানে কোন গল্লির ভিতরে আইতেও সাহস পায়নি।
আচ্ছা, আপনার আশেপাশে থাকতো, আশেপাশে গলিতে থাকতো?
না, কোন আশেপাশে গলিতে থাকতে পারে নাই। এবার আমগো বাসা ওই আসিল, ওই বাবু ভাই আসিল, বাবু বাড়ি ডরাইতো, এই বাবু ভাই ডরে ওই ছেড়ে কোন এলাকার ভিতরে আইতো না।
আচ্ছা,
ঠিক আছে, পোলাপানে লাগাই দিছি আর সেরি আর আইতে পারতো না।
আচ্ছা আচ্ছা, আরো একটি প্রশ্ন, আপনি যে আসলে এতটুকু অপরাধবোধের মধ্যে এখনো আছেন, আপনার মেয়েরা কি জানে?
হ্যাঁ, মেয়েরা জানে।
তারা কি আপনাকে কখনো ধিক্কার বা কখনো না বা কিংবা কখনো সহমর্মিতা, কখনো কান্না জড়িত কণ্ঠে, কখনো কি আপনাকে না করেছে?
হ্যাঁ, সবসময় আমি মেয়েরা না করে।
না করলে আপনি কি উত্তর দেন?
উত্তর দিয়ে আমি কি করুম, আমার তো করার কিছু নাই। আমি চাকরি করে আর কয় টাকা পাবো? চাকরি করে কয় টাকা তোকে মুখে ভাত দেবো না, তোকে পড়াবো না, স্কুলে বেতন দেবো না, কোচিনের টাকা দেবো না, তোকে মুখে আহার জোগাবো?
কয় টাকা লাগে আপনার সংসার চলতে, সংসার চালাতে?
আমার মাসে তো 70,000 টাকা খরচা ছিল।
70,000? এখন
এখন এখন বর্তমানে হেমন পারি না।
এত খরচ?
খরচ কেন?
হ্যাঁ, এত খরচ মানে এই ঘর ভাড়া দিতাম 7,000 টাকা, আবার কারেন্ট বিল আসিল, আবার তিন মাইয়া পড়াই, স্কুলের বেতন, কোচিনের টাকা, তারপর খাওয়ান খরচা, এদিকে হিসাব করে মানে মাসে 70,000 টাকা লাগতো।
এত টাকা?
হ্যাঁ, এত টাকা লাগতো। এত টাকা তো আমি জোগাইতে পারতাম না। ওই আমার মেয়ে, মেয়ে আবার টাকা পয়সা দিত।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
আমার মেয়ে দিত, আমার ভাই আবার ওই যে চাকরি করতো হে আবার টাকা পয়সা পাড়াই দিত, এই দিয়ে চলতাম। আমার তো এত টাকা মানে এত টাকা কই থেকে আমি জোগাড় করুম? এত টাকা জোগাড় করতে আমি পারতেছি না। আমার ভাই সাহায্য করতো।
আচ্ছা, ভাই সাহায্য করতো। মানে এত আপনি এতটা পথ পাড়ি দিয়েছেন, এখন হয়তোবা আপনি ক্রান্তি লগ্নেই আছেন আমি যতটুকু বলতে পারি। আপনি হয়তোবা এখন কি আপনি যেমনটা বলেছেন আপনার ক্লান্ত লাগছে, আপনার মেয়ের আপনাকে না করছে, আপনি কি এরপর আপনার ফিউচার প্ল্যান কি, যে এটা দিয়ে কি কখনো সম্ভব, এরকম পণ্য হয়ে কি এরকম সংসার চালানো সম্ভব? এক সময় তো আপনাকে বার্ধক্যে আপনি পৌঁছে যাবেন, এক সময় হয়তোবা আপনার শরীর আর মানবে না, তখন আপনি কি করবেন?
এইটা তো ভাবি আমি তো মানে যদি কোনো জায়গা যাই মানে বাসায় যেমন অজ্ঞান হয়ে শুয়া পড়ি, হাত পছাইরা দেয়, শরীরে বল ঠেই না, এই এক মেয়ে হাত টেপে, আর এক মেয়ে মাথা টেপে, আর এক মেয়ে পাও টেপে, তিন মাই আমার পিছনে লাগাই দেই, মানে শরীরে শক্তি ঠেই না, মানে শরীরে কোনো
ক্যালসিয়াম
নেই। কিভাবে সংসার চলবে, কে চালাইব, আমি ছাড়া কে চালাইব? মানে আমি যদি একদিন যদি ঘর থেকে না বেরে, আর একদিন আমার মুখে আহার জোড়ে না, বাচ্চাকে মুখে বাদ দিতে পারি না, কি করুন, করার কিছু নেই। আজকে যদি ঘরে শুয়ে থাকি, কালকে আমার মেয়েরা না খাইয়া থাকে, ওই যে প্লেট লিয়ে আর এক বাসার প্লেট লিয়ে যাইতেই দুবা বাতের লেগে, তা আমি অসুখ থাই বিসুখ থাই আমার শরীর অসুস্থ থাক, আমার মানে রাস্তায় বাইরেই তৈরি। হ্যাঁ স্যার, আমার কোন উপায় নেই, কি আর করুম, করার কিচ্ছু নেই।
প্রিয় লিসেনার, আপনারা যে মানুষটির কথা শুনছেন সেই মানুষটিকে কিন্তু চাইলে আপনারা দেখতে পারেন ফেসবুকে, facebook.com/dhakafm94, সেখানে লাবণীর একটি ছবি দেওয়া আছে, এই মানুষটিকে আপনারা কিন্তু চাইলে দেখতে পারেন এবং কমেন্ট করতে পারেন যে এই মানুষটি দ্বারা আসলেই এতটুকু, এত নির্মম এবং এত কঠোর কাজ কি করা কখনো সম্ভব কিনা। এই মানুষটির নিষ্পাপ ছবিটি হয়তোবা ছবিটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে দেখলে আসলে মানুষটিকে খুব নিষ্পাপ মনে হয় এবং বিশ্বাস করতে চায় না। আমি প্রথম এই মানুষটিকে যখন দেখেছিলাম আমার আসলে বিশ্বাস হয়নি, তার মেয়েদের আমি যখন দেখেছিলাম আমি বলতে চাই মাশাল্লাহ খুবই সুন্দর ওনার ফুটফুটে সেই মেয়েগুলো। এই মানুষটি কিন্তু জীবন সংগ্রামের একটি উদাহরণ, যে অন্ধকার গলিতে যে বাস করে, অন্ধকার জীবনে যে বাস করে, তারও একটি জীবন রয়েছে। এই মানুষটিকে হয়তোবা অনেকে অনেক স্বপ্ন দেখিয়েছে, হয়তোবা স্বপ্নের আড়ালে, বাস্তবতার আড়ালে সেই স্বপ্নগুলো ধুলায় মিশে গিয়েছে। আমি নচিকেতার একটি গান আমার খুব মনে পড়ছে, যে মেয়েটা রোজ রাতে বদলায় হাতে হাতে, তারও হিসাব নিয়ে বাঁচায় জীবন। এই গানটি আমার খুব মনে পড়ছে এই মুহূর্তে লাবণীর জন্য, সেই গানটি আমি বলতে চাই। আবারও বললাম যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, তারও হিসাব নিয়ে বাঁচায় জীবন। আপনি আমি আমরাই কিন্তু বেঁচে আছি এই ধরনের মানুষগুলোর অভিশাপ নিয়ে। আপনি আমি কালকে থেকে এই অভিশাপগুলো বন্ধ করে দিলে কিন্তু সমস্যার কোনো সমাধান নয়, তাদেরকে নতুন করে একটি রাস্তা দেখাতে হবে। আপনি আমি আমরা মিলেই কিন্তু তাদেরকে রাস্তা দেখাবো, আপনি আমি আমরা মিলেই কিন্তু একজন লাবণীকে চেষ্টা করলেই কিন্তু পারবো নতুন একটি আলোর দিশারি দেখাতে। লাবণী, আপনাকে যদি বলা হয় যে এই মুহূর্তে যে আপনি আপনাকে কোনো একটি কাজ বা কিছু একটি করলে, কি করলে আপনি আসলে এই অন্ধকার জীবনের অলিগলি থেকে আপনি চলে আসবেন? আমার নয়, এরকম লাখ লাখ লিসেনারের প্রশ্ন একটি।
আমাদের মূল জানতে চাওয়াটা, আপনি তো ফিরে আসতে চাচ্ছেন এখান থেকে?
হ্যাঁ।
আপনি শিওর আপনি ফিরে আসতে চাচ্ছেন?
হ্যাঁ, শিওর ফিরে আসতে চাই।
আপনি কথা দিচ্ছেন মাইক্রোফোনে সবার সামনে যে আপনি ফিরে আসতে চান?
হ্যাঁ।
আপনি কাজ করে আপনার যেটা প্রয়োজন সেই আর্নিংটা করতে চান?
আমি এখন যে কোনো একটা মানে কাজ করতে চাই, যেমন একটা মেশিন পাইলাম, সেলাই মেশিন।
আপনি কি সেলাই পারেন?
হ্যাঁ পারি।
আপনার
শিক্ষাগত যোগ্যতা যাই হোক না কেন, আপনাকে যদি মোটামুটি কোন ভালো ভালো বলতে আপনি যা পারেন যে কাজগুলো, সে সমস্ত জায়গায় চাকরি দিতে চায় কেউ?
হ্যাঁ চাকরি করুন।
মানে আমরা জানতে চাচ্ছি আসলে আপনি, এটা আমার একান্তই জানা, আমরা আসলে পারবো কি পারবো না এটা পুরোপুরি আমাদের লিসেনার কমিউনিটিকে নিয়ে আমাদের আসলে চিন্তা, কিন্তু আমার একান্তই জানার ইচ্ছে, আমার মতো এরকম লাখ লাখ লিসেনারের কিন্তু একটি প্রশ্ন যে আপনি আসলে, আপনাকে যদি কালকে থেকেই বলা হয় যে লাবণী কালকে থেকে আপনি এই অন্ধকার জীবনে আপনি আর থাকবেন না, মানুষের পণ্য আপনি হবেন না, মানুষ হয়ে মানুষের পণ্য হবেন না, আপনি আসলে কোন কাজটি করলে আপনি পণ্য কালকে থেকে আপনি হবেন না, কি করলে?
কি করলে মানে আমার তো এখন মানে এসব জীবন আর ভাল লাগে না, এটি করতে 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 মানে জীবন পাথর হয়ে গেছে, চোখে কোনো পানি আসে না, ঠিক আছে, চোখে কোনো পানি আসে না, পাথর হয়ে গেছে, মানে আমি একটা মানুষ না, আমি একটা পাথর, ঠিক আছে, আমার এটা অত হয়েছে, আমি যে কোনো একটা চাকরি করে মানে আমি ডাইল ভাত খাইতেছি, ঠিক আছে, আমার এইসব কাজ আর ভাল লাগতেছে না।
আচ্ছা আপনি কি চাকরি, আপনার কি মনে হয় আপনি চাকরি করতে পারবেন, কি চাকরি আপনি করতে পারবেন?
ওই যে চাকরি কি মানে এই তো বললাম না, ওই তো মেশিন এর কাজ।
আচ্ছা মেশিন এর কাজ, এটি হয়তো একটি সমস্যার সমাধান হতে পারে, আমরা জানি না, আমাদের হাতে কোনো আলাদিনের চেরাগ নেই যে আমরা ঘোষণা দিব কালকে থেকে আপনার জন্য আমরা একটি মেশিন নিয়ে আসবো, আমাদের হাতে আলাদিনের চেরাগ, আমাদের এই লাখ লাখ লিসেনার, আমাদের লিসেনার কমিটি কিন্তু আমাদের আলাদিনের চেরাগ, আমাদের হাতে কোনো দৈব্য কোন আমাদের জিন নেই যে জিনকে আমরা বলবো কালকে থেকে লাবণীর হাতে একটি মেশিন এনে দেন, আমাদের লিসেনার কমিটি
বা যে কোনো কিছু টাকা পয়সা হইলে বা কোন একটা দোকান টাকান দিয়া বা বসতে পারতাম বা কিছু করে মিলে খাইতে পারতাম।
আচ্ছা আমি জানি না কালকে থেকে আমরা পারবো কিনা, কিন্তু আমরা চেষ্টা আমাদের ত্রুটি থাকবে না। ইভান ভাই
আসলে তাই, এবং অনেকেই আসলে সেই আগ্রহটা প্রকাশ করেছেন, অনেকের খুব বেসিক কিছু প্রশ্ন করব, ঠিক এই সময়টা আপনার খরচ কত হয়, একটি মাসের কথা যদি বলি, এক মাসের জীবন যাপন বাসা ভাড়া বা সবকিছু শেষ করে এখন খরচ কত আপনার?
এখন 2,000-3,000।
মানে 2-3,000 টাকা, তো এটা কি আপনার বাসা ভাড়া নাকি
আপনার? এমনি তো খরচাই আছে, মানে ডেলি মানে বাজার সাজার লইয়া
ক্লিয়ার হতে চাচ্ছি। এবং আপনার যে সন্তানটির বিয়ে হয়ে গেছে, এখন যে তিনটি সন্তান আছে তারা কি করছে, কে কি করছে, আরেকবার শুনতে?
কথাই তো বলে, কয় এক মুখ সোনা দিয়ে বলা যায়, পাঁচ মুখ ছাই দিয়ে বলা যায় না,
আপনার যে বাচ্চারা এখন আছে তাদের পড়াশোনার দায়িত্ব যদি কেউ নিতে চায়, কিংবা তাদের যদি কোনো, যারা যদি আপনি বলছিলেন চাকরির কথা, তাদের, তারা তো পড়াশোনা করেছে, তারা তো চাকরি করার, আপনি তো চান যে তারা চাকরি করুক, মানুষের মতো মানুষ হোক, তাদের যদি কেউ চাকরি দিতে চায় সেক্ষেত্রে সেভাবে পাশে দাঁড়ালে আপনি তাদের সম্মত কিনা?
হ্যাঁ চাকরি দিব।
আচ্ছা তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম সামি ভাই, যেটা যে তিনি নিজে খুব হাম্বলি বের হয়ে আসতে চান এই জায়গা থেকে, এবং অনেকে আমাদের কাছে আগ্রহ প্রকাশ করেছেন। আরেকটা বিষয় আমি একটুখানি বলতে চাই, সেটা হচ্ছে লাবণী, তিনি কিন্তু যেটা সামি ভাইয়ের আগেও বলেছেন, তিনি একেবারেই এমন কোন প্রশিক্ষিত সুবক্তা না যিনি মাইক্রোফোনের সামনে এসে সাজিয়ে গুছিয়ে কোনো কথা বলবেন, তিনি অনেকটা নার্ভাসনেস নিয়ে, অনেক ধরনের সাহস নিয়ে রীতিমতো একদম সংকুচিত হয়ে কথাগুলো বলছেন। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে এটা বলবো যে হ্যাঁ, তার কথার কারণে দু একটা তথ্য এদিক ওদিক হতে পারে, হয়তো তিনি বুঝেও বলছেন না সেটা, এটা আপনি খুব মানবিক ভাবে দেখবেন, আমাদের মানবিক কনসার্নের জায়গা একটা যে একটা মানুষ, তিনি মানুষ হিসেবে জীবন যাপন করতে চান, সেটা যে কোনো ভাবেই হোক আমরা সেই জায়গাটাতে যদি পারি তার পাশে থাকব, যদি না পারি তাহলে সেখানে ধিক্কার জানানো, সেখানে বাজে কথা বলা, সেটা নিয়ে প্রশ্ন তোলা, সেই জায়গাটা বোধ হয় আপনাকে আমাকে মানুষ হিসেবে এখানে কাছে করে দেয়। আর অনুষ্ঠানের একদম সময়টা বলা যায় যে শেষই হয়ে গেছে, আমরা শেষ সময়ে কিছু কথা বলতে চাই আপনাদেরকে, যারা আমাদেরকে করেছেন, আমাদেরকে শুনেছেন এতক্ষণ ধরে, এবং বারবারই আপনারা বারবার নক করে যাচ্ছেন, আপনারা এই মানুষটা মানে আজকে আমাদের অতিথি লাবণী এবং তার পরিবারের পাশে দাঁড়াতে চান, কেউ তার কোনো সন্তানের পড়াশোনার দায়িত্ব নিয়ে, কেউ আর্থিকভাবে সহযোগিতা করে, কেউ চাচ্ছেন তার কাছে বেশ কিছু অর্থ প্রদান করতে, কেউ তার কোনো যেমনটা বলছিলাম যে সন্তানদের সেই দায়িত্ব নিতে চান, অনেকে আমি এমনও কমেন্ট পেয়েছি তার চিকিৎসার ভরণ পোষণ করতে চান, একজন ডক্টর আমাদেরকে তিনি লিখেছিলেন, আমি কমেন্টটি ঠিক এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, নিশ্চয়ই আপনি আমাদেরকে শুনছেন এখন। আমি একটু সবার মনোযোগ আকর্ষণ করব যে আপনারা যারাই লাবণী এবং তার পরিবারের পাশে থাকতে চান, তারা আমাদেরকে একটি নিয়মে SMS করুন অথবা ইমেইল করুন। আমি নিয়মটা বলছি, আপনারা আপনাদের মোবাইল ফোনে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন OG, মানে হচ্ছে অন্ধকারের গল্প, একটি স্পেস দিয়ে আপনার নাম লিখুন, আরেকটি স্পেস দিয়ে আপনার লোকেশন লিখুন, মানে কোত্থেকে বলছেন, আপনি যদি মিরপুর থেকে হন মিরপুর থেকে, আপনি যদি চিটাগং থেকে হন চিটাগং থেকে, এরকম করে আরেকটি স্পেস দিয়ে আপনি আপনার মোবাইল ফোন নাম্বারটি লিখুন, আপনি যে ফোনটি সবসময় ব্যবহার করছেন, যে নাম্বারটি সবসময় ব্যবহার করছেন, এবং এই প্রক্রিয়াটি সম্পন্ন করে আপনি পাঠিয়ে দিন 16260 এই নাম্বারটিতে, আবারও বলছি 16260 এই নাম্বারটিতে আপনি পাঠিয়ে দিন। আমি নিয়মটি আবারও বলছি, মেসেজ অপশনে যান, টাইপ করুন OG স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে লোকেশন, স্পেস দিয়ে আপনার ফোন নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারটিতে। অন্ধকারের গল্পের টিম আপনার সাথে যোগাযোগ করবে এবং সরাসরি আপনার সেই কথাগুলো শুনে আমরা লাবণী এবং তার পরিবারের সাথে আপনি কিভাবে থাকতে পারেন সেই জায়গাটা নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম এবং সচেষ্ট থাকবো কথা দিলাম। পাশাপাশি আপনি আমাদেরকে ইমেইল করতে পারেন একদম বিস্তারিত লিখে, যে ইমেইল অ্যাড্রেস আপনি ইমেইল করবেন og@dhakafm904.com, আবারও বলছি og@dhakafm904.com, এখানে আপনি মেইল করতে পারেন এবং ওই ইমেইলটিতে অবশ্যই 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 আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে দিবেন, আমরা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করব। এবং একটি বিষয় আপনাদেরকে আমরা বলতে চাই যে সেই পাশে দাঁড়ানোটা হয়তো খুব বড় আকারে না হলেও ছোট আকারও যদি হয়, সেই ছোট আকারটা কি হতে পারে বা কিভাবে আপনি পাশে থাকতে চাইছেন সেটাই আমাদের জন্য অনেক বেশি বড় ব্যাপার। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা শেষবারের মতো যে কথাগুলো বলতে চাই, এই অনুষ্ঠানের প্রাণ হচ্ছে আপনারা, এই অনুষ্ঠানটা আমরা বিনোদনের জন্য আসলে আয়োজন করিনি, যারা অনুষ্ঠানটা আয়োজন করেছেন তাদেরকে পর্যায়ে আমি আরেকটি বার স্মরণ করতে চাই এবং ধন্যবাদ জানাতে চাই, প্রোডিউসার সাদেক সামি, ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ, মঈন, জান্নাতুল ফেরদৌস শিপন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। ঢাকা FM 90.4 বাংলাদেশের প্রথম ফুল HD FM স্টেশন এই প্ল্যাটফর্মটি তৈরি করে দিয়েছে, অবশ্যই সেই ভালোবাসা ভালো লাগার জায়গাটা সবসময় আপনাদের মনে থাকবে এই স্টেশনের প্রতি, এবং আমি ইভান রয়েছিলাম অনেকটা সময় জুড়ে আপনাদের সাথে। আরেকটা ব্যাপার আপনাদেরকে বলি যে আপনারা এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ন্যূনতম সচেতনতা বোধ একটুখানি ডুকরে কেঁদে ওঠা, মানবিকতা জেগে ওঠাই আমাদের সার্থকতা, তারপরও পুরো অনুষ্ঠানের প্রক্রিয়ার মাঝখান দিয়ে আমাদের ভুল হতেই পারে এবং ভুল হয়তো হয়েছেও, কারণ আমরা মানুষ, আমরা একদম বিনম্র চিত্তে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা একেবারেই ইচ্ছাকৃত ভাবে কোনো কিছুই এখানে কাউকে আঘাত করা, কারো সাথে কোনো সাংঘর্ষিক কোনো কিছু হয়ে গেলে আমরা একেবারেই আন্তরিকভাবে দুঃখিত, সেটা একেবারে আমাদের ভিতর থেকে অনিচ্ছাকৃতভাবে হয়েছে এবং আমরা শুধুমাত্র মানুষ হিসেবে সবাইকে বড় জায়গাটায় দিতে চাই। অন্ধকারের গল্প থেকে আজ বিদায় নেবার সময় হয়ে গেছে, লাবণী আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, শেষবারের মতো সামি ভাই আপনার কাছে যেতে চাই।
আমি আসলে পুরো জিনিসটি আরো একবার একটু বলতে চাই যে এই যে লাবণী আজকে আমাদের মাঝে এসেছে এবং লাবণী কিন্তু এই প্রোগ্রামে আসবে এবং লাবণী নিজেও কিন্তু জানে না যে সে আসলে কিভাবে আসলে এই এই পথ থেকে সে কিন্তু চলে আসবে, এটি কিন্তু পুরোপুরি এই মুহূর্তে কিন্তু তার সিদ্ধান্ত যে সে আসলে কিভাবে আসবে, সে যতটুকু পেরেছে ততটুকু হয়তোবা সে বলেছে, কিন্তু তার বাইরেও কিন্তু রয়েছে আপনি আমি, কিন্তু আমরা হয়তোবা আরো ভালোভাবে কিন্তু জিনিসটা চিন্তা করতে পারি, আরো অনেক সুদূর প্রসারে কিন্তু চিন্তা করতে পারি যে কিভাবে লাবণীকে আনা যায়, লাবণীকে কিভাবে আরো একটি মূল ট্র্যাকে একটু আলোর দিশারি এবং আলোর পথে আসলে কিভাবে আনা যায়। লাবণী কিন্তু প্রোগ্রামে আসার আগে কখনোই সে চিন্তা করেনি যে এই প্রোগ্রামে এসে সে এমন একটি কথা বলবে, হয়তোবা কথার পিঠে কথা, কথার প্রেক্ষিতে হয়তোবা লাবণী এই কথাগুলো আমাদেরকে বলেছে, লাবণী হয়তোবা কখনো কখনো ডুকরে কেঁদে উঠেছে, লাবণীর সন্তানের ছবি দেখে তার সেই ছবিগুলো তার চোখে তার চোখে ভেসে উঠেছে। পুরো জিনিসটা আমি একটু বলতে চাই যে আজকের প্রোগ্রামে যখন লাবণী আমাদের মাঝে আসে, লাবণী কিন্তু বেশ হাস্যোজ্জ্বল ছিল এবং লাবণীকে হাস্যোজ্জ্বলের সঙ্গে তার মধ্যে একটু হলেও চিন্তার ভাবনা ছিল যে আমরা যখন এরকম একটি প্রোগ্রাম করব লাবণী আসলে কি বলবে এই প্রোগ্রামটিতে। লাবণী হয়তো বা কথার কথাগুলো এলোমেলো হয়ে গিয়েছে অনেকটা সময়, কারণ লাবণী তার কথাগুলো কখনোই গোছানো ছিল না। আমরা চাই না তার কথাগুলো গুছিয়ে সুন্দর করে সুন্দরভাবে উপস্থাপন করতে, আমরা চাই তার কথাগুলো তার মতো সে বলুক, আমরা চাই না কথাগুলো তৈরি করে দিতে, কথাগুলো তৈরি হোক, আমরা চাই তার কথাগুলো তার নিজের থেকে তৈরি হোক। আমরা চেষ্টা করি কথাগুলো একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা এবং একটি লাইনে নিয়ে আসা, কিন্তু আমরা কখনোই চাই না কথাগুলো এমন ভাবে আসুক যে কথাগুলো আমরা তাকে তৈরি করে দিয়েছি, তার কথাগুলো সে নিজে বলুক। লাবণী তার জীবন শুরু করেছিল, জীবন সংগ্রাম শুরু করেছিল 12 বছর বয়সে। এই 12 বছর বয়সে সে এই রাজধানী ঢাকায় এসেছিল বরিশাল থেকে। বরিশাল থেকে ঢাকায় আসার পর তার ফুপুর হাত ধরে সে একটি গার্মেন্টসে চাকরি নেয়। সেখানে সে ভালোই চলছিল, কিন্তু একটি একজন মানুষ, আমি বলতে চাই মানুষের আকৃতি স্বরূপ, যার দুটি চোখ, দুটি কান, দুটি পা রয়েছে, তার দুটি চোখ দিয়ে সে সবকিছু দেখতে পারে, দুটি কান দিয়ে সে সবকিছু শুনতে পারে, দুটি পা দিয়ে সে সব জায়গায় যেতে পারে, দুটি হাত দিয়ে সবকিছু করতে পারে, তারপরও তার সবকিছু বন্ধ। সে মানুষ রূপী একজন পশু, সে লাবণীকে ঠেলে দিয়েছে এরকম একটি অন্ধকার জীবনে, যে মানুষ হয়ে মানুষের পণ্য হয়েছে, যে মানুষ হয়ে পণ্য এখনো হচ্ছে। এমন একজন লাবণীর জন্য আপনি আমি আমরা চাইলে কিন্তু একটি কিছু করতে পারি। লাবণীর চারটি সন্তান রয়েছে, চারটি মেয়ে, একজনের বিয়ে হয়েছে এবং এখন আরো তিনজন রয়েছে তার সংসারে। তার শাশুড়ি রয়েছে, যে শাশুড়ির খোঁজখবর তার নিজের সন্তান নেয় না, কিন্তু লাবণী ছেলের স্ত্রী হিসেবে তার শাশুড়িকে সে দেখাশোনা করছে, তাকে দুমুঠো অন্নের ব্যবস্থা করছে, তাকে শান্তিমত ঘুমানোর একটি জায়গা সে করেছে। লাবণী তার সন্তানের জন্য, তার নিজের সন্তানের জন্য, তার শাশুড়ির জন্য তার জীবনকে সে বিকিয়ে দিয়েছে, তার জীবনকে সে পণ্য হিসেবে বিক্রি করছে পথে পথে অন্ধকার গলিতে। এই লাবণী সেই লাবণী যেই লাবণী তার সন্তানের জন্য আত্মহত্যা করতে গিয়েছিল ট্রাকের নিচে, এই লাবণী সেই লাবণী তার সন্তানের জন্য, তার সন্তানরা যখন তাকে বলে যদি ড্রেস কিনতে না দিতে পারো তাহলে আত্মহত্যা কেন করতে পারো না, এই লাবণী সেই লাবণী যে তার মেয়েদের জন্য এখনো সংগ্রাম করে চলছে, এই লাবণী এখনো চায় তার একটি পুত্র সন্তান হোক যে তাকে দেখবে। এই লাবণীর মেয়েরা হয়তোবা একদিন না একদিন একজন পুত্র সন্তানের জায়গাটি তারা দখল করে নিবে এবং তারা দেখিয়ে দিবে লাবণীর জন্য তারা কিছু করতে পারে। আপনি আমি আমরাই হয়তোবা তার সেই পুত্র সন্তান, তার হয়তোবা সেই ভাই, তার আপনি আমি সেই হয়তোবা হতে পারি লাবণীর সেই পথের দিশারি। আজকের লাবণী এসেছে আমাদের প্ল্যাটফর্মে, লাবণী তার অন্ধকার জীবনের গল্প বলেছে, অন্ধকারের গল্প বলেছে, সেই অন্ধকার অধ্যায়ের গল্প বলেছে। আমরা চাই না আর একজন লাবণী আমাদের এই প্ল্যাটফর্মে আসুক, কখনো বলুক যে তার জীবনকে তার সন্তানের জন্য, একজন নরপশুর জন্য তার জীবনকে বিকিয়ে দিয়েছে, মানুষের পণ্য হয়েছে। আর কোন লাবণীকে আমরা চাই না এই প্ল্যাটফর্মে। আমাদের এই প্রোগ্রামটি সেদিনই সাকসেস হবে যেদিন থেকে আমরা আর কোন লাবণীকে পাবো না, আমরা আর কোন অন্ধকারের গল্প এই প্ল্যাটফর্মে উপস্থাপন করতে পারবো না। আপনাদের জন্য, আপনাদেরকে নিয়ে অনুষ্ঠান, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং এই প্রোগ্রামটি এগিয়ে নেওয়ার জন্য আপনার সাপোর্ট, আপনার সহমর্মিতা কিন্তু আমাদের প্রচন্ড প্রয়োজন। সেটি আপনারা জানাতে পারেন দুটি ওয়েতে, ফেসবুক এবং SMS এর মাধ্যমে। আপনাদের একটি SMS, একটি ফেসবুক লাইক কিংবা যে কোনো ভাবে একটি ফোন কল আমাদেরকে প্রচুর বেশি, অনেক বেশি ইন্সপায়ার করে নতুন কোন গল্পের জন্য, নতুন কোন অন্ধকারের গল্প তুলে আনার জন্য। এমন একটি প্রোগ্রাম কতটা চ্যালেঞ্জিং, কতটা আমরা কতটা বাস্তবে রূপ দিতে পেরেছি তাই হয়তো আপনারা সাক্ষী হয়ে থাকবেন, কারণ প্রতিটি প্রোগ্রাম আমরা চাই সরাসরি অন এয়ারে নিয়ে আসতে। আমরা চাই না কোনো গল্প, কোনো কথা, লাবণীর কোনো ভুল, লাবণীর মতো মানুষের কোনো ভুল আমরা কাটছাট করে একদম ফ্রেশ কিছু নিয়ে আসতে। আমরা চাই লাবণীর যে পালস, লাবণী ভুল করুক, লাবণী ভুল থেকে শুধরে যাক, লাবণীর কথাতেই তার ভুল হোক, এবং লাবণী এই কথাগুলো আপনাকে, আমাকে, আমাদেরই মনগুলো ছুঁয়ে যাক। লাবণীকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্ল্যাটফর্মে আসার জন্য, এতটা সাহস করে ফেসবুকে একটি ছবি দেওয়ার জন্য। লাবণীর একটি জীবন রয়েছে, আজকে এই রাতে লাবণী কিছুক্ষণ পরে হয়তোবা তার বাসায় সে ফিরে যাবে, তার এলাকায় সে ফিরে যাবে। লাবণী কতটা নিরাপদ আপনি আমি একটু চিন্তা করলে কিন্তু সেই চিন্তার ভাবনার সেই জায়গাটুকুতে কিন্তু আমাদের ধাক্কা দিবে একটু হলেও। লাবণী আসলে কতটা নিরাপদ, লাবণী যে একটু পরে আমরা তাকে চেষ্টা করব তার বাসায় ফিরে দেওয়ার জন্য, কিন্তু সে কি আসলে নিরাপদে যেতে পারবে, আমরা কি নিরাপদ, আমরা কি নিরাপদে যেতে পারবো? লাবণী লাবণীর জায়গাতে, লাবণীর এলাকাতে সে নিগৃহীত হচ্ছে, আর কখনো এমন লাবণী তৈরি না হোক। লাবণীর ছবিটি আপনারা কিন্তু চাইলেই দেখতে পারেন facebook.com/thakafm90.4। একদমই শেষে আমি সরাসরি চলে যাচ্ছি ইভানের কাছে।
আসলে সবকিছু বলা হয়ে গেছে। লাবণী, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। যারা আমাদেরকে এখনো এসএমএস গুলো করছেন তাদের কাছে অবশ্যই ফিরে আসব। এবং লাবণী, আপনাকে আলাদা করে কিছুই বলার নেই, অনেক চমৎকার কাটুক আপনার সামনের সময়টা। ঢাকা এফএম এর সাথে যারা এতক্ষণ ধরে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুধু এই কথাটাই বলবো যে এই গল্পের বাইরেও অন্ধকারের অনেক ধরনের গল্প থাকে। অন্ধকারের গল্প প্রতি রোববার ঠিক রাত 10:30 ঢাকা এফএম 90.4 এর স্টুডিওর মাধ্যমে, মাইক্রোফোনের মাধ্যমে আপনাকে সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করে। আপনি আপনার আশপাশে ঘটে যাওয়া এরকম অন্ধকারের গল্প আমাদেরকে জানাতে পারেন, যে গল্পটা সত্যি, যে গল্পটা আমরা অবশ্যই তুলে আনতে চাই। এবং এর মাঝখান থেকে আপনারা অনেক বেশি সচেতন হবেন। জীবনটা অনেক সুন্দর, জীবনটা আপনার, জীবনের সিদ্ধান্তগুলো আপনার নেওয়া উচিত খুব সাদামাটা ভাবে, সত্য সুন্দর সততার সাথে জীবন কাটানো যায়, সেটাই বোধহয় জীবনের মহত্ববোধ। আজকের মতো আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, অনেক বেশি ভালো থাকুন, জীবনকে ভালোবাসুন, এবং পাশাপাশি চাইছি যে মানুষের জন্য বাঁচুন, নিজের জন্য বাঁচুন। আল্লাহ হাফেজ। আগামী রোববার ঠিক রাত 10:30 আবারও হাজির হয়ে যাব অন্ধকারের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকুন, অনেক ভালো থাকুন।
যে মেয়েটি বুড়ি গঙ্গার ধারে একা একা বসে আছে তাকে তুমি ঘরে ফেরাও, যে ছেলেটি অন্ধ গলির মুখে একা একা দাঁড়িয়ে আছে তাকে তুমি কাছে টেনে নাও। না বলো না এখনই সময়, ঘুম ভাঙাও আর দেরি নয়, একা একা কেন তুমি থাকো মানুষের ভিড়ে মিশে না, আজ সূর্য সোনা, আজ গল্প বোনা, আজ গলা ছেড়ে গান, আজ আকাশ সমান, আজ যতদিকে টানে তবু হার মানব না, আজ রাত হবে না, আজ।
This track was downloaded from FusionBD.com.